This track was downloaded from fusionbd.com.
Dhaka FM.
অন্ধকারের গল্প, অন্ধকারের গল্পে আবারও স্বাগত। ইভানকে শুনছেন এবং অন্ধকারের গল্পের আয়োজনের জন্য শুরুতে আসলে আমি ধন্যবাদ জানিয়ে রাখতে চাই প্রডিউসার সাদেক সামি, অন্ধকারের গল্পের টিম মেম্বার জান্নাতুল ফেরদৌস শিপন এবং মুইনকে, পাশাপাশি পুরো ঢাকা এফএম 90.4 পরিবারের পক্ষ থেকে আপনাদেরকেও সাদর সম্ভাষণ জানিয়ে স্বাগত জানাচ্ছি আজকের অন্ধকারের গল্পে। বলছিলাম, আজকের অন্ধকারের গল্পে আমরা আরেকটি কিশোর অপরাধের কথা শুনবো এবং এমন একটি ভয়ঙ্কর শাখায় সে আসলে অপরাধের জড়িয়ে ছিল বলছে, কারণ আপনারা জানেন যে মানুষটি এখানে নিজে থেকে সেই কথাগুলো বলতে আসেন, সে নিঃসন্দেহে তার স্বীকারোক্তির জায়গা থেকে আসেন, মানে সেই কাজগুলোকে ছেড়ে তিনি অনেকটাই ভালো হওয়ার দিকে আলোর পথে আসেন। এবং তেমনি করে নিলয়ের কথাগুলো আজ আমরা শুনবো। নিলয়ের একটি নামও রয়েছে সেই অপরাধ জগতে, সবার যেমন নাম থাকে, আমরা অনেক ধরনের নাম শুনে শুনে অভ্যস্ত। নিলয় এই বয়সেই, আর নিলয়ের সাথে কথা বলতে বলতে আমরা সবকিছু শুনতে পারবো, এই বয়সে তার নামটাকে করে নিয়েছেন পিতৃ নিলয়, মানে সে বয়সের জায়গা থেকে এতটাই ছোট যদি বলি আমি। এবং সে অপরাধের এরকম একটি শাখায় কিভাবে জড়িয়ে গেল সেই সব কিছু নিয়ে কথাগুলো বলবো, তার কাছ থেকেই কথাগুলো শুনবো মূলত। আর পুরোটা সময় জুড়ে আমি চাইবো যে আপনারা আমাদের সাথে পার্টিসিপেট করে থাকেন, পাশাপাশি সবসময় যে কথাগুলো বলি, অন্ধকারের গল্পের যে টিমটা আছে পুরো সপ্তাহ জুড়ে কিংবা প্রত্যেকটা মুহূর্তে শুধুমাত্র সেই কষ্টটা করে যায়, সেই চেষ্টাটা করে যায় আমরা এই মানুষগুলিকে খুঁজে এনে ঢাকা এফএম 90.4 এই মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের কানে পৌঁছে দেয় সেই কথাগুলো। আমাদের উদ্দেশ্য একটাই, এই কথাগুলো শুনতে শুনতে আপনারা যদি খানিকটা হলেও সচেতন হন, আপনার আশপাশে থাকা আপনার শুধুমাত্র নিজের আপন মানুষটিই না, তাছাড়া আপনার বন্ধু পরিজন প্রতিবেশী কিংবা একেবারেই পরিচিত কেউ একজন যদি জীবন বাস্তবতার কাছে হেরে গিয়ে সে অন্ধকারের পথে চলে যেতে শুরু করেন কিংবা সেরকম কোনো সিমটমস যদি আপনারা দেখতে থাকেন, সেই জায়গাটিকে তাকে যদি ফিরিয়ে আনা যায় সেটাই হয়তো সার্থকতা। অতটুকুন সচেতনতা যদি তৈরি হয় আপনার ভেতরে, অতটুকুন মুহূর্ত যদি আপনার ভেতরে সেই শুভ বুদ্ধির উদয় হয়, অতটুকুন মানুষ হিসেবে আপনি যদি মানুষের পাশে দাঁড়ান সেটাই আমাদের সার্থকতা। সবসময় এক অপরাধ নিয়ে একটা কথা বলা হয়, অপরাধীকে নয়, অপরাধকে ঘৃণা করো। এবং অপরাধ এই জিনিসটাকে সমূলে উৎপাটনের একটা কথা খুব স্ট্রংলি বলা হয়, সেটা হচ্ছে অপরাধকে আসলে শুরুই করতে না দেয়া। আমরা যদি সামাজিকভাবে, আমাদের প্রত্যেকে পারিবারিকভাবে, সেই কাঠামোগতভাবে আমরা শুরুতেই একটা সুস্থ স্বাভাবিক জীবনের গ্যারান্টি কিংবা সেই নিশ্চয়তা একটা মানুষকে দিতে পারি, সে কিন্তু কখনোই অপরাধী হয় না। কারণ জন্ম থেকে কেউ সন্ত্রাসী নয়, সমাজ পতিরা তাকে ক্যাডার বানায়, এরকম একটি গানের লাইন আমার মনে পড়ে গেছে। এবং অনেক ধরনের ঘটনার টানা পড়ে থাকে। আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন কখন নিলয়ের কথা শুনবেন। নিলয় অলরেডি আমার সাথে মাইক্রোফোনে জয়েন করে ফেলেছেন, আমরা নিলয়ের কাছে যাব। তার আগে বলি যে আপনার কথাবার্তাগুলো শোনার জন্য আমি অবশ্যই সেই সুযোগগুলো আপনাকে জানাবো যে কিভাবে আপনি জয়েন করবেন, কিভাবে আপনার মন্তব্য জানাবেন, কিভাবে আপনার সবকিছু আমাদেরকে শেয়ার করবেন। আপনারা ফেসবুকে এসএমএস করতে, ফেসবুকে এবং এসএমএস করতে পারেন, ফেসবুকে কমেন্ট কিংবা লাইক করতে, পোস্টটি শেয়ার করতে ফেসবুকে আসতে পারেন। এখনই নিলয়ের স্টুডিওতে বসা সরাসরি একটি ছবি আমরা পোস্ট করতে যাচ্ছি, আপনারা সেখানে লিখতে পারেন এবং আসতে facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পেয়ে যাবেন। এছাড়া কিন্তু খুব সহজেই আপনি, খুব সহজেই আপনারা এসএমএস করতে পারবেন 16260 এই নাম্বারটিতে। ওকে, আমি একটু মাইক্রোফোনে নিতে চাই নিলয়কে। নিলয়
জি,
কেমন আছো?
ভালো।
নিলয়, তোমার সম্পর্কে অনেক কথা বলছিলাম, তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আর শুরুতে আমি তোমার কাছে জানতে চাই, অন্ধকারের গল্প কি আগে তুমি কখনো শুনেছো?
শুনছি।
আচ্ছা, এবং নিলয়ের হয়ে একজন যখন আমাদের সাথে আসলে এখানে যোগাযোগ করেন আমরা খুব মুগ্ধ হই, এবং শুধু নিলয় না, এরকম অনেকেই কিন্তু আমাদের সাথে এরকম যোগাযোগ করছেন এবং আমাদের সাথে তারা সেই মাইক্রোফোনের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঢাকা এফএম লিসনারদের কাছে তারা সেই কথাগুলো ছড়িয়ে দিতে চান। আজ সেই পরিক্রমায় নিলয়কে আমরা পেয়েছি। নিলয়, শুরুতে আমরা আসলে তোমার কথাগুলো সবাই শুনবো, এবং নিলয় আমি বিশ্বাস করি তুমি যা কিছু এখানে বলবে নির্ভয়ে একদম সত্য কথাগুলো বলবে, কারণ তোমাকে লক্ষ লক্ষ মানুষ এখন শুনছে, তোমার ছোটবেলা সম্পর্কে আমরা একটু জানতে চাই, কোথায় তুমি জন্মেছিলে, কোথায় বড় হয়েছিলে?
জন্মেছিলাম মাদারীপুর।
মাদারীপুরে? এটা তোমার তোমার বয়স কত?
আমার বয়স বর্তমান 16।
এখন 16 বছর?
জি।
আচ্ছা, তোমার পরিবারে কে কি ছিল, বাবা মা এরকম কে কি ছিল?
বাবা মা ভাই বোন।
মানে তুমি তাহলে কত কতজন বা কত নাম্বার ছিল ভাই বোনদের মধ্যে?
আমি 2 নাম্বার।
তোমার বড় বোন?
জি।
আচ্ছা, তোমার বাবা কি করতেন?
বেঙ্গালি ছিলেন।
হ্যাঁ, মাদারীপুরেই?
জি।
আচ্ছা, আর মা কি করতেন?
মা বাসা থাকতো, কাজ করতো মানুষের বাড়ির।
আচ্ছা, হৃদয়, তুমি কি একটু ভয় পাচ্ছ কথা বলতে?
না।
শিওর?
জি।
আচ্ছা, তুমি তাহলে তোমার ছোটবেলা নিয়ে আমাদেরকে একটু বলো, কি করতে তখন ছোটবেলায়, কি কি ছিল, তোমাদের বাসার অবস্থা কেমন ছিল, আর ভাই বোনরা কি করতে, স্কুলে গিয়েছিলে কিনা?
ছোটবেলা স্কুলে ভর্তি করাই তো আর কি, স্কুলে যেতাম না। স্কুলে না গিয়ে অন্য জায়গাতে ঘুরতাম, তার জন্য আর কি পড়ালেখা হয় নাই। আর আমার আব্বু খুব মারতো আমারে।
আচ্ছা, স্কুলে না যাওয়ার জন্য মারতো?
আমার আব্বু আবার নেশা করতো, তো তাই আর কি একটু আমার আম্মুরে মারধর করতো, আমারে মারধর করতো, আমার বোনরে মারধর করতো। এই জন্য আমার আরো পড়ালেখার দিকে মন আসে
নেশা করার জন্য আর কি।
জি।
আচ্ছা, তুমি তুমি মানে সে যখন যে একেবারে ছোট ওই সময় মারতো মানে নেশা করে এসে?
জি।
আচ্ছা, তারপর?
আমার আবার মন ছিল না পড়ালেখার দিকে।
কেন?
এই খেলাধুলা করতাম।
আচ্ছা, কি খেলতে?
ক্রিকেট খেলতাম আর কি, দৈনিক বাসায় থাকলে বন্ধু বান্ধব আসা ডাক্তার নিয়ে গেত, ওদের সাথে যা মাঠে গেতাম, মাঠে যা ম্যান লইতো চারজন কেরা, ছোট মারতো চারজন কেরে নিত, নিয়ে খেলতাম ক্রিকেট খেলা, বাজি খেলতাম 5 টাকা 10 টাকা কেরা, ওরা জিতলে ওগুলো টেকে দিয়ে দিতাম, আমরা জিতলে আমরা টেকে নিয়ে নিতাম।
আচ্ছা, আর ছোটবেলায় কোনো মজার ঘটনা তোমার মনে পড়ে, এরকম কিছু আছে?
এমনি আর কি, রাত্রে আমাদের দেশে তো কারেন্ট নাই, এখানে ফলের দিন আসলে আমাদের ওখানে আবার মানুষে ফল পারতে দিত না সহজে, আমরা রাত্রের বেলা 4-5 জন একলগে মিশিয়া গেতাম বাগানে, যে আম, তারপরে কলা, কলা বাগানে তো কলা তরমুর কাইটটা নিয়ে যেতাম, কলা বাগানে কলার থর এই কাইটটা নিয়ে আমরা ভাগ করে নিয়ে খাইতাম।
আচ্ছা, কখনো এরকম বন্ধুরা মিলে কারোর সাথে ধরা খেয়ে মারধর খাওয়া বা খারাপ বিচার করা এরকম কিছু হয়েছিল?
আর ফার্স্টের দিন কিছু হয়নি, তারপরে আমরা এমন দৈনিকই আর কি গেতাম, দিন গেছি, তারপরের দিনকে আবার গেছি, যাওয়ার পরেই রাত্রে আবার দাঁড়ান রাখে, তো রস শীতের শীতের দিন রস চুরি করতে গেছি, তারপর আমরা গাছে উঠছি রস পাড়তে, আর লাইট মার, লাইট মারের পর দেখে খাবার লাগছে, দেশ গ্রামে তো বাপের নাম জানলেই সবাই আর কি বাইকরণ যায়, চিনে সবাইরই কইছে তুই আর পোলা না এটা তো কুয়ে আর কি, চেহারা দেখে পালাইছে, আমরা সবাই হাসি হুদি ভেঙ্গা পালাইছি। পরের পর পরের দিনকে সকালে গেছে আমাদের বাসায় বিছান নিয়া, আমার বাসায় আমার বন্ধুদের বাসায় বিছান নিয়ে যা গেছে, পর আমার আব্বু আবার আমার দুইরা ডাক দিছে, আমি আমার আব্বুর আমি তো জানি আমি হাড়ি ভেঙে গেছি, রস ছুটি করতে গিয়ে হাড়ি ভেঙে গেছি, জানি আমার মারবো, এর লিগে আমি দৌড়া পলাইছি, পলানোর পর আমার আব্বু আমার পিছে পিছে দৌড় দিছে। তারপর ছোট ছিলাম তো লঙ্গি পরে থাকতাম, লঙ্গি লঙ্গি খুলে গেছে, লঙ্গি লঙ্গি হালাই দৌড়, দৌড় দিয়া নানুর বাসায় গেছি গা, পরে আমার নানু ধরছে, আমার নানুর আর কি গালি দিছে আমার আব্বু, গালি দেবে আপনি ধরো আর কি আমার পলাইন মারো।
আচ্ছা,
তারপরে আমার দেড়ানিয়া ইচ্ছা মতো মাছ থাবর দিত অনেক জোরে জোরে, এক থাবর লগে গারো মোটা কাটা আসছিলাম, থাবর দিলেই পিঠে পাঁচ আঙ্গুল ফুল লাগে তো। গ্রামের মানুষের ছাড়াই তো ধরে তো রাত্রে আর ভাত খেতে বললো মানুষ, ভাত খেতে বললি বকত, বলতো তুই ঘুলে গেছিস কে, না করলো ওটা করছিস কে, রস চুরি করছিস কে, এগুলো কই মার।
তুমি এগুলো এগুলো আসলে কেন করতে, মানে শুধুমাত্র দুষ্টামির জন্য নাকি তোমার এগুলো করতে ভালো লাগতো? কোনটা
এগুলো করতে ভালো লাগতো আর কি, সবাই বলতো বন্ধুবান্ধব চল রস খেয়ে গা, চুরির জিনিস খাইতে আবার একটু ভালো লাগে।
আচ্ছা,
যে কিনা জিনিস খাইলে কিন্তু ভাল লাগে না, চুরির জিনিসটা যত ভাল লাগে অতটা ভাল লাগে না কিনা জিনিস।
এই বুদ্ধিগুলো কার ছিল?
এই বুদ্ধিগুলো আর কি আমার এক বন্ধু ছিল,
ওর নাম নাম কি ছিল?
ওর নাম সঞ্জয়। ও বলতো আমারে,
তোমার স্কুল ভালো লাগতো না? স্কুলে কখনো যেতে ইচ্ছে করতো?
স্কুলে যেতাম আর কি, আমি পড়ালেখার দিকে অতটা মন ছিল না, তো স্কুলে যে আমি ঘুমাইতাম, স্কুলে দৌড়া দৌড়া গেতাম, যে মারামারি করতাম খালি আর কি, পোলাবেন গো দেখলেই আমার লগের কেউ ধরে আমি ঠুয়া দিতাম।
কি কারণে?
কি ভালো লাগতো আমার
মারধর করতে ভালো লাগতো,
ঠুয়া দিতাম নাহলে থাবর দিতাম, তারপর থাবর দিলেই সারের থেকে যা বিচারিত সারে আমার মারত, সারে যে সংখ্যা ক্লাসে ঢুকত তখন সবাই লেখা লেখা দিত লেখতো, আমি ঘুমিয়ে থাকতাম, আমার বড় বোন আবার আমার সাথে পড়তো, তো
তোমার ক্লাসমেট ছিল সে, তোমার কয় বছর?
আমার থেকে 4-5 বছর বড় গো।
মানে পড়াশোনা করে নাই এই কারণে তোমার
সাথে? না 4-5 বছর না, 2 বছর বড়ই আগে পড়ালেখা আর কি, ফার্স্টই অয়েল পরে নেই, কিছুদিন পর একটু বড় হয়েছে, তারপর আর কি স্কুলে ভর্তি করে।
আচ্ছা,
লগে পড়তো আমি ঘুমা থাকতাম টেবিলে, সারে পড়া দিলে আমি টেবিলে একটু ঘুমা থাকতাম, আমার বোনের লেখা দিত, আমার বোনের লেখা আমার রাগ দিত, কোথায় নিলে উঠ আমি না ঘুমাম, তারপরে আমার বোনে আমার উড়া চোখের ভিতরে পানি দিত, তারপর উঠতাম, তারপর কোথাও তোর লেখা আমি লিখে দিছি, তুই স্যারের লেখা দেওয়া যা, স্যারে দেয়তাম, স্যারে তো আমার লেখা তো আমার বোনের লেখা ভালো, তারপর স্যারে সাইন দিত, তারপর পরের দিনকা স্যারে একদিন পরের দিনকে আসছি, স্যারে পড়া দিছে আমি ঘুমাইতে আসছি, আমার বোনের লেখতেছে, পরে স্যারে দেখে ভালোছে, স্যারে দেখার পর স্যারে দেখার পরেই আমার বোনের ডাক দিছে, আমার পিঠের ভিতরে একটা ভাড়ি দিয়েছে, বাইরে দেখো নীলা উঠ, পরে আমি উঠছি, তারপর এখন দিয়ে আমার বোনের কয়ে আতপাত আতপাত বাড়ি দিছে 3-4টা, তারপরে আমার এই কানা ধরিস, কানা ধরা রোদের ভিতরে খাড়া করা লাগছে আধা ঘন্টা, আধা ঘন্টা খাড়া করা ক্লাস শেষ, তারপরে আবার ক্লাসের ভিতরে নিয়ে আমারে এরকম আর করবি না স্যার, পরে দুই তিনটা বাড়ি দিল, একটা পিঠে বাড়ি দিছে, পাশে একটা বাড়ি দিছে, হাতে একটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পর আমি বাড়ি খেয়ে দৌড় দাম বাসে গেছি ব্যাগ নিয়ে, তারপর আম্মুরে আমার আপু যা বিষা দিছে তোমার পড়ার লেগে আমি মাইট খেয়েছি স্কুলে যা, পরে আম্মু কে এই যে স্কুলে গেলে তোমার পোলায় পোলা পেন ধরে মারে, সারের তে বিচার দেয়, সারে মারে ওরে, আবার সারে যদি পড়া দেয় ক্লাসে ঢুকলে সারে যদি পড়া দেয় হয় থাকে ঘুমায়া আমার ওকে লিখা দিতে, তারপরে আমি লিখা দিই। তারপরে আম্মু কী রে তোরে পরে স্কুলে ভর্তি করেছি লিখা, তুই পড়ালেখা কর, পড়ালেখা কর, আমার আর কি অনেক বুঝাইতো। আমি
কে বুঝাইতো?
আমার আম্মু।
আচ্ছা,
বলতো পড়ালেখা কর বাবা, পড়ালেখা করলে অনেক বড় হবে একদিন। আমার আবার ইচ্ছা ছিল আমি পুলিশ হব।
আচ্ছা, তোর পুলিশ হওয়ার ইচ্ছা ছিল? সেটা কেন?
আর কি দেশে অনেক লোক আছিল না খারাপ আর কি, মানুষ গোহুদি বিচার করে হুদি মারতো আর কি, যে কোনো একটা কিছু হইলেই কেউ মারলে কিংবা কেউ ক্ষেত্রে কিছু নিলে মেম্বার হ্যাঁ আর কি বিচার করতো, শুধু শুধু দোষ যার না হইতো ক্ষেত্রে জরিমানা নিত, 5,000-10,000 করে আমি জরিমানা নিত, লেখা লেখাইতো। পরে আমি আমার আম্মুর এক কইতাম, আম্মু কইতে কি আম্মু আমি বড় হইলে না পড়ালেখা করে পুলিশ হম, রাম বলতো তোর লিখা দোয়া করি তুই বড় হইলে যে নেলা বাঁচে রাখলে পুলিশ হস।
আচ্ছা,
তারপর এটার লিখা পুলিশ হওয়ার ইচ্ছা ছিল। তারপর এমনি আম্মু আমার পরের দিনকে স্কুলে পাঠাইলো, সারে আমারে একটু 5 মিনিট লেট এসে আর কি আইটা গে, তো সেই বাসাতে বৃষ্টির দিন পিছলা গায়ে পড়ে গেছে গা আর মিনিট আর কি গাড়ারে কয়ে আর আঙুলেছে
তোমাদের মাদ্রে পড়ে,
হ্যাঁ পিছলা খায় আর মিনিট পড়ে গেছে। পরার পরে আম্মু আবার মারা ডাক দিছি, মা আবার শৈল সুস্থ ছিল আমার বোনের পাড়েছে, পরে আমার বোন আবার আমার দিলামে উঠেছে, পরে জামা কাপড় চেঞ্জ করছি করতে করতে 5-10 মিনিট লেট হয়ে গেছে। পরে আস্তে আস্তে গেছি স্কুলে, যাওয়ার পর সারে আমারে এদিকে আয়, আমি জি স্যার, নিলয় না তুই? জি স্যার। নিলয় জি, কয় তুই স্কুল আজকে এতো দেরি করলি, লেট করলি কে? স্যার লেট হয়ে গেছে, পড়ে গেছিলাম গা আড়াই ভিতরে, তুই আড়াই ভিতরে পর নাকি চার ভিতরে পর?
একই স্যার এর আগে যে তোমাকে মারধর করেছে উনি?
জি, দেখ গেলাম স্কুল তো তাই আর কি। তারপর কইলো তোর এত দেরি হইলো কে? স্যার পড়ে গেছিলাম আড়াই ভিতরে, তোর পড়ে গেছিস দেখ তুই এত লেট করে আবে কিনলি গা আটপাত, তোমাকে স্যার আর কি মায়ের খুব ধরাইতাম, বলতাম স্যার মায়ের না স্যার, মারার আগে কাইলে দিতাম আমি
ছোট ছোট, মানে একেবারে ছোটবেলা থেকে তুমি এরকম মারধর খেতে খেতে বড় হচ্ছ তাই তো?
জি,
মানে অমানসিক মার যেটাকে বলে আর কি।
জি।
তারপর
আমি মারার আগে কাইলে দিতাম, কাইলে বলতাম স্যার আমার মাফ করে দিন স্যার, তারপরে ওকে স্যার আর কি ইচ্ছা মতো মারতো। পরে একদিনকে মারতে মারার পর সারা শরীর দাগ হয়ে গেছে, আমি আবার বই খাতা হালা থিয়া আর কি স্যারের যে সুমকা বাড়ি দিছে স্যার আর কি স্যার মায়ের না, তারপর অনেক জোরে জোরে বাড়ি দিয়ে দিছে, পিঠ লাল হয়ে গেছে গা।
বেত দিয়ে না হাত দিয়ে?
বেত দিয়ে। তারপর আর কি আমি বই হালাচ্ছি, আর স্যারের কই কাজ লাগিয়েছি আর কি, অনেক কষ্ট পাইছি তো, তাই আর কি স্যারের বই দিয়া।
মানে ওই দিন তো আসলে তুমি সত্যি সত্যি পড়ে গিয়েছিলে, তারপরে তুমি মার খেলে।
জি।
আচ্ছা।
তারপর আর কি বইটি শিক্ষা হালা দিয়া স্যারের টেবিলে শিক্ষা মেরে বসি, আমি দৌড়া ঘুরছি।
আচ্ছা।
তারপর মায়ের কয় কিসে, আমি কি মা আমি স্কুলে গেছি, পরে যাওয়ার সময় পরে গেছিলাম তো, তুমি তো দেখলাই হমকে এর লিগে 5 মিনিট লেট হয়েছে স্যারে আর কি আমার দূরে যাওয়া ইচ্ছা মতো মার। মা আবার পেরে ডাক দেখা আমার কচ্ছল স্কুল লিগে স্যারে মার বই, স্যারে মারতেই পারে, তুই এর লিগে বই হালাতে যাবি। আয় আম্মু আমার দূরে থাপড় দিল, গালে একটা থাপড় দিছে, পিঠে একটা থাপড় দিছে, কয় আয় দূরে নিয়ে গেছে। নিয়ে গে স্যারের তো মাপ চাইলো, স্যার কয় কে
মানে স্কুলে নিয়ে গেছে?
জি, ধীরে স্কুলে নিয়ে গেছে, নিয়ে যা কয় মাপছে, মাপছেছি স্যারে কয় এরকম পোলাবে না স্কুলে রাউন্ড না।
আচ্ছা, তোমার তোমার কথাগুলো শুনবো আমি, একটু ছোট্ট একটু সময়ের জন্য আসলে সময় নিতে চাই। যারা শুনছেন অন্ধকারের গল্প, আমার কাছে মনে হচ্ছে যে খুব ভিন্ন কিছু শুনছি আজকে আমরা, হয়তো একেবারে আমাদের চোখের সামনে এরকম ঘটনাগুলো সবসময় ঘটে বা ঘটেছে বা ঘটছে এখনো, একটু মফস্বল একটু গ্রাম সেই জায়গা থেকে, হয়তো নিলয়ের নিজের কাছ থেকে শুনছি, ওর ওই সময় সেই সময় যা হয়েছে তাই এরকম করে বলছে। এবং নিলয়ের পরিচয় করিয়ে দেওয়ার মতো জায়গা একটাই খুব আমার কাছে খুব মানে প্রকৃতির নিষ্ঠুরতা মনে হয়, যে ছেলেটা ছোটবেলা চেয়েছিল পুলিশ হতে, সে পরে অপহরণকারী হিসেবে তাকে পরিচয় করিয়ে দিতে হচ্ছে। অন্ধকারের গল্প কি শুনছেন? অন্ধকারের গল্প নিয়ে অনেকটা রাত জেগে থাকবো এবং পুরো সময়টা যদি আপনি আমাদেরকে শুনতে চান, টিউন ইন করে থাকতে হবে ঢাকা FM 90.4। ফিরছি নতুন ঘন্টায়, শুধুমাত্র ছোট্ট একটি ঘন্টা শুরুর একটা ছোট বিরতি, তারপর আবারও ফিরে আসছি। আশা করছি আপনি টিউন ইন করে থাকবেন ঢাকা FM 90.4।
যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর শৈল্পিক। Roxy Fusion, stylish wool finish.
Thank you.
শুনছেন অন্ধকারের গল্প। এবার আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের দিনের একদম শেষ ঘন্টায়, 11:01 ঘড়ির কাঁটায়, রোববারের এই দিনটি 26 এপ্রিল 2015, 13 বৈশাখ, 1422, 1436, 1436। অন্ধকারের গল্প নিয়ে অনেকটা সময় জুড়ে আজকে আপনার সাথে থাকতে চাই আমরা এবং আছিও আপনার সাথে। এবং সবসময় বলি যে আপনার যদি রাত জেগে থাকতে খুব বেশি কষ্ট না হয়, খুব বেশি আগামী দিনের কাজের ক্ষতি না হয়, তাহলেই কেবলমাত্র অনুষ্ঠানটি শুনুন। কিন্তু নিজের কোনো ধরনের ক্ষতি করে, কাজের ক্ষতি কিংবা শারীরিক ক্ষতি, কোনো ধরনের ক্ষতি করে আমরা চাই না যে আপনি আমাদের অনুষ্ঠান শোনেন। কারণ আপনার ভালো থাকা, আপনার সুস্থতা, আপনার সবকিছুর পরিপূর্ণতা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে যারা শুনতে পারছেন, শুনুন, শোনার এতটুকুন সম্ভাবনা আছে তাদের কাছে বলছি যে শুনতে শুনতে আপনার যদি মনে হয় কোনো কিছু আপনি আমাদেরকে লিখবেন, বা আজকের অতিথির কথা যদি বলি যে অতিথি হয়ে আজকের অন্ধকারের গল্প স্টুডিওতে, ঢাকা FM 90.4 স্টুডিওতে এসেছে, একেবারে তাকে পরিচয় করিয়ে দিতে হচ্ছে এমন একটি পরিচয়, এবং এই কিশোর বয়সে তার নাম হয়ে গেছে পিচ্চি নিলয়। সে একজন শিশু অপহরণকারী, এবং সেই অপহরণের ভেতরকার কথাগুলো, কিভাবে সে অপহরণে জড়ালো, অপহরণ করে কি করত, অপহরণের সাথে সে কিভাবে সেটার সাথে সম্পৃক্ত হয়ে পরবর্তীকালে এত বেশি ভয়াবহ হয়ে গেল যে বয়সে তার স্কুলে যাওয়ার কথা, মাঠে ক্রিকেট খেলবার কথা, পুকুরে সাঁতরে বেড়াবার কথা, মাঠ তাপিয়ে বেড়াবার কথা, সেই বয়সে সে মানুষকে জিম্মি করে আরো তার দল বলের সাথে মানুষের কাছ থেকে মুক্তিপণ আদায় করছে এবং জীবন মৃত্যুর এই এক অন্ধকার গলির এক অদ্ভুত খেলায় জড়িয়ে পড়েছে, সেই সব কিছু শুনবো। পুরো সময়টা শুনতে শুনতে আপনার অনেক কিছু মনে হতে পারে, অনেক কিছু আপনি লিখতে পারেন। আমরা সবসময় বলি অন্ধকারের গল্পের টিম স্পেশালি ধন্যবাদ দিতে চাই প্রডিউসার সাদেক সামি, ধন্যবাদ দিতে চাই টিম মেম্বার মঈন, জান্নাতুল ফেরদৌস, শিপন সহ সবাইকে। সবসময় বলি অন্ধকারের গল্পের এই টিম শুধুমাত্র ঘটনাগুলো এই মাইক্রোফোনের মাধ্যমে আপনার সামনে এসে, আপনার সামনে এনে সরাসরি উপস্থাপন করি। আমরা কোনো ধরনের কোনো সিদ্ধান্তে পৌঁছাই না, কোনো ধরনের সমস্যার সমাধানে যাই না, শুধুমাত্র উপস্থাপন করি। বাকি সব কিছু আপনারা যারা শুনছেন, আপনাদের যাদের ভালোবাসায় অন্ধকারের গল্প এই পথ চলার সাহস পায়, সাহস অর্জন করেছে, আপনাদের সাহসে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদের বিবেক এবং মূল্যবোধের জায়গা থেকে সেই মন্তব্য কিংবা আপনার যে কোনো মূল্যায়ন আমরা দেখতে চাই, লিখতে পারেন আমাদেরকে 16260 এই নাম্বারটিতে, মানে মেসেজ করতে পারেন। এছাড়া নিলয়কে স্টুডিওতে বরাবরের মতো সরাসরি যে বসে আছে এরকম একটি ছবি দেখা, পাশাপাশি ফেসবুকে এসে সেই পোস্টের নিচে কমেন্ট করে আপনার কথাগুলো বলা, সেই পোস্টটিতে লাইক দেয়া, সেটাকে শেয়ার করে দিয়ে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদের সাথে সবকিছু শেয়ার করে দেয়া, এই কাজগুলো আপনি করতে পারেন। facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পেয়ে যাবেন, মনে করে একটি লাইক করে রাখবেন। এবং আরেকটা বিষয় বলতে চাই, সেটা আপনারা অন্ধকারের গল্পের সর্বশেষ যে কোনো পর্বের সর্বশেষ আপডেটগুলো পেতে আপনারা কিন্তু আমাদের অন্ধকারের গল্পের নিজস্ব পেজও লাইক করে রাখতে পারেন। facebook.com/ov90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। চলে যাব নিলয়ের কাছে, যিনি নিলয়ের কথাগুলি শুনতে চাচ্ছেন। এবং ছোটবেলার কথা শুনছিলাম, মাদারীপুরে তার জন্ম, বড় একটি বোন, বাবা ভ্যান গাড়ি চালাতেন, মা মানুষের বাসায় কাজ করতেন, এবং বাবা সারাদিন ভ্যান গাড়ি চালানোর পরে নেশা করে বাসায় ফিরতেন, ধুমধাম মারধর খেতে খেতে, আসলে আদর্শ ভাগের জায়গাটা না, তাকে আসলে মারের উপর দিয়ে সে বড় হতে শুরু করে। স্কুলে যেতে ভালো লাগতো না, দুরন্ত পানা, বন্ধুদের সাথে মারামারি, রস চুরি করা, অন্যের ক্ষতি করা, এই বিষয়গুলো ছোটবেলা থেকে তার ভিতরে চলে আসে। এর মাঝখানে মায়ের চেষ্টা সে স্কুলে যাক, পড়াশোনা করুক, এবং সেই স্কুলে যাওয়া, বারবার সেখান থেকে নিজের একঘেয়েমি বলেন, নিজের সেই মানসিকতা বলেন, পড়াশোনা করার ইচ্ছেটা না থাকা, টিচারদের প্রতি, টিচাররা তার প্রতি না বিশ্বাস উঠে যায়, এবং একদিন সত্যিকার ভাবে সে আসলে ছোট শিশু মন কষ্ট পেয়ে যায় বৃষ্টির মাঝখানে স্কুলে যেতে গিয়ে। সে যখন নিজেই সেই পিছলা খাওয়ার মতো বা এরকম একটি পরিস্থিতিতে স্কুলে দেরি করে যায়, সেদিন তাকে বেদম মারা হয়, সেখান থেকে অভিমান কষ্টে ফিরে আসা, এবং সেই ছেলেটাই আবার বড় হয়ে স্বপ্ন দেখে একজন পুলিশ অফিসার হবার। কারণ গ্রামে যে অন্যায়গুলো হচ্ছে, গ্রামের যে মোরাল টাইপের মানুষগুলো আছে, তারা যে অন্যায়ভাবে শক্তিমত্তা প্রদর্শন করে একদম সহজ সরল বা নির্দোষ মানুষগুলোর কাছ থেকে তারা টাকা পয়সা নিচ্ছেন বা তাদেরকে প্রেশারও রাখছেন, সেসব দেখে ওই শিশুমন ভাবে আমি একদিন পুলিশ হব। সেই নিলয়, পিচ্ছি নিলয় কিভাবে অপহরণকারী হয়ে গেল, এখনই বা কি করছে, কিভাবে সে সেই সেই প্রক্রিয়ার সাথে জড়ালো, এই সব কিছু নিলয়ের কাছ থেকে শুনলাম। মাইক্রোফোন নিলয়, নিলয় আমরা শুনছিলাম, তারপর বলো।
স্কুলে গেলাম আমার নিয়া, যাওয়ার পর স্যারেতে মাপ চাইতে বললো, স্যারেতে মাপ চাইলাম, স্যারে করে এরকম পোলা আমি আমার ক্লাসে যাবো না, ওর কোনো মাপ নেই, ও স্কুলে দুই বেরি করে আইব, তারপর মারলে ধরে যাইব গা, ওরা রাখব না। তারপর আমার আমু বললো, স্যার পোলাবেন মানুষ বুঝে না, মাপ করে দেন, কয় না ওর মাপ করেন দিব না। গ্রামে তখন অনেক কান্ত আছি, ধরে আবার আব্বু শুনলে তো মারবো, পরে স্যারের বলতো, স্যার আমার মাপ করে দেন স্যার, আমি জীবনে এরকম করুন না, আমি ভালো হয়ে যাবো।
মানে তুমি মার খুব ভয় পেতে, মার ব্যাপারটা তোমার ভিতরে চলে এসেছে, মানে কেউ কিছু বলে তোমাকে মারে?
জি।
আচ্ছা, হ্যাঁ। তারপর?
তারপর আমি বললাম, স্যার আমাকে মাফ করে দেন, আমি জীবনে এরকম ভুল করবো না, আমার আব্বু শুনলে আমার মারবো স্যার, মানে মাপ করে দেন, কয় না তোর কোনো মাপ নেই যা। তারপর আমার আম্মু আর কি কষ্ট পায়, আমার মা কাঁদছে, কান্দা বাসায় নিয়েছে আমারে।
আচ্ছা।
আমার আম্মু খুব আদর করতো আমারে। তারপর নিয়ে আসা আম্মু বসে বসে কান্দা থাকতো, অনেক কষ্ট করে আমার স্কুলে ভর্তি করেছে, তাই আর কি স্কুলে গেছে গা, তো তাই আর কি কান্দাস। পরে দা আমি আম্মু কান্দ না, এ কথা কয়া আমার গেঞ্জিদা আম্মুর চোখের পানি মুছে দিছে।
আচ্ছা।
মুছে দেওয়ানোর পর আম্মু কা কি বললি, তোর স্কুল লাইফ কি শেষ, তুই পড়ালেখা করবি, তুই বলে পুলিশ হবি, আমাকে হওয়া পুলিশ হম্মা। তারপরে মায় কয় তোর অন্য স্কুলে ভর্তি করে দিন, পরে স্কুলে ভর্তি না করা এক জায়গায় খবর পাইলো ভালো মাদ্রাসা আছে মাদারীপুর শিবচর, শিবচর বাজারে মাদ্রাসা আছে, ওইখানে মাদ্রাসায় আমার আব্বু গেছে, আর আব্বু গেছে যে কথা বলছে আর কি শুনছে, আমার পাশাপাশি থাকে আমার চাচারা।
আচ্ছা, তোমার এই যে স্কুলের ঘটনা তোমার বাবা যখন জানতো তিনি কি করলেন?
আমার বাবা যখন জানলো তখন আমার বাবা আর কি দেশি গ্রামে তো সবসময় লাঠি লুটাই থাকে গাছ কাটা, গাছ কাটা সুগা সুগানের লেগে বেড়ার লগে ঠিয়া দিছে মেল্লা, পরে আব্বু আইসে রাখছে, আবার আমার বড় বোনে কয় হুনছ কি হয়েছে, আমার বাপে কয় কি হয়েছে, কয় তোমার পোলাই তো স্কুল তাই পড়তে বলছি কালে। তারপর আমার আব্বু আর কোনো কথা না হন না, যে সুগনা সুগনা দেওয়ার যেই কাটটি ওই কাঠ তখন একটা নিয়ে আমার পায়ের ভিতরটা বাড়ি দিল, অনেক ব্যথা পাইছি, ব্যথা পাওয়ার পর আমি চিৎকার দেখি করছি, আমার মা ধরছে, আমার মারও আর কি থাবুত দিছে, থাবুত দেওয়ার পর গেলে আমার চাচা চাচিরা এরা সবাই আইছে, হাত ধুইরা রাখতে পারে না আর কি, একটা বাড়ি দিছে, তারপর একটু পরপর কয় কথা কয় আর বকে, আর একটু পরপর লাঠি দেয় কিংবা ঘুষি দেয়, তারপর আয়া কতক্ষণ পর থাবুর দিছে, থাবুর খায়া আমি পয়লা গেছি, পয়লা খাটের লগে বাড়ি গেছি, খাটের লগে বাড়ি খেয়া আমার আর কি অজ্ঞান হয়ে গেছিলাম, অজ্ঞান হওয়ার পর কি কি কইছে বাপে কি সে বলতে পারলাম না, তারপর আধা ঘন্টা এরকমই আর কি, তারপর আমার জ্ঞান ফিরল, মাথা মতো পানি ঢাললো আমার আম্মু ঢেলে ঢেলে জ্ঞান গুণ ফিরাইল, জ্ঞান ফিরার পর আমার বাপে কয় তোর আজকে মেরালাম, তুই পড়ালেখা বাদ দিলি গে, এত কষ্ট করি তোর পড়ালেখা করে এত কষ্ট করা, তোরা যদি মানুষ না হস তাহলে তো করে এত বড় জন্ম দেওয়া কি করছে। তারপর আমি তো আর কোনো কথা কই না, ধরে যদি আবার মারে, তারপর আব্বু মারলো, আব্বু আবার দেখা জোর করে নিয়ে ভাত খাওয়াইলো।
তোমার এতক্ষণ কথা শুনে মনে হচ্ছিল তোমার বাবা তোমাকে একদম ভালোই বাসেন না বা এরকম কিছু, বাবাকে আদর করতেন না?
মারতো আর কি, আমি দুষ্টামি করতাম তো, স্কুলে যেতাম না, মানুষের রস চুরি করে খাইতাম কিংবা হারিয়ে।
তোমার এই দুষ্টামি দুরন্ততনা গুলোর জন্যই বাবা বেশি মারতেন?
জি জি।
আচ্ছা, তো এমনি কি বাবা মানে আদর করতেন ছোটবেলায় তোমার বাবার সাথে কখনো, মানে মেলায় যাওয়া বা এরকম কোনো কিছু, এরকম কোনো কিছু মনে পড়ে?
না, মেলায় যাই নাই।
বা কি করতেন বাবা যে তোমাকে ভালোবাসতেন? বা বাবা তো কষ্টে মারতেন আসলে, যে তোমাদের জন্য এত কষ্ট করছে, তোমাদের জন্য এত কিছু, তো তোমাকে ঠিক এরকমটা মনে হচ্ছে?
জি। তারপর আব্বু আর কি, আমি যদি পর দুষ্টামি করতাম তাহলে মারতো, আবার কয়েক সময় নেশাও করতো, নেশা দৈনিকই করতো আর কি। হ্যাঁ, ওসমকা নেশার তাহলে কি করতো ওসমকে তো বলতে পারতো।
কিন্তু এমনি কি তোমাকে মানে তিনি যে ভালোবাসতেন, এরকম কোন স্মৃতি কি তোমার মনে পড়ে যে তোমার বাবা তোমাকে খুব আদর করেছেন বা তোমার জন্য কোনো তোমার পছন্দের জিনিস নিয়ে এসেছেন বা এরকম কোনো কিছু কি আছে?
জি।
কি আমাদের সেই
কি যে কোনো পয়লা বৈশাখ গায় না, পয়লা বৈশাখ গাইলে যে কোনো একটা দিবস আইলে, সবরাত কিংবা পয়লা বৈশাখ, ঈদ আইলে কেউ মার্কেট করুক না করুক, আমার প্রত্যেক যে কোনো একটা ইয়ে উৎসবে আমার যদি নতুন জামা কাপড় না দেয় না, আমার মন খারাপ থাকে। এবার আমার আব্বু যেমনি কষ্ট মষ্ট করে ঘরে কিছু বাজার লেতো, আর আমার লিগে প্যান্ট শার্ট জুতা কিনে নিত।
তোমার বাবা এখন কোথায় আছেন?
এখন বর্তমান উনি দেশে আছে, কিন্তু আমার মা ঢাকা, আমি দেশে আর কি। আমার আব্বা
বাবাকে কত মানে মিস করো মনে পড়ে?
মাঝে মাঝে দেখা করে।
কতটা ভালোবাসো বাবাকে? এতটা মার ধর করতে, এত কষ্ট তার উপর?
মারতো তো আমার ভালো লাগে।
বাবা তো শুনছেন না, মানে বাবাকে এমন কোনো কিছু কি বলার আছে যেগুলো কখনো তোমার বলা হয়নি?
জি, আমার আশা ছিল বড় বাবারে কাজ করে খাওয়ানো, কাজটা করে আর কি খাওয়াইতে পারিনি আমি, সৎ পথে কাম করে ইচ্ছা ছিল খাওয়াম বাবারে।
বাবা কি চাইতেন বড় হয়ে তুমি কি হও?
আমি বলতাম খালি আমি পুলিশ বলতো, তুই পুলিশই হবি।
বলতো সে কথা মানুষের মতো মানুষ, লেখা ইতিহাসের পাতায় মিঠাতে খেতে পারতাম না। বাবা বলতো ও বোকা, কখন আমি থাকবো না, দিনে বোকা এ তো রক্তের সাথে রক্তের কান, সারথের অনেক উঠে পাতা সজানা ধরে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়ল। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় কোথাও রে বুকে আর। Thank you.
টা তেমনই আসে, আসে লাঠিও পাঞ্জাবি তোমার দিদিতে একটাও আছে নেই সেখানে আনতে হল শুধু তোমার আসানের ধ্বনি আজ শুনি ভাঙাবে না করে ঘুম জানি শুধু শুনি না তোমার সেই ধরাজ পান্থে পড়া পবিত্র কোরআনের বাণী
অন্ধকারের গল্প। ইভান আছি আপনাদের সাথে এবং টিউন ইন করে আছেন ঢাকা FM 90.4। নিলয়ের কথা শুনছিলাম এবং নিঃসন্দেহে নিলয়ের কথাগুলো আপনারাও শুনতে চান, নিলয়ের কাছে মাইক্রোফোন অবশ্যই ফিরিয়ে দিতে চাই, খুব একটা কথাবার্তা বলতে চাই না আমি। এবং কালই কিছু জিনিস বলতে চাই যারা আমার সাথে জয়েন করে ফেলেছেন, অনেকেই আমাদের সাথে আছেন, কিছু নাম তো পড়েই নেওয়া উচিত। সুমন গোপালগঞ্জ থেকে জয়েন করেছেন, আমি জীবনেও আচ্ছা নিলয় ভাইয়ার মতো কি নাস্তা করা দিয়েছিল, এরপর আমি তিন বছর পর অন্য স্কুল থেকে পরীক্ষা দিলাম, আচ্ছা তার স্কুল লাইফের এরকম একটি ঘটনা তিনি শেয়ার করেছেন। ভাইয়া এইসব ছোটবেলার টুকটাক গল্প আমাদের সকলের আছে। আচ্ছা বিপ্লব, আসল গল্পে আমরা যাব, কিন্তু আসল গল্পটা হলো তো আসলে প্রত্যেকটা মানুষের সেই ওই টুকটাক গল্পগুলো না, আমাদের উদ্দেশ্যটা প্রত্যেকটা অনুষ্ঠানে এভাবে শুরু করি, কারণ ওই যে বললাম জন্ম থেকে আসলে কেউ কিন্তু সন্ত্রাসী বা অপরাধী হয় না, এবং তার ছোটবেলাটা কেমন থাকে, কি ঘটনার মাঝখান থেকে সে অপরাধী আসে, সেগুলো জানতে চাটে আমাদের উদ্দেশ্য। বিপ্লব ভাই রাহমা জয়েন করেছেন, ভাইয়া নিলয়ের স্টোরি শুনে খুব কষ্ট লাগছে এবং অবাক, আচ্ছা অনেকেই অবাক হচ্ছেন এই বয়সে সে অপহরণকারী। আচ্ছা ফরিদপুর থেকে রাজু জয়েন করেছেন, জয়েন করেছেন ভাইয়া নিলয়ের বাড়ি মাদারীপুর কোথায়, থানা গ্রাম, এত ডিটেলসটা আমাদের কি শোনার খুব বেশি দরকার আছে। এবং জয়েন করেছেন চাঁদপুর থেকে নাহিদ, বলছি তার কথা শুনে আমার খুব কষ্ট লাগছে, যুধি নারায়ণগঞ্জ থেকে আমি আসতে চাই, তিনি কন্ট্যাক্ট নাম্বার পাঠিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন হাজারো সালাম এবং প্রাণ ঢালা ভালোবাসা রইল আপনাদের প্রতি, আমি খুব আচ্ছা তিনিও কিছু শেয়ার করতে চান আমাদের সাথে। এদিকে মিরপুর থেকে ধীমান জয়েন করেছেন, আমার একটি গল্প আছে, ওকে জয়েন করেছেন আরো অনেকে। ফেসবুক থেকে যদি ঘুরে আসি, ফেসবুকে রনি খানকে দেখতে পাচ্ছি আমরা, আমাদের সাথে জয়েন করে ফেলেছেন ছদ্মনামে যারা সেগুলো পড়ছি না, মেহেদি খান জয়েন করেছেন, আলম খান জয়েন করেছেন আমাদের সাথে, নাজমুল হাসান রিহান জয়েন করেছেন, অন্ধকারের গল্প বাবা ডাকটা আমার জীবন থেকে হারিয়ে গেছে 2015 সালে, মানে এবছরই, আজও বাবাকে অনেক বেশি মিস করি এরকম কথা তিনি লিখেছেন। এদিকে রোহান রয় সিধু জয়েন করেছেন, কেন এমন হয়, রফিক ইসলাম জয়েন করেছেন, মৃদুল হুসাইন জয়েন করেছেন, অনেকেই দেশের বাইরে থেকে আমাদেরকে শুনছেন, অসংখ্য ভালোবাসা আপনাদের জন্য এবং অগণন ভালোবাসা। আর মারুফ আহমেদ জয়েন করেছেন, আমি আমার তিনি তার গল্পের কথা শেয়ার করতে চাইছেন, অন্ধকারের গল্প বোধহয় এই জায়গাটাতেই সার্থক, অনেকে নিজের সেই অন্ধকারগুলির কথাগুলো একদম মন খুলে শেয়ার করতে চান আমাদের অনুষ্ঠানে এসে, এই ভালোবাসা এবং এই জায়গাটা তৈরি হওয়াটাই হয়তো আমাদের সার্থকতা। আমরা ইনশাআল্লাহ সবার সাথেই ধীরে ধীরে আমরা সবার কাছেই পৌঁছাতে চাই। নিলয়ের কথাগুলো শুনছিলাম, যারা খানিকটা পরে টিউন ইন করলেন ঢাকা FM 90.4 তাদের জন্য বলতে চাই, নিলয়ের ছোটবেলার গল্পগুলো শুনছিলাম যে ঠিক মেলানো কঠিন হয়ে যাচ্ছিল, যে বাবার কথা বলছিল, দারিদ্রতা বোধহয় এমন একটা জিনিস সেখানে সেই ইনসিকিউরিটিটা জন্ম দেয়, তিনি চাচ্ছিলেন ছেলে পড়াশোনা করুক, আবার নেশা করে যখন বাসায় ফিরছেন সেই শিক্ষাটা বা সেই পারিবারিক আবহটা কিংবা সামাজিক সেই আবহটা তার বাবা হয়তো পাননি, যেখানে যখন মনে হয়েছে কেন আমি এত কষ্ট করছি, কেনই বা এই জীবন কোথায় নিয়ে যাচ্ছে আমার সন্তানের, আজ তারা কথাই শুনছে না, স্কুল ফাঁকি দিচ্ছে, স্কুল থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, দুমদাম উঠে সে হয়তো নিষ্ঠুর ভাবে প্রহার করছেন আর সেই নিজের সন্তানের উপরেই, আবার ভালোও বাসছেন পহেলা বৈশাখ বা ঈদের দিন, এই যে বিশেষ উপলক্ষ গুলো, এত কষ্টের মাঝখানেও কিন্তু নিজের সন্তানের জন্য সেই জিনিসপত্র কিনে নিয়ে আসা, তারপর ধীরে ধীরে ঘটনা কোন দিকে আগায় আমরা সেই সব কিছু শুনতে চাই, কিভাবে নিলয় আসলে অপরাধের সাথে জড়িয়ে গেল সেই সব কিছু শুনতে চাই। নিলয়ের কাছে মাইক্রোফোন দিতে চাই, নিলয় আমরা তারপর থেকে শুনি।
তারপর আব্বু আমার বলল, চল তুই স্কুলে তো পড়ালেখা তো দেবো না, তোরা হাফেজি পড়াম কথা বললা। আমার চাচার সাথে কথা বললো শিবচর মাদ্রাসা, ওইখানে আর কি নিয়ে গেছে আমার যেদিন বলছে, তার ওইদিনকে রাত্রে আর কি হ্যাঁ আব্বু ভাত বুত খাওয়া দিছে, খাওয়া দেওয়ার পরদিনটা রাত্রে শুয়ে পরের দিন সকাল হয়েছে, সকালের পর আমার আব্বু আমার রয়েছে, ওনার পর আম্মু আর আব্বু আমার নাস্তা নাস্তা করা নিয়ে গেল মাদ্রাসা, নিয়ে যাওয়ার পর বলল
তোমার দিদি তখন এগুলো শুনে ইচ্ছে করছিল যে হ্যাঁ তুমি পড়বে বা মাদ্রাসায় যাবে এরকম কিছু?
জি ফার্স্টে আর কি ভালো লাগে নাই, মন আর কি আমলে তারা বাসায় যেমন থাকি ওরকম তো মাদ্রাসায় থাকতে পারুম না, তাই আর কি চাইতে মন চায় আবার চায় না। তারপর নিয়ে যাওয়ার পর আর কি আমাদের ওখান থেকে অনেকখানি হাইটটা রোড উঠতে কাঁচা রাস্তা, তো কাঁচা রাস্তা তো পাকা রাস্তায় অনেকখানি হাইটটা গেতে হয়, যাওয়ার পর ওইখান থেকে আবার খাড়া থাকা লাগে, অটো কিংবা বাস আহে, তারপরে বাসে উঠা, তারপর আমরা শিবচর যাই। শিবচর যাওয়ার পর নাইমা আমার মাদ্রাসায় নিয়ে গেল, মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর আর কি ওইখানে থাকুম, ওইখানে খাম, ওইখানে
ঘুমাই।
জি ভর্তি করা দেব, কথা ঠিক হয়ে আছে, কথা মতো কইছে বেতন 4,000 টাকা। আমার আব্বুর কথা বললা টাকা না থাকলো কি তুই সেরে থাকবি, তুই ভালো হয়। তারপর তারপর আমার ওখানে ভর্তি করা দিল, তারপরে টিফিন কেটে বাড়ি এইসব আর কি খাতা বালিশ কিনে দিল, পাঞ্জাবি বানাইলো, টুপি এইসব দিল আমাদের। দেওয়ার পর আমার বললো মাদ্রাসায় ঠিক মতো থাকিস, কেল্লাকে জারামিও করিস না, মারামারিও করিস না, সবার লাগে মিল্লে থাকিস, হাফেজি পড়াটাই। একদিন থাকছে, দুদিন একদিন গেছে ভালোই, এই ফার্স্টের দিন গেছি আমার এক বন্ধু ছিল যে পরিচয় হয়েছি, নাম হলো দেলোয়ার, ওর সাথে পরিচয় হয়েছি, ও আমার বললো তোমার বাসা কই, আমি বললাম তোমাদের কদম তলির ওখানে, তারপর পরিচয় ওর সাথে কদিন পড়ালেখা করলাম, এরকম ভাবে 2-3 দিন পড়লাম, পড়ার পর এখন যে আর ভাল লাগে না,
পড়তে ভাল লাগে না
আর কি, বাসা খেতে মন
চায়। আচ্ছা
ছুটি চাই, যায় না, কই ছুটি দেওয়ান যাবো না গার্জিয়ান স্যার। তারপর তো আমি খালি কানতাম মাল্লিকা, মার কাছে যেমন ছোট আসিলাম আমার আম্মুর কাছে আমি হুজুর মধ্যে এই কথা কয়া পলাইছি, এ কথা কয়া গেছি গা আমার কাছে যার পর করছি হেনে।
তোমাদের মাদ্রাসা থেকে বাড়ি কত দূর ছিল?
এই দূর ছিল 10 টাকা আর কি অটো ভাড়া।
আচ্ছা,
মাদ্রাসার তো বাইরে বাজার, বাজার দায়িত্বে ব্রিজ আছে, ব্রিজ পার হইয়া
মানে ভর্তি হবার কদিন পর তুমি চলে এলে মাকে দেখতে?
ভর্তি হওয়ার 2 দিন পর।
2 দিনের মাথায়?
জি, আর কি মারে মা আমার কে মা আর কি মারে ধরে সবসময় ঘুমাইতাম, তো মারে ছাড়া ভাল লাগে না, এর লিগা মার কাছে গেছি গা 2 দিনের দিন পলিয়া মার যে যাবা যে কেন্দ্রে দিছি মা তোমার ছাড়া ভাল লাগে না। তারপর মার কাছে গেলাম, মারে যা যাবরা দিলেন মা তোমার তার আমার ভাল লাগে না, কেন্দ্রেছি মায় কয় বাবা তুই মাদ্রাসা থাক, মাদ্রাসা থাকলে বাবা পড়ালেখা শিখতে পারবি, একটা হুজুর হাফেজ হইলে করণ শরীফ পড়ে করণ শরীফ খতম দে তাহলে মনে কর মানুষের কাছে দাম পাবি, সবাইকেও একটা মাওলানা, মাওলানা করলে তোর একটা দামই থাকবে আলদা বাবা, তুই যা মাদ্রাসা চল আমি দিয়ে গা হুজুর কুয়া হুজুরে কিচ্ছু করব না, পলাইছে আমার মনে ভাল লাগে না মানুষের। পরে বাপে
বসছিল কত তখন?
তখন বস
মানে কোন ক্লাস?
তখন আর কি কায়দা পড়ি আলিফ বাতাসা। বয়স কত? 6 বছর।
আচ্ছা, অনেক ছোট।
তারপর নিয়ে গেছে আব্বু মাইরা মাইরা, তবে গেলাম সে রাস্তায় আর কি কাঁদতে কাঁদতে গেছি মাদ্রাসা যে এত কাঁদতেছি, মারে মাও গেছে মায়া পর্ব,
আম্মুর সাথে গিয়েছিল তখন।
জি, মায় আ পর্ব মার হাত ধরে আর কি আমি কেঁদেছি, মা যায় না আমি এমনি থাকতে পারবো না, মা আমার নিয়ে যাওয়া কি কেন্দা গুন্দা কইতেছি মায়ের কে বাবা থাক, মা আর কি মার মন মায় আমার লিগে আর কি কাঁদছে, কেন্দা গা বাবা তুমি এমনি থাকো তোমার আমি যদি একদিন পরপর দেখতে হবে, তারপরে তুমি কেন্দো না বাবা পরাটা শিখো তুমি কোন শরীরটা খতম না বেরো, তারপর কি আমার রেখে গেল গাকে আমি কাঁদছি আর হুজুরে কইছে কান্দা লাভ নেই তুমি পড়ো কান্দো না তোমার মায় তো কইছে 2 দিন একদিন পর পরে
গরুর গোসল দিয়া মাঠে নিয়া যায় বিহাল বেলা পাশের বনে ঝিকি মিকি রইদের শনে মন মিলাইতে চায় রে আমার রাখাল দিয়া কাজলা গরুর বোতল দিয়া মাঠে নিয়া যায় বিহাল বেলা পাশের বনে ঝিকি মিকি রইদের শনে
মন মিলাইতে চাই, ভুলিতে পারে না মাটির টান, হায় রে পরাণ, হায় রে পরাণ, কতদিন রাহি না তনে রেখো দেহি না সেই তারার চোখে মিশায় অভিমান, হায় রে পরাণ, হায় রে পরাণ।
এই কথাগুলো যারা শুনছেন, আমি সবসময় যখন অঙ্কারের গল্পে এই কথাগুলো আসি, মানে এই এই অনুষ্ঠানটি এমন একটি অনুষ্ঠান সাজানো গোছানো কথাবার্তা বলবার অনুষ্ঠান ঠিক না। এখানে যারা কথা বলতে আসেন, আমাদের অতিথি হয়ে যারা আসেন, তারা আসলে তাদের জীবনের কথাটা কোনো চিন্তা ভাবনা কোনো কিছু ছাড়া তারা বলতে থাকেন। এবং আমি যখন এখানে বসে কথা বলি, মাঝে মাঝে আসলে নিজে যেমন তার যে অনুভূতিগুলো নিজের ভিতরে কাজ করে সেটাই ধরে রাখি। তো ঠিক প্রেজেন্টেশনের জায়গা থেকে হয়তো দেখলে সেটা মাঝে মাঝে জড়িয়ে যাওয়া কিংবা এই বিষয়গুলো এত বেশি ছুঁয়ে যায়, শুধু আমাকে না, কারণ আমাদের সাথে এই অন্ধকারের গল্প ভালোবেসে যারা জয়েন করে থাকেন, ফেসবুকে যারা কমেন্ট করে তাদেরটা দেখতে পাই, এসএমএস যারা করেন তাদেরটা পড়তে পারি, আর যারা সব কিছু শুনে, অনেকেই আছেন যে এসএমএস কমেন্ট করেন না তারপর আমাদেরকে শোনেন, তাদেরটাও বুঝতে পারি। বস বাবা মা ভালোবাসা পরিবার বন্ধন অন্ধকারের গল্পের প্রত্যেকটা অনুষ্ঠান প্রত্যেকটা পর্ব যখন শুরুর দিকে আমরা কন্টিনিউ করি, এই ছোটবেলায় ফিরে যাই, সেই কথাগুলো শুনি, এবং অনুষ্ঠান শুনতে শুনতে অপরাধীর সেই অপরাধের কথাগুলো তো আমরা শুনি, আমরা নিলয়ের সে কথাগুলো শুনবো, সে অপহরণে কিভাবে জড়ালো, অপহরণকারী কেন হয়ে গেল, এরকম একটি মানুষ, এরকম একটি ছেলে যার বাবা মা প্রচন্ড দারিদ্রতার মাঝখানেও বাপের ছেলেটাকে তার পড়াশোনা করিয়ে, আসলে তার পুলিশ হওয়ার স্বপ্নই হোক আর ভালো মানুষ হওয়ার স্বপ্নই হোক, বাবা হয়তো নেশা করছেন, বাবা হয়তো কষ্ট করছেন, তারপরও এই মারটা হচ্ছে ওই যে ইনসিকিউরিটির মার, এই মারটা হচ্ছে ওই যে কষ্টের মার, যে তুই ভালো হ, আমি কষ্ট করছি, আমি জীবনকে দেখেছি, জীবন অনেক কঠিন, জীবন কতটা কষ্টের, জীবন কতটা বাস্তব, কতটা নিষ্ঠুর, তোকে সেটা আমি করতে দিব না, এই ক্রোধে হয়তো নিজের ঔরস যাতে সন্তানের গায়ে হাত তোলা। আর মা কি করতে পারে না, আমাদের আমাদের মারা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে থাকেন, তারা শুধু ওই আশীর্বাদের ছায়াটুকু দিয়ে কিংবা বাবারা যখন বকেন ফেল ফেল করে তাকিয়ে থাকা ছাড়া, আঁচল দিয়ে চোখ মুছিয়ে দেয় এবং বুকের মাঝে জড়িয়ে নেওয়া ছাড়া তাদের কিছু করার থাকে না, এবং সেটাই আসলে এত বড় করা, সে আশীর্বাদ টুকুন যারা গায়ে মারতে পারে তারা আসলে শেষ পর্যন্ত ভাগ্যবান হয়। এরা কথাগুলো শুনতে শুনতে যারা আমাকে লিখছেন তাদের কথাগুলো পড়বো, আর যারা এখনো লিখতে চান মূল ঘটনা শুনতে চান তাদের জন্য বলি যে আমরা এখনই হয়তো নিলয়ের সেই কিভাবে অপহরণে জড়িয়ে পড়া সেগুলো শোনা শুরু করবো। পাশাপাশি আপনাদেরকে বলি, লিখতে পারেন আমাদেরকে 16260 এই নাম্বারটিতে, মানে মেসেজ করতে পারেন, নাম্বারটি আবারও বলছি 16260। আর চাইলে কিন্তু ফেসবুকে আসতে পারেন, ফেসবুকের ফ্যান পেজ এসে নিলয় জি স্টুডিওতে বসে কথা বলছে এরকম একটি ছবি আমরা পোস্ট করেছি, সেখানে দেখতে পারেন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, এবং সেখানে একটি লাইক করে রাখতে হবে, আমাদের পোস্ট এসে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আপনি ইচ্ছা মতো আপনার মতামতগুলো জানাতে পারেন। আর পাশাপাশি এটাও বলি যে এই আয়োজনটিকে যারা ভালোবাসেন, যারা অনেক বেশি অনুপ্রেরণা আমাদের দিচ্ছেন, তাদের জন্যই আমাদের এগিয়ে চলো, এবং যাদের জন্যই আয়োজনটি করা সম্ভব, প্রডিউসার সাদিক সামিকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আমাদের টিম মেম্বার মঈন, জানাতি, ফেরদৌস, শিপন সহ সবাইকে। ইভান থাকি সবসময় আপনাদের সাথে, আজও থাকবো অনেকটা রাত পর্যন্ত। কথা হচ্ছিল নিলয়ের সাথে, নিলয়ের কাছে আসলে মাইক্রোফোন ফিরিয়ে দিতে চাই, এবং ধীরে ধীরে আমরা এখন মূল ঘটনার দিকে যাব। নিলয়, তোমার ছোটবেলার কথাগুলো শুনছিলাম সেই মাদ্রাসা, তারপরে একটা সময় গিয়ে তুমি ধীরে ধীরে অপহরণের সাথে জড়িয়ে পড়লে। আচ্ছা নিলয়, আমাকে একটা জিনিস বলো, তোমার বোনের কথা শোনা হয়নি, এর মাঝখানে তোমার বোনের সাথে সম্পর্কটা কেমন ছিল?
জি, আমার বোনের সাথে সম্পর্ক ভালোই ছিল। কয়েক সময় আমার বাচ্চা দিত, কয়েক সময় আমার মেরু হইত।
তোমার কতটা ভালোবাসতো সে?
আদর করতো, কিন্তু ঝগড়া লাগতাম দৈনিক, দিনে দিতে সবসময় ঝগড়া লেগে থাকতো।
আচ্ছা, তুমি একেবারে ছোটবেলায় কখনো ছেড়ে ধরার নাম শুনেছ?
হ্যাঁ।
এরকম কোন গল্প মনে পড়ে, মানে ছেলে ধরা নিয়ে তোমাকে বলতো বাসায় ভয় দেখাতো বা এরকম কিছু
আর কি? ছোট থাকতে যে সময় পাটের দিন এলে,
কিসের দিন?
পাট পাট
পাট পাট হ্যাঁ,
পাটের দিন এলে পোলা প্যান্ট কি গড়তে পারে যেত না? আমার কত গড়তে পারলেই গলা কাটার আয়া গলা কেটে নিয়ে যাবো,
ছেলে ধরা
গলা কাটার আয়া গলা কেটে নিয়ে যাবো বাইরে। এটার দায় তো রাখি শিয়াল শিয়াল আর এগিয়ে এটা গলা ছেলে ধরা
ঘটাতে।
জি
কি মনে হয় তোমার, মানে তোমাকে যদি সে গলা কাটা ধরে নিয়ে যায় কি করবে?
গলা কাটা ধরে নিয়ে গেলে বলে গলা কাটটা বেরিয়ে দিবি তালায়, আর বডিটা বলে নদী তালায়।
গলা কই ফেলে?
বেরিয়ে গলা রক্ত গলা লাগ,
মানে ওই অনেকে বলে আর কি। এটা এটা একটু গ্রাম অঞ্চল বা একটু মফস্বলের দিকে এই ব্যাপারটা প্রচলিত ছিল যে নদীতে ব্রিজ হতে হলে মানুষের জীবন দিতে হয় না, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। তো সেই ছেলে ধরা গলা কাটা তারাই যে আসলে অপহরণকারী সেটা কি এখন বুঝতে পারো?
জি।
আচ্ছা তুমি নিজে সেই ঘটনার সাথে জড়িয়ে গেলে, নিলে আমরা তোমার সেই ঘটনাগুলো শুনতে চাই, কিভাবে সেই মাদ্রাসা থেকে তোমার ঢাকায় আসা, তারপর কিভাবে আস্তে আস্তে এরকম একটি অপরাধের সাথে জড়িয়ে পড়া। তো আমাদেরকে এক টানা নিলয় কথা বলো তুমি, তোমার কাছ থেকে লক্ষ লক্ষ মানুষ এই ঘটনাগুলো এখন শুনতে চাচ্ছে। তুমি একদম মন খুলে, আমরা বিশ্বাস করি নিলয়ের কথা বলার ধরন বা সবকিছু মিলে ওই বিশ্বাস আর আস্থার জায়গাটা তৈরি হয়েছে যে নিলয় যা বলছে নিঃসন্দেহে ইনশাল্লাহ সত্যি কথা বলছে। আমরা নিলয়ের কাছ থেকে একটা এখন কথাগুলো শুনবো। টিউন ইন করে যারা আছেন ঢাকা এফএম 90.4, অনুরোধ করবো টিউন ইন করে থাকুন, জেগে থাকুন আমাদের সাথে নিলয়।
তারপর মাদেশে দিয়েছি, দেওয়ানোর পর আমার আম্মু দেওয়া আইসা বসে, তো আমি আবার দুদিন থাকছি, আমার মন ঠিক না, পরে আমি আইসা বসে আমি মা আমি আর যাবো না। কে মা আমার অনেক ভালো লাগে না, মা আমি অন্য থাকুম না, মা আর মাদেশে পড়ুম না, মন ঘুরে গেল। তারপরে কদল তো কি করবি, তোর স্কুলে ভর্তি করে দিলাম পড়লি না, মাদ্রাসে ভর্তি করে দিলাম পড়লি না, তাহলে ভর্তি করবে কি? পরে আমার চাচা তো ভাই আবার কাজ করতো ঢাকা, রঙের কাজ, রঙের দোকানে রং ব্যস্ত জুতা রং। আবার আমার চাচা তো ভাই যা বলছে আমার কাকে ইমন তো কিছু নিলাতে কিছু করে না।
ইয়া তোমার কি কথা বলতে খারাপ লাগছে?
না
পানি পাশা পেয়েছে
পানি।
আচ্ছা তুমি কি ভয় পাচ্ছ?
না
কারণে তোমার কষ্ট হচ্ছে কথা বলতে? আচ্ছা আমরা নিলয়ের ঘটনাগুলো শুনবো, নিলয় তোমাকে পানি পানার ব্যবস্থা করছি, আমরা এখনই ফিরে আসবো, আবারও এখনই ফিরে আসবো। আর নিলয় নিলয় নিলয়ের বর্তমান বয়স কত বললে?
16।
বুঝতেই পারছেন সে মাইক্রোফোনের সামনে কথা বলতে স্বাভাবিক এতটুকুন সেই জায়গাটা হয়তো তৈরি হয়। আর এই কথাগুলো আমরা আসলে সবাই গভীরভাবে শুনতে চাই। আমরা নিলয়কে নিয়ে ফিরছি, নিলয়কে একটু স্বাভাবিক করে নিয়ে আসা, একটা অনেকক্ষণ সে কথা বলেছে, এর মাঝখানে নিলয় তুমি বাড়ি যাও না কতদিন?
বাড়ি যাই না, দেশের বাড়ি। দেশের বাড়ি যাই না আজকে 7-8 বছর।
তোমাদের বাড়ি মানে গ্রামের মতন জায়গা না? গ্রাম কেমন লাগে? গ্রামের জায়গা
গ্রাম ভালোই লাগে আর কি, অনেক নীরব।
বাড়ি যেতে ইচ্ছে করে?
ইচ্ছা করে, যে সময় পাই। বাইরে এসে তো কিছুদিন আগে
এই যে ও বের হয়েছে কিছুদিন আগে, এটা আমরা শুনবো কোথেকে বের হয়েছে কিভাবে কেন 7-8 বছর বাড়ি যায় না। ফিরছি, একটা গান শুনিবো, চলে এই গানের পাশখান থেকে নীলাকে পানি পান করানো বা সবকিছু মিলিয়ে আমরা খুব দারুণ ভাবে ফিরে আসছি। অন্ধকারের গল্পের সাথে থাকুন, টিউন করে থাকুন ঢাকা এফএম 90.4।
স্বপ্ন যাবে বাড়ি আমার, পথ দেব বাড়ি তোমার, কাছে যাব ফিরে বারে বার। সেই হাসির টানে চলে যাব চিঠির কোলে আমার সব যেখানে
সম্পর্কটা বা বাঁধনটা ওইখানেই তৈরি হয় যখন আমাদের অনুষ্ঠান শুনতে শুনতে নিলয়ের কথা শুনতে শুনতে অনেকেই সেই কথাগুলো নিজের বুকের ভিতরে নিয়ে সে সমান কষ্ট পাওয়া সেই সমাজের প্রতি ক্রোধ সেই ছোটবেলার দারিদ্রতার প্রতি ক্রোধ কিংবা আবার অনেকে নিলয়কে সেই দোষারোপের জায়গাটাও করা সবকিছু মিলে নানান মত নানান অভিব্যক্তি নানান কিছুই থাকে। অন্ধকারের গল্প চলছে, ইহান আছি আপনাদের সাথে এবং অন্ধকারের গল্পে আজ যে অতিথি হয়ে এসেছে তার নাম হচ্ছে নিলয়। অপরাধ জগতে তাকে পিচি নিলয় নামে চেনে। পিচি নিলয় মানে হচ্ছে সে, আমি যতদূর জানি সে সেই নিজের 7 বছর বয়স থেকে অপরাধের সাথে জড়িয়ে পড়ে এবং সেই অপরাধটি এমন একটি অপরাধ, আপনি যদি এতক্ষণ ধরে অন্ধকারের গল্প না শুনে থাকেন এখন টিউনিং করেন আর আপনি যদি শোনেন এই ছেলেটা অপহরণের সাথে জড়িত আপনি নিশ্চয়ই আটকে উঠেছেন এতক্ষণে এবং সে অপহরণের ভেতরকার সেই নারকীয় ঘটনাগুলোর সাক্ষী, সে নিজেও সেই ভয়ঙ্কর অপরাধী এবং সেই ঘটনাগুলো নিলয় আজ অন্ধকারের গল্পে সরাসরি বসে আপনাদেরকে ঢাকা FM 90.4 এর এই মাইক্রোফোনের মাধ্যমে শোনাচ্ছে এবং আত্ম স্বীকৃতি যদি বলেন কিংবা একেবারে জবানবন্ধির মতো যদি বলেন তিনি সব মানুষের সাথে শেয়ার করছেন। এবং নিলয়ের ছোটবেলার কথাগুলো অনেক শুনলাম আমরা, এখন আসলে আমরা মূল ঘটনায় শুনতে চাই। নিলয় কথা বলতে বলতে বারবার থেমে যাচ্ছিল, সেই জায়গা থেকে আমরা নিলয় নিশ্চয়ই এখন একটু হলেও তার ভালো লাগছে আশা করছি। আর পাশাপাশি আপনাদেরকে বলি যারা আমাদেরকে আমাদের সাথে আছেন, যারা নিলয়কে দেখতে চান, তারা ফেসবুক আসতে পারেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। সেখানে একটি ছবি কিন্তু দেওয়া আছে নিলয় স্টুডিওতে বসা, এবং সেরকম একটি ছবি আপনি এসে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আমি অ্যাড্রেসটা আবার বলি, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, একটি অফিসিয়াল ভেরিফাইড করা আমাদের ফ্যান পেজটি আপনি, অথবা সার্চ বারে গিয়ে ঢাকা এফএম 90.4 লিখে সার্চ করলেও কিন্তু পাবেন। সেখানে একটি লাইক করে রাখবেন, পোস্টে এসে আপনার কমেন্ট বা যে কোনো কিছু আপনি লিখতে পারেন। এবং নিলয়ের কাছে আবার ফিরে যেতে চাই। নিলয়,
জি,
এবার তুমি ঢাকায় এলে ধীরে ধীরে কিভাবে অপরাধে জড়িয়ে পড়লে, এখন তোমার ভালো লাগছে? আচ্ছা, আমরা একটা না নিলয়ের কাছ থেকে সেই কথাগুলো শুনতে চাই, এবং চাই যে আপনি টিউন করে থাকুন ঢাকা এফএম 90.4। নিলয় বলো।
আমার আম্মুর ক্রিয়া ঢাকা কইল, রঙের দোকান আছে আর আমার দোকানে কামে লাগাই, মা কইল আচ্ছা নিয়ে যা, আর পারবো না, পারুম
পড়ালেখা বন্ধু,
যে বাপের কষ্ট দেখা আমি কি আমি পারুম, কতি পড়ালেখা করবি না আমি কিনা। তারপর আইলাম ঢাকা, ঢাকায় রঙের দোকানে একদিন কাজ করলাম, আমার চাচা তো ভাই পরিচয় করে দিল আর এক বন্ধুর লগে, একদিন শুক্রবার ছুটি পাইছি, আমার সাথে আমার বন্ধু আয় ঘুরে কই যাবি, এই যে সামনে যাম চল গেলে এক বড় বেলা তোর পরিচয় পাবি, তুই চল। গেলাম ওর সাথে, গেলাম আর বড় ভাইয়ের সাথে পরিচয় করা দিল, বড় ভাইয়ের নাম বাট্টি আর কি, সবাইকে বাট্টি নাম মেয়েদের, ওর সাথে পরিচয় হইলাম, ওর পরিচয় বড় ভাই পরিচয় হইলাম, ও আবার আমার কইল ভাই তোমার নাম কি, আমি কইলাম নিলয়, কয় কই থাকো আমি সব অ্যাড্রেস লইল, কই কাজ করো আমি কইলাম এই জায়গায় কাজ করি, কয় আই বা আঙ্গ দিয়ে আয় সবাই মোবাইল দিবা সমস্যা নেই, কেউ কিছু কইলে কইও, কইলাম আচ্ছা ভাই। তারপর ওর বড় ভাইয়ের সাথে গেলাম একদিন হঠাৎ মিটিং, ফোন দিল, মোবাইল কিনছি নতুন, ফোন দিছি গেছি মিটিং, যাওয়ার পর ওই মেহেদি ভালোই ছিল, ওর এক বড় ভাইয়ের সাথে আমার পরিচয় করে দিল, ওনার সাথে পরিচয় হওয়ার পর উনি আমারে কল তুমি কি কাম করাম, বললাম রঙের কপাটিকে বেতন আমি দিই 4,500 টাকা, চার থেকে তুমি ওই কাম ছেড়া আমার লাগে থাকো, 12 টাকা বেতন পাইবা, তুমি কি কাম ভাই, এই আমার লাগে থাকবা, মিটিং মিছিল করবা, টাকা পাইবা বাস ভালো ভালো দৈনিক 400-500-1,000 এমন পাইবা, কোনো সমস্যা নেই আমি, আচ্ছা তোর তো ভালোই, যেহেতু সংসারের অভাব থাকি। তারপর আমরে ফোন দিলাম, ফোন দেওয়ার পর তুমি ঢাকায় পড়ো, আমি একটা ভালো চাকরি পেয়েছি, দৈনিক 400-500 টাকা পাম,
মানে প্রতিদিন 400-500,
জি
আচ্ছা।
তারপর আমি আমার কইল আচ্ছা আমি ঢাকা হম, তুই কেমনে কি করবি হেন তেন, আমি তুমি না হো তোমার আমি কইতেছি কইলাম, পরে মা আইসে মানে তুই মা এমন এমন চাকরি পাইছি আমি, দৈনিক 12 টাকা পাবো, রুম দেহি আহো, তুমি ঢাকায় পড়ো,
তোমার সবকিছুই তোমার মা,
জি
আচ্ছা। তারপর
তারপর মা গুলো আচ্ছা, পরে বাপে আবার কই জানি গেছিল আমার চাচার লগে, কোন জায়গায় জানি কামে গেছিল, আমি ওর সঙ্গে ঢাকা আমি তো আর জানি না, তারপর সংসার আরো অভাব বাইরে গেল, তারপরে মারে ঢাকা নিয়ে এলাম, রোমলুল্লাহ মানি আমার বই নিয়ে আমার মায়ের
তাহলে বোন ঢাকা নিয়ে এসেছো?
জি। তারপর ঢাকা থাকি এখন আর কি, আমার কাজ দিয়েছিল কি জানেন, আমার কাজ দিয়েছিল ওটা আমার ছোট ভাই যে কোনো একটা পিছিয়ে দেওয়া দিত, তো ওই যে জামানো পোলা নাম কি হবে কয়েকটা আমার এই ভাগ্য লাগে কিংবা কইতো ছোট ভাই লাগে ভাতিজা লাগে এসব কইতো তখন বাস্তবিক লাগে কিছু কইতো আরে কোথা কি এলো চকলেট তোমার চাচা তোমার ডাকে পোলা বাইন বুঝতো না, আমি ও আবার জান মনে করতাম আসলে ওর ভাতিজা, তারপর আমি চকলেট দিয়ে বলছি তোমার ভাইয়া শুনে যাও তোমার ডাকে ইচ্ছে আবার আইসে। তারপর খুলে নিল, খুললে কয়েকটা যা আমার পরে দেখা বুঝিস এলো 500 টাকা ঘরে দিয়ে বাজার বুজার করবে। তারপর আমি ওই টাকা নিয়ে আমি যাচ্ছি ভাই জায়গা ভালো হয়েছে ভাই সবাই আইসে আমি বাজার বুজার করে খাওয়াতে পারবো কয়ে যা করে মায়া বললাম ওরা গেল। তারপর বাসে যেয়ে মারাতে টাকাটা দিলাম, মায় কয় তুই কি কাম করো আসলে কত মারে আমি যে করলাম না হ্যাঁ ভাই ভাই ভাতি যা ভাই দেখাশোনা করি আমি কয় এই কাম এই কামে তো ভবিষ্যৎ না আমি কি টাকা টাকা পাই না আর ভবিষ্যৎটা কি করুন। তারপর মারা টাকা দিলাম টাকা টুকালো বাজার গুজার করলো কোন রকম টুকটাক সংসার চলতেছে। পরে একদিন হেল্লা গো আমি আর যাই না কারণ কাম কাজ করি না কেন হেল্লাগে যাই না কি হেল্লাগে আর কি ওই যে বাচ্চাকে দেওয়ার পর হেরার কোনো খবর নেই হেরার পাই না হেল্লাগে তো আরো বন্ধু বান্ধব আছে না আমি আবার নতুন গেছি সবাই আবার চিনি না। তারপর কি করুম কয়েকদিন বললাম এখন হঠাৎ করে আমার মার শরীর খারাপ হইলো আর কি মা কি করতো মানুষের বাসা বাড়িতে যা মাঝে মাঝে কাজ কাম করতো।
তোমাদের বাড়িতে তোমার বাবা একা রয়ে গেছে নাকি?
জি আর কি আমার বাবা জানে না এইসব বাবার লাগে অতটা যোগাযোগ থাকতো না। তারপর মা মানুষের বাসায় কাম করতো ওখান থেকে আর কি খাওয়ান নিয়ে তো
তোর বোন
বোন থাকতো বাসায়
তারপর কাজ কাজ করতো।
জি তারপর মায়ের নিজে না খায়া পানি ভাত পেঁয়াজ তারপর মুড়ি সেদি নিজে না খায়া আঙ্গুর আর কি খাওয়া দিত কান্ত খাওয়া দিত। মা তুমি তুমি খাও মা আমি খাম না আমি কাম করিলে আমি খেয়ে কি করুম। তারপর মা কয় তুই কাম না করলে গেছে তুই খা কাম কামের লাগে পরে মায় খাওয়া দিত। পরে একদিন মা এমন শরীরে মা শরীরে অনেক জ্বর কি অনেক অসুবিধা তো
কিভাবে থাকতে কোথায় থাকতে
থাকতাম আমরা আর কি কেরানীগঞ্জ
তারপর জ্বর
তারপর আমুর জ্বর আইছে খুব জ্বর শরীর ভালো না বিস্তারিত করতে পারবেন এবার আমি কি করুন ঘরে নেই খাওয়ান বোন তার পাঠাতে পারিনি মানুষের বাসায় কাম করতে। তারপর আমি গেলাম যে যে বন্ধুটার কাছে ফার্স্টে পরিচয় ছিলাম ওই বন্ধুর কাছে যে আমার 20টা টাকা দিবি কই টাকা নাই যা। পরে গেলাম আমার বড় ভাইয়ের কাছে ভাই 20টা টাকা দেন না আমার মা শুনলে ভালো না দেন না ভাই কয় টাকা পয়সা নাই যা তুই দিছে দেড় টাকা কম দেন যা পাঠা দিছে তাবুত দিয়া পাড়া দেওয়ার পর আমি গেলাম ওর বড় ভাইয়ের কাছে দেখ ভাই আমার মার শরীরটা অনেক খারাপ ভাই আমার কিছু টাকা দেন না ভাই কয় তাহলে আমার লিয়ে কাম করবি আমি কি কাম ভাই, যে কামে করবি আমি কি হবাই সব করতাম, আমি আমার মাল লেগে আমি সব করতাম কোন ভাই কয়। আমি যে পিছিয়ে লে তোকে মো পিছিয়ে যে লে আমি কে আচ্ছা ভাই, আমার আগে ভাই 50টা দেখে দেন না, আমার মায়ের ভাই না খাই দিছে 10-20টা পুরি লেয়া খাওয়াই, পরে আমার 20 টাকা দিছে 2 টাকা করে তো পুরি 10টা পুরি নিয়া বাসে নিয়ে খাওয়াইছে।
তখন তোমার বয়স কত?
তখন আমার বয়স কত? 9 বছর।
আচ্ছা
9 বছর না আর কি 8 বছর। আমি কাকের কথা তো, তারপর নিয়ে গেলাম যাওয়ার পর মারাই মারা কই মা খাও মা কত
মায়ের গায়ে জার্মান ডাক্তার কাছে নেওয়া হয়নি
না, তারপর মারে আমি খাওয়ালাম, মায়ে খাইব না, মায়ে আমার খাওয়া দিছে, ওরা মারে কি মার তুমি খাও, তারপর মা কয় বাবা তুই এত কষ্ট করে করছি নিয়েছো তুই তো কাম করেছো করস, তারপর আমি কি মা আমি একটা একজন কয়া কামে লাগছি, হ্যাঁ আমার টাকাটা দিছে আমি ওই টাকাটা পুরো নিয়েছি।
যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর Roxification stylish wool finish.
ক্যালেন্ডারের পাতায় নতুন একটি দিন সোমবার, কারণ ঘড়ির কাঁটায় 12:01 দিনটার তারিখটাও বদলে গেছে, 27 এপ্রিল 2015, 14 বৈশাখ 1422 এবং 7 রজব 1436 হিজরি। আজকের দিনে পৃথিবীতে যে শিশুটি আসবে সেই শিশুটির জন্য এই পৃথিবীটা যেন অনেক বেশি সুন্দর হয়, তার জন্য একটা চমৎকার ভবিষ্যৎ, নিশ্চিত ভবিষ্যৎ যেন আমরা নির্মাণ করতে পারি, সেই প্রত্যাশায় আজকের দিনটা শুরু হলো। অন্ধকারের গল্পের অনেকটা সময় পার করে আমরা এসেছি, খুব বেশি কথাবার্তা বলতে চাই না, শুধু নিয়মটা বলি কিভাবে লিখবেন আমাদেরকে। 162 60 এই নাম্বারটিতে লিখতে পারেন, তাছাড়া চাইলে কিন্তু খুব সহজে আপনি ফেসবুকে আসতে পারেন, facebook.com/ঢাকা90.4 লিখে সার্চ করে দেখবেন অন্ধকারের গল্পের আজকের অতিথি নিলয়, সে স্টুডিওতে সরাসরি বসে আছে এরকম একটি ছবি, এবং সেখানে সে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, সবকিছু করতে পারেন। অবশ্যই ঘন্টা শুরুতে ধন্যবাদও জানিয়ে রাখতে চাই প্রডিউসার সাদিক সামি এবং আমাদের টিম মেম্বার মঈন, জান্নাতুল ফেরদৌস, শিপন সহ সবাইকে। আর আমি ইভান্ত আপনার সাথে অনেক সময় জুড়ে থাকব। নিলয় বলি, তোমার কাছ থেকে শুনছিলাম
ভরপুর নিয়ে খাওয়ানোর পর আমাদের ও বড় ভাই ডাক দিল, ডাকবার পর আল্লাহ গেলাম, যাওয়ার পর ওই পিছিয়ে রে ফলো করবি, কোন সুম কোন জায়গায় যায়, কোন সুম কী করে এটা তুই ফলো রাখবি, এলা 500 টাকা তুই খা। আমি কে ভাই পিছিয়ে ফলো করুম কে, কোথায় টাকা দরকার না, আমি কে হ কোথায় আর কোনো কথা বিস্তার যা। তারপর আমি গেলাম, যাওয়ার পর পিচ্ছি দৈনিক বিকালবেলা,
পিচ্ছির বয়স কত ছিল, ছোট পিচ্ছি,
পিচ্ছির বয়স কত হইব,
অনেক ছোট,
3-4 বছর হইব পিচ্ছির বয়স।
আচ্ছা, তারপর
তারপর আমি গেলাম যা পিচ্ছি সকালে গেত স্কুলে, আমি আবার রাত পিছিয়ে পিছিয়ে স্কুলে গেতাম, স্কুলের গাড়ি আসতো গো, গাড়িতে করে ওই টাকা তো হয়, আমি আবার ওর গাড়ির পিছিয়ে রিক্সা লেতাম। রিক্সা করে আমি,
সে তোমাকে শিখিয়ে দিচ্ছে নাকি তুমি একলা খাই করছো?
জি,
মানে এগুলো কি সে তোমাকে শিখিয়ে দিচ্ছে না তুমি নিজেই করছো?
আমার শিখিয়ে দিছে।
আচ্ছা, হ্যাঁ, তারপর
তারপর আমি পিছিয়ে লাগা লাগাতাম, যা আর স্কুলের সামনে খারাপ থাকতাম, ক্লাসে ঢুকতো আবার যে ছোট হইতো শুনতে আবার একবার আল্লাহ হবে, আমি একদম পিছিয়ে পিছিয়ে আমার চিন্তা না, আমি পিছিয়ে পিছিয়ে চিহ্ন চিন্তাম না। তারপর আসতাম, আমি খবর দিতাম, আমি খবর দিতাম, একদিন গেল, পরের দিনটা কিছু সকালে আসতাম, তুই বিকালবেলা এক শুনকা মাঠে খেলতে আয়, ও শুনকা যাবি যেয়া পরে নিয়ে যাবি গাছ। তারপর আমি গেলাম বিকালে ওর বাড়ির সামনে, যাওয়ার পর আমি বললাম চকলেট খাইবা, কয় না, আমি মজা চকলেট খাও, নেমে চকলেট পরে পিছিয়ে করে দাও, আমি তেলে দিঘা হোক, পরে পিছিয়ে সাইডে আসে পিছিয়ে নিয়া, আমি সাইডে নিয়ে গেছি পিছিয়ে, ওর আয়া পিছিয়ে কুলি করে নিয়া মুখ চেপা দিয়ে গেছে, আমার আয় আমার লগে চালু চালু লগে গাড়িতে উঠলাম, আমি কি পিছিয়ে কইলে যান ভাই, কয় আমরা পোলাপিল কিডন্যাপ করা টেকা নেই ওর বাসাতে, আমি কি ভাই আমি ভাই এই কাম করুন না ভাই, তাহলে ভাই পুলিশে ধরবো ভাই, পরে জেল খাটতে হবো ভাই, জীবনে জেল খালি নেই খাটবো না ভাই, আমি জায়গা ভাই কই, তুই যদি কেউ কস তাহলে তোর সমস্যা হইব, আর তোর টাকা দরকার না থাক, তাহলে তোর সমস্যা হইব। তারপর তুমি ভাই আচ্ছা আমি কেউ কম না, তারপর ওগুলোকে গেলাম ইয়া কাজলার ইয়া কুমিল্লা কি একটা গ্রাম আছে, গ্রামের নামটা ভুলে গেছি সঠিক মন নাই, ওইখানে গেছি, যাওয়ার পর আমি কি ভাই ইয়ে কয়দিন থাকবেন, কয়ার বাপের খাড়া আর বাপের নাম্বার নম্বর সবই আছে আমার কাছে, আমি ফোনটা দেখতেছি, মানে ফোন দিছে লাউডটা একবার সে গেছে রুম, বড় রুম, ওই রুমের ভিতরে ওই থাকে পিছিয়ে আটকে রাখতো ওই রুমে, আমরা থাকতাম মানে
কিভাবে রাখতো
পিছিয়ে রাখে আর কি নিয়া, ফার্স্টে কোনো অত্যাচার করতো না, ফার্স্টে পিছিয়ে জাগাইতে যেত, চকলেট আইসক্রিম যাই খেতে যেত পিছিয়ে দেওয়া হইতো,
কত কান্নাকাটি করতো না,
হ্যাঁ কান্নাকাটি করতো, পিছিয়ে রাইনে চকলেট দিত, তারপর ওর বাবার ফোন করায় ফোন করার পর বলে আপনার ছেলে আপনি যদি 5 লাখ টাকা দেন তাহলে আপনার ছেলেকে ছেড়ে দেওয়া হবে। তারপর ছেলের বাবা কয় তুমি কে 5 লাখ টাকা দিন?
এর বাবা কি করতো তুমি জানো?
আর কি আমি জানতাম খুব বড় লোক, তোমার ফার্স্ট টাইম বলে নাই ঠিক আছে, পরে বড় লোক খুব আমি কত ওই লোক ওই এলাকার খুব নামি নামি লোক, টাকা পয়সাও বেশি, শিল্পপতির মধ্যে আর কি। তারপর 5 লাখ টাকা দিতে গেছে, কোনো চালাকি করবেন না, যদি 5 লাখ টাকা দেন তাহলে আপনার পোলা পাইবেন, আর যদি টাকা না দেন তাহলে আপনার পোলা মাইরালাম। পরে কয় তুমি কে? 5 লাখ টাকা তোমার আমি দিন উকিল লেগা তুমি হেনতেন, কয় পুলিশ মুলি জানায়েন না আপনার পোলা ফিরে পাইবেন না। একথা কে ফোন কাইটে দিছে, ফোন কাইটে দেওয়ার পর কয় আঙ্গুল গুলো পিছিয়ে জানি ফোন না যায়।
তোমরা কতজন ছিল?
আমরা ছিলাম মোট মাত্র 16 জন। আগে কেউ নেট দিত, কেউ ফলো করত, কেউ গাড়ি লিয়ে থাকতো, কেউ ওই রুমের ওইখানে থাকতো, কেউ রোডে থাকতো। তারপর মেয়াকে পিছিলে থিয়া আঙ্গুল করে তারা পিছিলে দেখ, আমি বাইরে তাইতেছি দেখি কেমনে কি রাস্তাঘাটের অবস্থা। আমরা পিছিলে দেখা হইতাম জায়গা দেখে, তো পিছিলে চকলেট টুকলেট খাওয়াইতাম। খাওয়ার পর পিছির বাপের ফোন দিছে, পিছির বাপে আবার ফোন দিছে, কয় যাও তুমি যে যাও টাকা আমি এত টাকা আমার নাই, এত টাকা আমার কাছে নাই, 5 লাখ না, আমি তুমি 1 লাখ টাকা দিই আমার তোমার ছেড়ে দাও। কান্নাকাটি
ওই ওই যে পিছিটাকে কি কোনো অত্যাচার বা এরকম কোনো কিছু করা হচ্ছে?
পরে পিছিয়ে পিছিয়ে আর কি দিলাম যে যে বড় ভাই, হ্যাঁ আর কি পিছিয়ে দিলা করে পিছি কান্দ না, ফার্স্টে অত্যাচার করে নাই। পরে পিছিয়ে দিলা করে যে তোর পোলা মেরে নিলাম তুই যদি টাকা 5 লাখ না দিস, দেখো ভাই আমার তো 5 লাখ নাই, তোমার তা 1 লাখ টাকাই আছে তুমি এই টাকাটা নাও। তারপরে ভাই এত টাকা নিয়ে কি করেন ভাই, 1 লাখ টাকা নেন ভাই, পিছিয়ে ছেড়ে দেন ভাই।
আমার
বললো চোপ, আমি আর কোন কথা বললাম না। পরে পিছির বাপে 3 লাখ টাকা পাঠাইছে, বলতো টাকাটা আপনি কাশপুর দিদি ব্রিজের ঘোরায় না, টাকাটা যে আর কি গাড়ি নিয়ে আসতো বন্ধু গাড়ির পিছের ইয়াটা খুললা ফেলে দিতে দূরে যা খারাপ তো কত কোনো চালাই করতে মানা করতে পারে, একজন হুন্ডা লিয়ে গেত হ্যাঁরা হ্যাঁরা হুন্ডা লিয়ে যায় টাকাটা নিয়ে আইসা পড়ত। ফার্স্টে ফোনে খারাপ চেক চুক করে নগদ হুন্ডা লিয়ে টান্ডায় পড়ত। পরদা হ্যাঁ পোলা দেয়া গেত, হ্যাঁ খারা থাকতো চারিদিক ফলো করতো, হ্যাঁ আমরা ফলো করতাম, হ্যাঁ একজন যে বাচ্চাটা গাড়ির ভিতরে দিয়ে যাব। হ্যাঁ তারপর ওই জায়গা পাইলো বাপে আর কিছু করে নাই। তারপর পরের বার যাত্রাবাড়ি আইডেল স্কুলেতে একটা বাচ্চা টার্গেট করছে, ওই বাচ্চাটারে আমারই ফলো করতে হবে। আমি কি ভাই আমি অনেক দিন ধরে বাসে যাই না ভাই, 2-3 দিন হয়ে গেছে আমি বাসে যাই না, আমি ভাই বাসায় যাব। কয় না বাসে যেমন যাবো না, না ভাই আমার মারে দেখতে গিয়ে দেখবো পর্দা করে খবরদার কেউ যদি কস তোর তোর সমস্যা হবো, তোর ফ্যামিলির সমস্যা হবো। এল পাঁচ হাজার টাকা গেল যা তোর মারে দিয়ে কিছু আর তুই খরচের গিয়ে লেগে কিছু রাই তোমার দা। আমি পাঁচ হাজার টাকা পাই এত খুশি, আমি এত টাকা পাইছি। তারপর ওই টাকা নিয়ে আমি বাসে উঠলাম, পুস্তকলাতে উঠা যেতাম কেরানীগঞ্জ বাসায়। তারপর বাসে দিয়া মারে টেকা দিছি, মায়ের কাছে এতদিন পর করতে এলি, আমার শরীর ভালো না, পরে মারে ডাক্তারের কাছে নিয়ে গেছি। মায় আমার গর্ভবতী, এতদিন পর এসে আমি মা আমি গাড়িতে কাম করি, ফার্স্টে মারে জানাইনি আর কি। মায় কয় গাড়িতে কাম করিস তুই, ভালো কথা গাড়িতে কাম করিস। মা এই যে টেকা তারপর ডাক্তার দেখে দেয় মার কাছে, মারে কইলাম বাসে থাকো, আমি গাড়িতে গেলাম, যা ভালো মতো যাইস, যে জায়গায় যাস ভালো মতো যাইস। পরে আইলাম, তারপর আমার গুলো আইডলের পিছির আছে, ওই পিছির বাপে অনেক বড় লোক, ওর বাপের টেকা আছে, ওর বাপে রে যদি 10-12 লাখ টেকা চাস দিয়ে দিব, চাইলে দিয়ে দিব যদি পিছির আটকান যায়। আমি কি ভাই তাহলে না আপনারাও জানেন ভাই, আমি কিছু জানি না, জানোস না মানে তোর লাগে থাকতে হবে, নাহলে তুই আগের বার করছস তোর ভাষা দিন তোর পুলিশের কাছে ধরা দিন। আমি কে আচ্ছা ভাই আমি থাকুম। তারপর হ্যাঁ ফলো করলো, আমিও আমার লগে আর একটা পোলা ছিল, আমি ফলো করলাম। আমরা ফলো করার পর ওই পিছিয়ে ফলো করে আমরা এক লগে আস্তে আস্তে আর কি ওর স্কুলের সামনে খাড়াই, স্কুলের সামনে খাড়াইয়া মুড়ি খেতাম, পেঁয়াজা খাইতাম আর কি। বুঝতে দিতাম না আমরা যে পিছির ফলো করতেছি, পিছি কি আঙুলটি একটু ছোট। তারপর একদিন ওর বাসায় ওর লগে পিছু পিছু ওর বাসায় গেলাম, আর বাসে যাওয়ার পর আমার ফলো করতেছি ওর বাড়ির পাশের ফ্ল্যাটে থাকে এক পোলা। আমার ভাই কই থাকোস? আমরা বললাম হেনি ভাই কে, হেনি কি করস? কে আইছি এমনি, হেনি এমনি আইছিস কে? এটা তোকে আমার বন্ধুর একটা ধাক্কা মারছে। তারপর আপনার ধাক্কা মারলেন কে? রানের ভিতরে একটা পার দিছি, পার দেওয়ার পরে তো মানুষজন দৌড়াইছে, হন পে আমি কি দৌড়ায় পলাইছি, পলাইতে পারতাম না যে এক মুজেলা সাহায্য পলাইছে। তারপর আমরা জনগণ আইলো, জনগণ দৌড়ান দিল, আমরা দৌড় দিয়ে বাসে উঠে গেছি, জনগণ আবার পিছু পিছু দৌড়াইতে গেছে, কই বাসে চোর চোর। তারপর আমরা বাসে তো নাইমা এক গলিতে ঢুকলাম, মুজেলা দেখছে আমার আঙ্গুরের বাসার ভিতরে পলাইতে, পরে মুজেলারা জিগা দুটা পড়া দেখছেন দূরে গেছে, কয় না কোন দিক গেছে, কোথাও না কয় ও দিক গেছে, পরে ও দিক গেছে গে আমরা ভাই আঙ্গল কে বাইরে 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 আমরা যাওয়া পরে আমরা আমরা বাইরে গেছি গা পরের দিনকে পরে গেছি আমরা যে আঙ্গ সবার বড় আছিল এর কাছে গেছি, হ্যাঁ আঙ্গুরে কয় তোরা সব জায়গায় কেটে লাগাস তুই আমার তুমি কে ভাই কতার লিগে মিশেছে তুই সব নষ্ট জি ভাই এলে তো আমার দোষ না ভাই পোলায়া ওরা কইছে তুই থাকস ওই আবার কইছে কে ভাই আমি এমনি যাকে লিগে ওরে ইটা দা বাইরে দিছে ভাই পর্দা আমি একটা পাত দিছে পর্দা কয় পোলার ধরে লেবে আজকে জেমি হোক আমরা দশ বারো জন গেছি পোলায় আবার বাইরেছে তোর পাহলে বাইরেছে ল্যাংড়েতে ল্যাংড়েতে বাইরে আস দোকানে গেত আছে দোকানে গিয়া মাত্র সিগারেট জ্বালাইছে আর পোলার ধরছে ধরে পোলার মুখ মুখ চেপা ধরে গাড়ি তুলেছে গাড়ি তুলে নিয়ে আসছে তারপর পোলার নিয়ে পোলারে মনে করেন অনেক মারছি আমি মারছি আমি তো পারি দিছি একটা তারপর ওরা আবার কি করছে ওই পোলারে
এখন কি তুমি বুঝে শুনি অপহরণটা করছো তুমি জানো এটা করলে টাকা আসবে বা এটা কেন করছো তুমি এটা
এমন করতা সিগিল লিগা অঞ্জিতের না করি
মানে তুমি আটকে গেছো ফেরার পথ নেই
জি
আচ্ছা তারপর
তারপর ওই কলাম ভাই থাক অনেক মারছি অরে এখন ছাড়া দেন কয় না আমার সারণ জীবন পিছিয়ে জীবন তো না আনুম ওই পর্যন্ত আর সারণ জীবন পরে বাসার সামনে অন্য দুজন পাঠাইছে গেছে এখন পিছিয়ে ফলো করতেছে ওরা ফলো করে এমনটা রাঙ ফোন দিছে গাড়ি লিয়ায় পিছি উড়ে আনলে আর যাবো পিছিয়ে লিয়া গাড়ি তো ডেলেছে একদিকে পিছিয়ে হুনছে আমরা লিয়েছি তারপর ওই পিছিয়ে লিয়া আমরা সব জায়গায় ঘুরে গাড়ি লিয়া তারপর গেছি যাওয়ার পর ওই পিছির বাপারে কেমনে কেমনি নাম্বার নাম্বার যোগায় নাম্বার যোগায় বাড়ি অ্যাড্রেস সব জানে তারপর পিছির বাপু আব্বুরে ফোন দিছে ফোন দিয়া কয় আপনার ছেলে দেখে আপনি পান না কয় না তুমি কে আমি যে ওই আপনার ছেলে যদি পাইতে চান তাহলে 12 লাখ টাকা পাঠাবেন কয় তুমি কে 12 লাখ টাকা পাঠাম পুলিশ কয় আমি পুলিশে কমপ্লেন করুম কয় পুলিশটা যদি জানান তাহলে আপনার উপর এমনই মেরেলাম পরে হেল্প পারে আর কি হাত পা বাইন্দা মুখের ভিতরে প্যারা ঢুকায় রাখতো যেন চিলাইতে না পারে চিলাইতো অনেক যে চিলাইতে না পারে মুখের ভিতরে প্যারা ঢুকায় রাখতো পরে আর কি সাপোর্ট টান যেত না যদি কতাম ভাই কিছু করেন না তাহলে আর কি আমার লাগেই উল্টা পাল্টা করতো কথা কইতাম না তারপর কইলাম ভাই আর মারণ দরকার নেই ভাই ওর বাপের কোন টেকা পাঠাইবনি টেকা
পাঠাইতে
আমি আর কি ধরাই যাচ্ছি যদি এইসব কাম করতেছি আমরা যদি পুলিশে ধরে দেখো কি অবস্থা হইব কেমনে
মানুষটার প্রতি মানে কোনো মায়া এরকম কোনো কিছু হচ্ছে না
জি আর কি আজকে যদি আমার ছোট ভাই কিংবা আমার ছোট বই নিত তাহলে কি আমি আমার ভাল লাগতো আমার কথা শুনে না মানে এটা তো আর অবরে বুঝে অবরে তো করলে আমার উল্টা ক্ষতি কথা আমি কইলাম ভাই থাক ওনার মায়ের না বাপের ফোন দেন ফোন দেওয়ার টেকা লন তারপর ওর আব্বুর ফোন দিল আবার কয় আপনি পুলিশ জানায় না যদি পোলাফিরা পাইতে চান, 12 লাখ টাকা বাড়া দেন সুন্দর ভাবে, আপনার পোলাও সুন্দর ভাবে পাইয়ে দিবেন। টাকা বাড়ায় মনে বাড়ায়, তারপর কি ওদিনকে পিছিয়ে দাঁড়ে মায়া বুঝে না খাওয়ায় রাখছে,
মানে মারলো কি কিভাবে
আর কি, পিছিয়ে ওর বাপের ফোন দিয়ে, ফোন দিয়ে পিছিয়ে বাড়ি দেয়, পিছিয়ে চিল্লায় আর ওর বাপের ঘুমে
কি দিয়ে বাড়ি দেয়,
ব্যাট আছে না চিকন ব্যাট, ওই ব্যাট দিয়া বাইরে দিয়ে পিছিয়ে চিল্লান দেয় ওর আব্বুর ঘুমে যেন টেকাটা চাল চলে পাড়ায়। তারপর কয়েক তরপুলারে এমন তৈরি মায়েরা লাই নেই, যদি টেকাটা পাড়াস তাহলে তরপুলারে বেছে নাম, টেকা না পাড়াস তাহলে তরপুলারে মাইরা ফেলাম। আমি কি ভাই মাইরা লান লাগবো না, দরদা এলে টেকা দিয়ে দিব থাক মায়ের না ভাই কয়, আচ্ছা। তারপর ওর বাপের কয়া মোয়া ওর বাপে রাজি হইব না, পরে ওর বাপের রাজি করিল, ওর বাপে ফার্স্ট করে আমি টেকা দিন 2 লাখ, তুমি 12 লাখের নিচে 1 টাকা দিল লোম না, যদি পোলা ফিরা পাইতে চাও তাহলে কি 12 লাখ টাকা বাড়াও। পরদা কয় আমি এত টাকা বাড়িতে পারব না, যাও 5 লাখ টাকা বাড়িতেছি আমার পোলার ছেড়ে দাও আর কি, মানে কাম থাকে আর কই দাস, 5 লাখ টাকা পাঠাইলে লাভ হবো না।
টাকা কই পাঠাবে
আর কি, টাকা পাঠাইব যে ওই তার এক বন্ধে, ঠিক আছে, বন্ধের ভিত্তি পুরো ফাঁকা, ওখানে ব্যাগ গাড়ি নিয়ে যায়, নিয়ে যায় ব্যাগ ফেলে থয় চারিদিক দেখা, ব্যাগ একজন আছে হন্ডা চালায়, ওরা দুজন যায়, যায় একজনে ব্যাগ লয়, ব্যাগ লয় ব্যাগ ব্যাগ খুলে দেয় টাকা ঠিক আছে নি, দেখে এল ব্যাগ নেয় আপরে আর টাকাটা দেখে দেখে তারপর পোলারে যে দেয়।
আচ্ছা,
তারপর টাকা চাইলো 12 লাখ, 12 লাখের নিচে 1 টাকা দিল লিমুনা, কইলো 12 লাখ টাকা আমি দিতে পারলাম না, আমার পোলারে ভাই ফেরত দিয়ে দাও আমার এত টাকা নেই, কয়ে নাই কইলে হবো না, তোর অনেক জায়গা সম্পত্তি আমি জানি,
আগেই সব খোঁজ খবর নেওয়া থাকে, যাকে অপহরণ করা হয় যার পরিবারের সন্তানকে অপহরণ করা হয় তার সম্পর্কে আগেই সমস্ত খোঁজ খবর নিয়ে। আচ্ছা,
কি হয় চীনে অগ্র এলাকার শিল্পপতি আর কি, চীন আর কি যত বড় লোক আছে হ্যাঁ গো জিনিস আর কি
আগে থেকে টার্গেট করে তাদের সম্পর্কে প্রচন্ড খোঁজ খবর নিয়ে রাখে না মানুষ। আচ্ছা,
তারপর পিছিয়ে না খাওয়া রাখছে 2 দিন, পরদা আমি কি ভাই পিছি না খাওয়া রাখলে মরে যাবো গা, আপনি টেকা দেন পিছিয়ে খাওয়াই, পিছিয়ে রুটি আইনা দিছি, রুটি চা আমি পিছি খাইতে চা না, পিছিয়ে জোরমুর করে খাওয়া এলাম, খাওয়ার পর আমি পিছির বাপে ফোন দিছে কয় আমার পোলা ফিরে দাও আমি টেকা দিব, কয় কত দিবা, কয় আমি 7 লাখ টাকা দিন ভাই, এর বেশি 1টা টাকাও দিতে হবে না ভাই, আমার মাপ করো ভাই, কয় 7 লাখ না তুমি 10 লাখ টাকা দিয়ে যাও, কয় 10 লাখ টাকা আমার তো নাই ভাই, আপনার অনুরোধ ভাই আমার ভাই একটু মায়া করেন ভাই, কয় আর মায়া করতে পারব না আমি, ভাই 7 লাখ টাকা বহুত টাকা ভাই, আর লোন দরকার নেই ভাই, কয় তুই এত কথা বসকে আমি 2 দিন ধরে কিছু খাই না আব্বু আমার নিয়ে যাও, পরে আব্বু কইল ভাই আমি শেষ ভাই আমার একবারে শেষ হম শেষ, টাকাটা আমি দিয়ে দিতেছি ভাই 9 লাখ টাকা দিতেছি ভাই, আপনি আমার পোলারে ছাড়েন ভাই, তোর কইল কোন জায়গায় দেব, কইল বন্ধ আহেন বন্ধ গেছে, বন্ধ গিয়া একদিকে টাকা দিছে আরেকদিক দিয়ে টাকা নিছে, টাকা নিয়ে গেছে বেড়াই বড় লোক প্রাইভেট কার নিয়ে গেছে, নিয়ে যাওয়া পিছের কাবারটা খুললা বেড়ে সাইডে গাড়ি দিছে, গাড়ির চারিদিক ফলো করে আমরা হুন্ডা যে চালায় হারে পাড়েছি হারে পাড়া কি হয় টেগাটা নিতে গেছে আমার পোলা ভাই টেগা নিয়ে আর টেগা যায় না টেগা নিয়ে আবস আমার উপরে আর কি খার খেয়ে গেছে আমার তোর মারাম তুই ছাড়তাস পরে আমি মাপ মুখ চাইলাম কই ভাই আর এমন ভুলেব না ভাই মাফ করে দেন ভাই আর জীবনে এরকম কেল্লা করুন না ভাই মা মা করুন না কেল্লি ভাই মাফ করে দেন এবারকার মত তারপর আচ্ছা যা তোর এবার কার লিগে মাফ করে দিলাম পরের বার তোর ছাড় দিন না আচ্ছা ভাই পরের বার যারে টার্গেটটা করলো এটা আর কি এটার এটা করতে গিয়ে আর কি আমি ধরা খাইছি কইতাছি পরের বার টার্গেট করছে বেড়ায় বিশাল বড় লোক বেড়ার ভালো টাকা পয়সা আছে ওই বেড়ার আর কি নাম দম আছে
তোমাকে ব্যবহার করছে কেন সব জায়গায় মানে ইয়ে তো ধরার জন্য
আর কি আমার ব্যবহার করতেছে যে আগে লগের টি তো আর আগে আগে প্রিয়র লগে আমি তো নতুন লিগে আমার ব্যবহার করতেছে আর আমি দেখতেছি যা করতেছি তাই হুমতেছি লোকের তোলা নেই ধরুন বেড়ার খুব নাম ভালো ভালো মানুষের লোক বেড়ার উঠা বহা ওই বেড়ার তোলা নেই তারপর ওই পোলা ধরতে গেলাম আমার পাড়াইলো করলে ওই পোলা ধরে নিয়ে গেলাম যাওয়ার পর পিছে রাখ দিছি পিছে আয় না পিছে দুই ফার্স্টের দিন রাখ দিছি আয় না চকলেট হাঁচি আয় না তারপর পরের দিনকে গেছি গাড়িতে একটা বাস উঠছি ডাক দিয়ে পদ জিত দিয়ে দুজনে ছিলাম আর বাদ বাকি ছয় সাত জন আমার সাইডে পাইডে আর কি গাড়ি লেখা রয়েছে আবার কেউ পাহারা দিতে পুলিশ মুলিশ আয়নি আর ধরে লাইতে গেছে পিছি রে ঝলকিরা দাঁড়ানো দিকে পোলা ধরেনি এটা কইছে পিছি রেলে আমরা দৌড় দিছি দাঁড়ানো দৌড়ে আছে দাঁড়ানো দিয়ে আমার লগেরটা ইটা দারটা বাড়ি মেয়েরা মাথা ভাড়া লেছে দাঁড়ানো হয়ে গেছে অজ্ঞান তারপর পিছি রেলে আমরা গাড়ি উঠলাম তারপর পুলিশে আঙ্গ আটকে দিল আমরা পিছিয়ে থ্রিয়েই দৌড় দিছি একজনে একদিক দৌড় দিছি
এখান থেকে তোমার ঘটনাগুলো শুনবো যারা আমাদের সাথে এখন আছেন একটু বলতে চাই যে এই ঘটনাটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ পিচি নিলয় ঘটনার মাধ্যমে একটি বড় ধরনের পরিবর্তন তার জীবনে আসে এবং তারপর কি হয়েছিল সেই সব কিছু শুনবো অন্ধকারের গল্প আপনি শুনছেন আমার সাথে যারা জয়েন করেছেন তাদের কথাবার্তা খানিকটা হলো শেয়ার করতে চাই ঘড়ির কাঁটায় 12:31 এবং মধ্যরাত আরো অনেকটা রাত জুড়ে আপনাদের সাথে আমরা আছি এবং পুরো সময়টা আসলে চাই যে আপনি খুব বেশি সমস্যা না হলে জেগে থাকুন, টিউন ইন করে থাকুন ঢাকা এফএম 90.4। আমাদের একটু ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রডিউসার সাদিক সামি, অন্ধকারের গল্পের টিম মেম্বার মঈন, জানাতুল ফেরদৌস, জীবন সহ সবাইকে। পাশাপাশি ধন্যবাদ বলেন, ভালোবাসা বলেন, বিনম্র শ্রদ্ধার জায়গা বলেন, বা সবটুকু বিনয়ের জায়গা বলেন, সবকিছু আপনাদের প্রতি, আপনাদের জন্যই আমাদের এই সাহস, এই পথ চলা। আমার সাথে যারা জয়েন করেছেন তাদের কথাবার্তাগুলো বলবো। তারপর এই অন্ধকারের গল্পে আজকে একেবারে শিশু অপহরণকারী পিচ্ছি নিলয় তার কথাগুলো বলছে, সরাসরি সে কথাগুলো আমরা শুনছি, এবং শুনতে শুনতে যারা আমাদেরকে লিখছেন তাদের কথাগুলো তো অবশ্যই শেয়ার করবো। পাশাপাশি যারা এখনো লিখতে চান তাদেরকে বলি, লিখুন 16260 এই নাম্বারটিতে, এবং চাইলে আমি নাম্বারটি আবার বলছি 16260 এই নাম্বারটিতে, এবং চাইলে ফেসবুকের ফ্যান পেজে আসতে পারেন, সেখানে নিলয়ের একটি ছবি দেওয়া আছে স্টুডিওতে, সরাসরি সে বসে আছে এরকম একটি ছবি, সেখানে এসে আপনি কিন্তু লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, যেটা ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড। ওকে, আর যারা জয়েন করেছেন তাদের কথাগুলো বলছি। পাশাপাশি একটা কথা সবিনয় সবসময় বলি, যে অন্ধকারের গল্পের এই টিম ঘটনাগুলিকে, অন্ধকার জগতের সেই ঘটে যাওয়া ঘটনাগুলিকে, যে মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে সেই মানুষটার মাধ্যমে সরাসরি হই, সেই মানুষটি সরাসরি এসেই কিন্তু তিনি সে কথাগুলো শেয়ার করেন এই মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের সামনে, শুধুমাত্র তুলে ধরি ঢাকা এফএম 90.4 এর এই প্রিয় মাইক্রোফোনের মাধ্যমে। এবং সেই ঘটনা তুলে ধরে আপনাদের সামনে আমরা সমস্ত কিছুর ভার ছেড়ে দেই, এবং আমরা কোনো ধরনের সমস্যার সমাধান, কোনো ধরনের আদেশ, উপদেশ কিংবা কোনো সিদ্ধান্তে পৌঁছাই না, আমরা শুধুমাত্র ঘটনাটা তুলে ধরি, এবং আপনাদের বিবেক ও মূল্যবোধের জায়গা থেকে আপনাদের সেই কমেন্টগুলো, আপনাদের সেই বিচার বিশ্লেষণগুলো আমরা শুনি এবং সেটাকে সম্মান করি। আমার সাথে এসএমএস এ জয়েন করেছেন হানিফ ব্রাহ্মণবাড়িয়া থেকে। নিলয়ের কথা শুনে আমারও দুঃখ হচ্ছে, কারণ আমিও একজন দুঃখী মানুষ। লিখেছেন, আমি 2-3 মাস থেকে শুনছি, আমি এই প্রোগ্রামটাকে অনেক বেশি পছন্দ করি এবং দিন দিন এর প্রেমে পড়ে যাচ্ছি। নাজনীন বলেছেন, আপনাদের এই ভালোবাসা আমাদের সাহস। হ্যালো ভাইয়া, আমি শাম্মি ফরিদপুর থেকে, আপনাদের প্রোগ্রাম নিয়মিত শুনি, অনেক ভালো লাগে, আজ প্রথম মেসেজ দিলাম পড়বেন, আর আমি একমাত্র রেডিওতে অন্ধকারের গল্পটাই শুনি, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। এবং এটা যে কত বড় শক্তি, এই কমেন্টগুলো, এই ভালোবাসাগুলো, এই আমাদেরকে জড়িয়ে রাখাগুলো, সেটা আমরা বলে বোঝাতেও চাই না, বোঝানো সম্ভবও না, আমরা শুধু সামনের দিকে এগিয়ে নিতে চাই, আপনাদেরকে পাশে চাই, প্লিজ আমাদের পাশে থাকুন। নিলয় আচ্ছা লিখেছেন আমাদেরকে, ধর্মমতে নিলয়, নিলয় তুমি তো মুসলিম ধর্ম অধিকারী না? আচ্ছা মুসলিম তুমি?
জি।
আচ্ছা, অনেকে এটাও জানতে চেয়েছিলেন। সুজন জয়েন করেছেন, সুজন সরকার কুমিল্লা থেকে, লাকি সরকার জয়েন করেছেন। নিলয়ের কথাগুলো যত শুনছি তত মায়ায় পড়ে যাচ্ছি, মনে হচ্ছে ছোট্ট একটা শিশুর কষ্টের বুকটা ফেটে যাচ্ছে, যার কারণ এরকম কথাগুলো পরে আর আসেনি। এদিকে রবি জয়েন করেছেন রাজাপুর থেকে, জালুকাঠি, এবং তিনি শুনছেন, আর বর্তমানে সে ঢাকার সদরঘাটে একটি জায়গায় তিনি আছেন। ওকে, সোহেল রানা সাভার থেকে জয়েন করেছেন, এদিকে তিনি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, তোমরা ভালো আছো, আমরা সবাই ভালো আছি। আমি সাভার থেকে দীপা, আমার বাড়ি মাদারীপুর রাজৈর, এবং খুব ভালো লাগছে শুনছি। নিলয় ভাই, আপনার জীবনটা আবার নতুন করে সাজান, লিখেছেন মোহাম্মদ শাহিন, আলমগীর আছেন। নিলয়, আপনার জীবন ফুল, আচ্ছা জীবন ফুল ফোটার আগেই ঝরে পড়েছে, তাই এই জন্য বাস্তব, এরকম কিছু কথাবার্তা আমাদের লিখেছেন। অঞ্জু দাস শিবচর থেকে, আমাদের সাথে এত মানুষ জয়েন করেছেন, সবার নামগুলো পড়া খুব বেশি কষ্টসাধ্য কিংবা সেটা হয়তো সম্ভব হয় না, আমি ম্যাক্সিমাম নামগুলো পড়বার চেষ্টা করি। তাসলিমা জয়েন করেছেন আমাদের সাথে, জয়েন করেছেন মিনহাজ, মিতালি, রজন জয়েন করেছেন, সাদ্দাম, নূর চাঁদপুর থেকে, নাহিদ বলছি তিনি জয়েন করেছেন, অসাধারণ একটি, আচ্ছা ওকে, নীরা জয়েন করেছেন মিরপুর এক থেকে, অনেকে আছেন আমাদের সাথে, সবসময় প্রোগ্রামটা শুনি। বেলাল জামালপুর থেকে লিখেছেন, তুহিন আরজু লিখেছেন, মাহবুব আছেন আমাদের সাথে, আছেন আমাদের সাথে আরো অনেকেই, আমি রাসেল আছেন, ফেসবুক থেকে ঘুরে আসতে চাই, ফেসবুকে কারা কারা আছে, ইমাম ইমরান হুসাইন আছেন আমাদের সাথে, আলমগীর খান আছেন আমাদের সাথে, জয়েন করে আছেন মনোয়ার খান, লাবু ইসলাম, সরকার সৌরভ আছেন, রাকিব রয় আছেন, সামিয়া ইসলাম কথা আছেন, আরো অনেকেই জয়েন করে আছেন, এবং আমরা আপনাদের এসএমএস কমেন্ট গুলো পড়ছি। এবং নিয়মটাও বলে দিচ্ছি কিভাবে লিখবেন, আমাদেরকে 16260 এই নাম্বারটিতে লিখতে পারেন, পাশাপাশি চাইলে কিন্তু খুব সহজে আপনি ফেসবুকে আসতে পারেন, facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করে দেখুন আমাদের ফ্যান পেজটি পাবেন। ইরফান মাহমুদ জয়েন করেছেন, থ্যাংকস টু ঢাকা এফ এম 90.4 ফর সাচ আ রিয়েলিস্টিক লাইভ টক শো, স্টার টক শো, কনগ্রেস, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আমরা অনেক বেশি থ্যাংকফুল আপনাদের প্রতিও, অনেক বেশি গ্রেটফুল তো বটেই আপনাদের, বারবারই বলি যে এই ভালোবাসাগুলোই আমাদের শক্তি। অ্যান্ড আমরা উই ডু বিলিভ ইট সিরিয়াসলি। অ্যান্ড সামিয়া ইসলামের কথা বলেছি, সাইফুর রহমান লিটন জয়েন করেছেন, ওদের কি এন্টারটেইনের আচ্ছা এন্টারটেইনমেন্টের মাধ্যম না করে কিছু করার চেষ্টা করে আচ্ছা কিছু প্লিজ টেল মি, এটা এন্টারটেইনমেন্ট করছি আমরা? সাইফুর রহমান আপনি এন্টারটেইন হচ্ছেন? সরি, তাহলে সেটা খুবই দুঃখজনক ঘটনা। এবং এই যে উপস্থাপন জাতির কাছে সামনে নিয়ে আসা, বিনয়ের সাথে বলি, তাদের জন্য কিছু করার জন্য তো সেই চেষ্টাটা, এই মানুষগুলো স্বীকারোক্তির জায়গাটা বলছে। আমি জানি আমার কথা ভুল হতে পারে, দু হাত করো জোরে বলছি আপনাকে। মারুব আহমেদ আছেন আমাদের সাথে, নিলয়কে নিলয় কি আচ্ছা, এখানে যে মানুষগুলো অতিথি হয়ে আসেন মাইক্রোফোনের সামনে কথা বলা, তাদের জন্য একটু কষ্ট হয় ভাই, হয়তো সে একটু থেমে থেমে একটু ভিন্ন রকম করে কথা বলছে, একটু মেনে নিন না, একটু শুনি না মারুব ভাই, খুব বেশি কষ্ট হবে তাতে। এদিকে জয়েন করেছেন আমাদের সাথে সাইদুল ইসলাম, আমার খুব পছন্দের প্রোগ্রাম, ওকে হ্যাঁ ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে শুনতে পারেন। ইসলাম হুসাইন সিরাজি জয়েন করেছেন ঢাকা FM, আচ্ছা হ্যাঁ অপরাধী সেই মানুষগুলো তাদের কথাগুলো এখানে বলেন, এবং আপনার প্রশ্নটা হচ্ছে এখানে যারা আসে তাদের বিরুদ্ধে কি কোনো আইন, আচ্ছা সেই ব্যবস্থার মাঝখান থেকে তারা আসেন, সেরকম একটি প্রক্রিয়া সম্পন্ন হই বা সেটা চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা আসেন, হয়তো আপনি আজকে অনুষ্ঠানটি শোনেন তাহলে ধীরে ধীরে সবটুকুই বুঝতে পারবেন, আপনার প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। তামিম ইসলাম জয়েন করেছে, নিলয়ের কথা শুনে আমার অনেক খারাপ লাগছে, ওর ছোট থেকে মার খেয়ে বড় হয়েছে, খারাপ হওয়ার একমাত্র কারণ। আচ্ছা এরকম অনেক কমেন্ট, আফসার হুসেন আছেন, আরো অনেকেই আছেন, আমি নিলয়ের কাছে ফিরে যেতে চাইবো। বলছিলাম এমন একটি ঘটনা আমরা শুনছিলাম যে সেই ঘটনাটা কি ছিল এবং সেই ঘটনার পর কি ঘটলো, নিলয়ের জীবনে কি পরিবর্তন আসলো, সেই ঘটনাগুলি আমরা শুনছিলাম। আমি মাইক্রোফোন ফিরিয়ে দিতে চাই নিলয়কে। নিলয়,
তারপর আমরা পুলিশ দীক্ষা সবাই দৌড়ে পলাইলাম, সবাই গেছে গা, আমরা দুজন দৌড়ে পালাইছি, জনগণ ধরছে ধরে, জনগণে কতক্ষণ মারছে, জনগণে মারার পর জনগণ ইচ্ছা মতো মারলো, মারার পর পুলিশের হাতে ধরলো।
তোমার তুমি মার খেয়েছো গণধলাই আর কি?
জি।
কি কি মানে কি তোমার আহত হলে কি তোমাকে বা কিরকম মার খেলে?
মানে জনগণের মার বুঝিনি তো আর কি, যে যেমনে পারছে মানুষ।
তোমার কি মনে হয় না যে ওই জনগণের কাতারে তুমি থাকলে তুমিও মারতে?
হ্যাঁ স্বাভাবিক।
আচ্ছা তারপর?
তারপর আমার পুলিশের হাতে দিলাম দুজন, পুলিশে দেখলো জনগণে যে মেয়ে দিয়ে আর হেরা মারব, পরে হেরা পুলিশটা আবার একটু ভালো ছিল, পুলিশটা আঙ্গরে সুই দেওয়া হইলো, সুই দেওয়া মানে জ্বরের ওষুধ ওষুধ খাওয়াইলো, খাওয়া তারপর থানায় নিয়ে গেছে।
মানে ইনজেকশন?
জি।
আচ্ছা
থানায় নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আঙ্গর যে আঙ্গরে কাম করায় আর কি, আঙ্গরে জিগেছে, তোর অবস্থা তোরা কি করছ, আমরা গাড়িতে কাম করি। তারপর হ্যাঁ আঙ্গরে ছাড়াইলে আইসে, আর কি যে আঙ্গরে কাম করায় হ্যাঁ আইসে,
কি বলে ছাড়া নিয়ে আসছে?
হ্যাঁ আরেকজন পারে সে টাকা দিয়া কইছে, এটা আমার হেল্পার, আমি কয়ে দিছে যদি কোন যে ধরা গেছে তাহলে কবি আমি গাড়ির হেল্পার।
তোমারকে মানে কোন অভিযোগে ধরলো?
ধরছে আমার ধরছে লইয়া দৌড় দিছি, মনে করছে আমিও ছেলে ধরবি।
আচ্ছা
তারপর ছাড়বো না কয় না, আবার চালান করে দিন ছেলে ধরুন হিসাবে, তারপর টেকা দিল দুজনে 20,000-40,000 টেকা লাগলো
ছাড়াতে।
জি
টাকা দিয়েছে তারা?
হ্যাঁ।
আচ্ছা
তারপর ছাড়াইয়া আমার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর বাসায় আমার বাসা দিয়েছে, যে মনে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর পাও আর কি পাও আমার বাম পাও ভেঙে গেছিল,
বাম পা ভেঙে গেছিল।
হ্যাঁ, তারপর গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, পাও ভেঙে গেছে।
আমার
পাও ভালো করছে আর কি, 3-2 মাস লাগছে আমার পাও ভালো হয়েছে। তারপরে পাও ভালো হয়েছে, ভালো হওয়ার পর আবার মোবাইল নেই তো একটা মোবাইল লাগবো আমার, একটা করে দুজন মেন কয়ঙ্গ দুজনের দিন মোবাইল লাগবো দামি সমান যেটা আছে আর কি, আমার একটু বড় আগে ভাই সমস্যা হয়ে গেছে, একটু মোবাইল দিল, মোবাইল এত দিল, মোবাইল 1-2 দিতে দিতে আরো। তারপর ওরে আমার একবার পায়া মারছিল যে পোলা পাইন, ওই পোলা পাইনে আইসে আঙ্গ দিকে, আর আবার আইফোন আইফোন সেট চালায় ওই চালা গো দুইরা, আমি ওই ধরছি আমরা চাইবার জন্য মিলে ধরিলা স্যার মারছি, মারার পর স্যার সেট তোলা,
তুমিও মারছো?
হ্যাঁ,
তোমার এই পাড়া ভাঙাটা এত কিছু বড়?
হ্যাঁ,
তোমার এই যে মাঠটার খেলে এত বড় ধরো একটা খেলে ছোট মানুষ, তোমার তখন ইচ্ছা হয় না যে আমি এগুলা ছেড়ে দিয়ে ভালো হয়ে থাকি বা অন্য কোনো কাজ করি এরকম কিছু?
আমি চাইলেও কি ওরা আমার খালি একটাই দরদা হয়েছে, তোর ইয়া তুই যে কাম করছিস তোরই আমরা সবাই বন্ধ বানাবি, তাহলে তোরই আমরা সব বন্ধ বানা পুলিশের কাছে ধরে দিব।
আচ্ছা,
আর তার ফ্যামিলির সমস্যা হইব এ কথা কয়ে আর কি আমার মুখ অফ রাখছে। আমি তুই লাগলে আমি মরে যাব, তারপর ফ্যামিলির সমস্যা হয়ে দিব না।
আচ্ছা,
তারপর আমার কইলো ওর মোবাইল রেখে দে, পরে ধরো ওর পোলা ওর পোলাগো মারলাম, ওর পোলাগো ধরলাম ফার্স্টে, ধরে কই কই থাকো কই ওই জায়গায় থাকি কই তোমার তো মারছিল আরে এটা দেখে আর ধরাম মারলাম।
কিভাবে মারলে কি কি বললে?
আর কি ছেড়ে ফার্স্টে ধরেই উনি আমার বন্ধু আর কি, আরে ওর নাম এগুলো আর কই তোমার ছেইয়া নেপাল কই তো।
আচ্ছা,
আরে ও আর কি ধরা ফার্স্ট একটা থাপর দিছে না মাথায়, ওয়াল লাগে লাগে আছে ফাইটটা গেছে চোখের এই জায়গাটা, ফাইটটা যাওয়ার পর তারপর আমি আবার ওতে চাকু আসলো, চাকু লিয়ে আমি আবার একটা পা দিছি পায়ের ভিত্তি
তুমি
আমার ওকে পারতে পারতে
পারতে মানে মানে কি আর বসাই দিছো
আমার কাছে চাকু দেওয়ার বাদ দে, নাহলে তোর সময় চোখ বাদ দে বাদ আমি বাদ দিস
একটু
ফার্স্টে তো সবাই ডর করে। তারপর দিছি দেওয়ার পর ছাড়ার হন্ডা চাষে বন্ধু এক বন্ধুর সাত ফেরা বানছি বাইন্ডা বন্ধু দিয়েছি কিন্তু বললো, তারপর একটা গজার লে আর কতক্ষণ বাইরে এলো ওই জেলারা মারছে হয় কতক্ষণ বাইরে এলো বন্ধু, তারপর কইলো ওর সে তো রাখছি, তারপর কইছে তার বাপের নাম্বার ফোন দে, ফোন দিয়ে ওর বাপের তে আবার বড় ভাইরা চেয়েছে 1.5 লাখ টাকা চেয়েছে, তাহলে ওর বাপে 1.5 লাখ টাকা আমার পোলায় কি করছে 1.5 লাখ টাকা দিয়ে আপনার পোলায় আঙ্গো সেটটা সেট খেয়ে লাগছে 29,000 টাকা দামের, এই কথা গিয়া ছেলের বাপের টেকা ছেলের বাপের জীব না ছেলের ফ্যামিলি কত ভালো আর কি, অনেক বড় লোক ছেড়াও ছেলের বাপের পারে বোনা ছেড়ে জিজ্ঞেস স্যার আমরা ওই কবিনাতে কোন জায়গায় আস, তারপর ছাড়া এক কয়নি ছাড়া কয়ে আমি যে জায়গায় আছি কখন যাবো না, তুমি তাড়াতাড়ি টেকাটা পাঠাও, এখানে আদরের পোলা একমাত্র পোলা। তারপর বিকাশ নাম্বার দিছে, বিকাশ নাম্বার তার এত টাকা আইব না, আর এত টাকা আইলেও ধরা পড়ে যাব। তারপর টেকা দেবো কত, আমার 3 লাখ টাকা চাই, টেকা দেবো না। টেকা লাস্টে দিছে কত, 1,15,000 টাকা। দিয়েছে। তারপর আমরা হুনতে গেলাম গা, হুনতে দূরে এক জায়গায় যাবো, ওদিকে আর যাই না 4-5 দিন, 1 সপ্তাহ মতো ওদিকে আর যাইনি। তারপর ওই কাহিনীর পর আমার প্ল্যান ওই টাকা পয়সা সব আলে শেষ করতে শেষ করে এমন আবার কইতেছে, এমন আবার একটা পোলা ডাইভেট করতে দেবো, যেমনি হোক টাকা পয়সা নেই, টাকা পয়সা লাগবো। তারপর আমি করলাম, ভাই এখন তো আমার শরীরে ভালো না, আর আমি এটা করতাম না।
তোমার পরিবার জানে যে তুমি এই কাজগুলো করছো?
না আমি আর কি জানি না।
এখনো জানে না?
না আমি জানেছি।
কি করছেন তোমার মা তখন?
মা আর কি আশঙ্কা বাসায় থাকে, মার পরে একদিন হঠাৎ করে বাসায় গেলাম।
বাসায় তুমি নিয়মিত যেতে পারতেছো না?
না পরে একদিন বাসায় গেলাম, যা দেখি মার শরীর সিরিয়াস খারাপ। মার শরীর খারাপ হয়েছে, জ্বর শরীরে আবার হাতে পায়ের ব্যথায় আর তারে না। তারপর আমি মার থিয়া আর ওদিন কাহিনি, আমার মা বলে আমার কান্না দিয়া কয়, বাবা তুই যাইস তা কোন জায়গায়, বাবা তোর কাম করা লাগবে না বাবা, তারপরে তুই কোন জায়গায় যাইস তা। আমি যদি মা কাম না করলে তোমার খাওয়া মুখে নেই, বাবা তুই যাইস তা। আমি মা আমি তো যাইতে চাই না, মা যাইতে হয় মা, আমি কি করম পারে। আমি তার কদিন তো অপি টাকা পয়সা নাই, ঘরের চাল চুল ফুল হয়ে গেছে, মা কয় খাবে কি, আমি কি কে ভাত নাই, কয় না, কয় ভাত আছে পানি দেওয়া, এক একজন মায়ের ভাত খাই নাই, মায়ের আমার কয় নাই যে ভাত খাই নাই, তুমি তুমি ভাত খাইছো কয় হও। পরে দা বোন তো অনেকেই খাই নি, পরে আমি কইলাম মা তুমি খাও আমি খাম না।
তুমি একদিকে এই ঘটনাগুলো করছো, আমার পরিবারের প্রতি এই পরিমাণ ভালোবাসা, তোমার মানে মুখের ভিতরে মানে কি করছিল, মানে তোমার এখান থেকে বের হয়ে আসার ইচ্ছা বা মানে কি হচ্ছিল তোমার, কি মনে হচ্ছিল কি করবা তুমি?
তো আমি পারতাছি না ওই ছেড়ে দিতে, না পারছি ওই ছেড়ে
দিতে, মানে মাকে গিয়া বলি যে মা আমি এগুলা করি, বা মানে কি হচ্ছিল তখন একটু বলো। মানে
তখন মন চাইছিল একদিক দা মারে যে এক কই, কিংবা ওগুলো যে কোনো কিছু পুলিশ মুলিশ দা কয়া ধরা দেয়। তারপর আবার চিন্তা করলাম যদি আমি আবার ধরে দিই আরে বাইরে একদিন হলে তো বাইরে হবো, বাইরে এলে আবার অসংখ্য যেতে আমার মা বাপের আমার মারা যেতে আবার কিছু করে।
তুমি সত্যি করে বলো তো, মানে তুমি এগুলোকে কখনো করতে চাইতা, এই যে তুমি একজনকে চাকু দিয়ে মারছো বা এই ঘটনাগুলো তুমি করতে চাইতা মন থেকে, বলো সত্যি বলো।
এই তো করতে চাইতাম না, তারপরও কি আমার বাবা
তোমার মন একদম সরাসরি বলো হ্যাঁ বা না,
না
বাধ্য হয়ে করতে জীবনের এই বাস্তবতার কাছে, মানে জীবন আমরা নাটক সিনেমা এরকম তো দেখি, তোমার জীবনে বাস্তবে সেই ঘটনাটা হয়ে গেছে।
জি
ভিগি ভিগি হ্যাঁ कसाया पल को बिठाया पल में हंसाया पल में रुलाया फिर भी ये कहती कमी है
তারপর জোর করে খাওয়া দিল, আমি এক না দুই নালা খাইয়া আমি আয়া বসছি, আমি তো এই মায়া আমি আর রেডি করুম না, আমি কাম করুম ভাত খাম ভাই আমি আর রেডি করতাম না, রেডি না করলে তো তারা পুলিশ ধরা হয়ে যাবে, আমি কে আমি কিছু করছি ভাই আপনি আমার পুলিশ ধরা দিবেন, তুই ইচ্ছু করছিস তুই পারলে যা তার পুলিশ যাওয়া পাই ধরা দিন, দেখি আমি আর কোনো কিছু কথাবার্তা কই নাই। তারপর আমি কইলাম ভাই এই কাম বাদে ভাই আমি একটা ভালো কিছু করি ভাই, পরে আমার লাগে আর একটা বন্ধু ছিল যে সঞ্জয় কইছে ভাই আমি একটা ভালো কাম করি,
ও তোমাদের সাথে ছিল ও ভালো কাজ করতে যাচ্ছিল, মানে ও কি তোমার মতো করে এই কারণেই আর কি
আমি আর এই কামে থাকতে পারম না আমি তোর লাগে ভালো হয়ে যাব, কেননা যে বড় হ্যাঁ তো আর এই কথা মনে না, সঞ্জয় আবার এই কথা কইছে ভাই এই কাম করুম না ভাই ভালো হয়ে যাম গা, এই কাম করলে মানছে মরে যাম গা ভাই মানছে মেরে নেব আঙ্গ পুলিশে মেরে নেব ভাই, এই কথা কইছে সঞ্জয় পরে সঞ্জয় রে ধরে মার সঞ্চারে আরো ধরে থাবুদ তাবুদ দিয়েছে কই সব কথা জীবনে কবি মেরালাম, পরে আর কোনো কথাবার্তা কয় নেই, লাস্ট ম্যাচ আঙ্গল মিশনে আমরা গেছি আঙ্গুরে পাড়াইছে ওরা, মানে
মিশন, মানে এগুলোকে মিশন বলা হতো, তাই তো?
হ্যাঁ, আঙ্গুরে পাড়াইছে। আমরা কি ভাই এরা আপনারা যান, তোরা যাবি, তোরা রায় গেলে দিস, তবে আজকে কি করি, পরে আমরা গেছি। আমরা যাওয়ার পর বললাম কারে ভাই, কাগজিও পিছি ওই পোলা ডাবে পোলাবে
তারপর
তারপর কইলাম ভাই এই পিছিয়ে কিলে দম কয়, ওর বাপের অনেক টেকা, ওর বাপের টেকা চাইলি 10-20 লাখ টেকা চাইলি 20 লাখ টেকা দেবো, আর ধরলে যা। পরে ওই পিছিয়ে ধরতে পারি না আর কি, পিছিয়ে লগে সবসময় মানুষ থাকে, গার্জিয়ান সবসময় লগে থাকে, তো ধরতে পারি না। আমি ফার্স্টের দিন গেছি যে বলে দিছি আমি পিছির যে গার্জিয়ান পিছিয়ে আমরা ফলো করতেছি, পিছিয়ে ডাকতেও পারতেছি না, কিছু করতে পারতেছি না, পিছিয়ে গার্জিয়ান লগে
নিয়ন্ত্রণ করতো না?
জি।
আচ্ছা,
তারপর আমি বললাম আচ্ছা ভাই আমরা দেখতেছি।
আচ্ছা, এরপর কি হলো সেই ঘটনাটা অবশ্যই শুনবো আমরা। একেবারে একটা অল্প সময়ের জন্য, ঠিক বিরতি বলা যাবে না, অল্প একটুখানি সময় নিচ্ছি। অন্ধকারের গল্প যারা শুনছেন সবাইকে বলতে চাই যে অন্ধকারের গল্পের একেবারে মূল ঘটনাগুলোর ভেতরে এতটাই আছি আমরা, জড়িয়ে আছি সেই কথাগুলো শুনছি। পিচ্চি নীলা শিশু অপহরণকারী, তার কাছ থেকে অন্ধকারের গল্প নিয়ে এর পরের ঘন্টায় ফিরছি। টিউন ইন করে থাকুন ঢাকা FM 90.4, খুব দ্রুতই ফিরে আসছি।
আবারও শাহি আলান, বাংলা লাইন শাহি আলান মানেই তো নতুন নতুন অফার।
জি হ্যাঁ, বাংলা লাইনের পুরনো নষ্ট কিংবা ভাঙা মডেম জমা দিয়ে মাত্র 50% দামে আপনি পেয়ে যাচ্ছেন একটি সচল বাংলা লাইন মডেম। এছাড়াও রয়েছে রিচার্জের 100% ক্যাশব্যাক অফার। দেরি করবেন না, অফারটি কিন্তু বেশি দিনের নয়। বিস্তারিত জানতে ভিজিট করুন বাংলা লাইন 4G.com এ।
এখন সময় রাত 1টা। রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ,
রক্সি পেইন্টস নিয়েও স্টাইলিশ ওয়াল ফিনিশ, রক্সি ফিউশন। রক্সি ফিউশনে আছে 9টি ক্যাটাগরিতে 2 শতাধিক হৃদয় করা ডিজাইন, স্টেনসিল, ওয়ালপেপার, স্যান্ড কোটিং, টেক্সচার, আর্ট, রিঙ্কল, স্প্ল্যাশ, ফ্লোরাল, ইটস ওয়ার্ক। যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর, সজীব। রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ।
অন্ধকারের গল্প
একটা রং আছে, কালো। আর রাত হয় অন্ধকার, অন্ধকার জগৎ অন্ধকার সবসময় রাত রাতেই থাকে এমনটা না। মানুষের অনেক এই সভ্যতা, এই চারিদিকের আধুনিকতা, এই সব কিছু, এই রমরমা চাকচিক্যের মাঝখানেও অন্ধকার একটি জগৎ থাকে, যে জগতে অপরাধীরা বাস করেন, যে জগতে অপরাধের আখড়া জমে। সেই অপরাধ জগতের, অন্ধকার জগতের, কিংবা যে জগৎটা আসলে এমন কিছু কাজ যেগুলো আসলে আলোর মুখ দেখে না, কিংবা আলোর কাজ করে না, আলোর কথা বলে না, সেরকম অন্ধকার জগতের সমস্ত ঘটনা, কাজ বা এরকম ছোট ছোট ক্ষুদ্র থেকে বৃহৎ বিষয়গুলোকে এই মাইক্রোফোনের মাধ্যমে ঢাকা FM 90.4 এই প্রিয় মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতি রোববার রাত 10:30 আমাদের এই আয়োজন অন্ধকারের গল্প। অন্ধকারের গল্পে যারা অতিথি হয়ে আসেন তারা সেই মানুষ, অপরাধী তারা, মানুষ হিসেবে মানুষ কিন্তু তাদের কর্মে তারা অপরাধী। সেই মানুষগুলি এসে আত্মস্বীকৃতি কিংবা জবানবন্দির মতন করে সরাসরি সেই ঘটনাগুলো আপনাদের সামনে বলেন। অন্ধকারের গল্পের প্রত্যেকটা পর্বে আমাদের চেষ্টা থাকে সেই ঘটনাকে আপনার কাছে উপস্থাপন করার। আমরা বরাবরই বলি আমাদের উদ্দেশ্য শুধুমাত্র ঘটনাটিকে আপনার সামনে উপস্থাপন করা। আমরা কোনো ধরনের সিদ্ধান্ত, কোনো ধরনের আদেশ, উপদেশ বা সমাধানে যাই না। আমরা শুধুমাত্র ঘটনাটা উপস্থাপন করি, আপনার বিবেক বুদ্ধি মূল্যায়ন মূল্যবোধের মাধ্যমে আপনি বিচার করবেন সব। অন্ধকারের গল্পের টিম মেম্বাররা, অন্ধকারের গল্পের পুরো টিম ঢাকা FM 90.4 পরিবার অক্লান্ত পরিশ্রম করে, যা কিছু করে, নানান ঝুঁকি, নানান ধরনের অনেক চড়াই উত্তরের মাঝখান দিয়ে এই অনুষ্ঠানটিকে কন্টিনিউ করে শুধুমাত্র আপনাদের কারণে। আপনাদের ভালোবাসায়, আপনাদের অনুপ্রেরণায় আমরা সেই সাহসটা পাই, আমরা সব বাধা ডিঙিয়ে সামনের দিকে যাই। ইভানকে শুনছেন আপনি, অন্ধকারের গল্পের টিমটিকে একটা ধন্যবাদ, ভালোবাসা বা সেই জায়গাটা দিতে চাই, ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদেক সামি, অন্ধকারের গল্পের টিম মেম্বার মঈন, জান্নাতুল ফেরদৌস, শিপন সহ সবাইকে। আমাদের অনুষ্ঠানটি গতানুগতিক অনুষ্ঠানের বাইরে আমরা কোনো ধরনের এন্টারটেইনমেন্ট বা কোনো ধরনের এরকম কোনো উদ্দেশ্য নেই। আমরা শুধু সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ঢাকা FM 90.4 এই অনুষ্ঠানটি আয়োজন করে আপনাদের জন্য। যারা আমাদেরকে শোনেন দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকেই আমরা বিনয়ের সাথে বলি, এই অনুষ্ঠানে যারা কথা বলেন বা সবকিছু মিলিয়ে এমন কোনো কথা বা এমন কিছু আপনাদের পার্সোনালি অনেক কারণে খারাপ লাগতে পারে বা অনেক কিছুই হতে পারে, সেটার জন্য আমরা অ্যাপোলাইজ করি, আমরা ক্ষমা চেয়ে নেই করজোড় হাতে। আপনার সাথে ইমান আছে আরো অনেকটা সময়, আমার সাথে অতিথি হিসেবে আছে নিলয়, পিচ্ছি নিলয় তার নাম, এবং সে আসলে একজন শিশু অপহরণকারী। তা কি সেই শিশু অপহরণকারী পুরোপুরি বলা যায় কিনা, যারা শুনতে শুনতে এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, কমেন্ট গুলো শেয়ার করেছেন, তারা কি বলছেন একটু জেনে নিই। ফেসবুকে যারা এসেছেন তারা দেখতেও পাচ্ছেন নিলয় বসে আছে স্টুডিওতে, এরকম একটি ছবি আমরা পোস্ট করে দিয়েছি। facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, সেখানে এনেই দেখতে পাবেন, এবং ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড আমাদের এই ফ্যান পেজটি, এবং সেখানে এসে সেই ছবিটাকে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, যেমনটা করেছেন রনি লিভার, দাদা আর পাচ্ছি না খারাপ লাগছে, লিখেছেন আমাদেরকে অ্যাঞ্জেল ওরিন, মানুষ অনেক বিচিত্র, এরকম একটি কমেন্ট তিনি করেছেন। সয়না, আচ্ছা সয়না আক্তার লিখেছেন অসম স্টোরি নিলয়, একদম লাইভ স্টোরি বলতে পারি আপনারা। রাব্বি আহমেদ সাইফুল জয়েন করেছেন, কুমিল্লা থেকে শুনছি নিলয়ের কথা শুনে খুব কষ্ট লাগছে। এদিকে রাজু জয়েন করেছেন, নিউ সাবজেক্ট, ওকে জয়েন করেছেন। জাহিদুর রহমান, নিলয় তোমার বর্তমান বয়স বোধ হয় 16 নিলয়ের কাছ থেকে যেমনটা শুনেছি। হৃদয় সেন জয়েন করেছেন, ভাই অন্ধকার জগতে ঢুকতে খুব, ঢোকাটা খুব সহজ কিন্তু বার হওয়াটা খুব কঠিন, তবুও বলছি তুমি চেষ্টা করো বার হয়ে আসার, এবং সব চাইতে ভালো হবে তুমি এখান থেকে দূরে, অনেক দূরে চলে যাও, এবং এই আচ্ছা কেরানীগঞ্জে ভালো হয়ে থাকতে পারবা না, আমি 10 বছর ধরে এখানে, আমি জানি এই এলাকা কেমন, হয়তো সেটা অভিজ্ঞতা থেকে, প্রত্যেক এলাকা নির্ভর আসলে ভালো মন্দ নির্ভর করে কিনা আমি জানি না, প্রত্যেকটা এলাকাতেই ভালো মন্দ মিলিয়ে মানুষ থাকেন, অনেক সময় ব্যক্তি লোভ, ব্যক্তি সেই পরিবেশ, পারিবারিক কাঠামো, সমাজ সবকিছু মিলিয়ে আসলে ভালো মন্দ নির্ভর করে, বিধাতা প্রত্যেকটা মানুষের মঙ্গল করুক সেই প্রত্যাশাটাই আমরা করতে পারি। জয়েন করেছেন মোহাম্মদ জাহাঙ্গীর, তিনি দেশের বাইরে থেকে শুনছেন, অসংখ্য ধন্যবাদ আপনি এবং আপনাদের প্রতি, আমাদের সেই ভালোবাসার জায়গাটা অনেক বেশিই থাকে। সবসময় বলি যে আপনারা নিজেদের প্রতি সেই কেয়ারফুল, নিজেদের প্রতি একটু কেয়ারফুল হওয়া সেই কাজটাও করবেন, কারণ আপনারা যে অক্লান্ত পরিশ্রম, অনেক কষ্টের, আমার গত পর্বের কথা মনে পড়ে যাচ্ছে, আনোয়ার হোসেন ছিলেন আমাদের সাথে, আপনারা প্লিজ নিজেদের দিকে অনেক বেশি খেয়াল রাখবেন। এন্ড জয়েন করেছেন আবির হাসান ভাইয়া, মেসেজ পড়ো না কেন, পড়ে দিয়েছি। সুহান আহমেদ জয়েন করেছেন আমাদের সাথে, এইচ কে জনি জয়েন করেছেন, শব্দ নাম পড়ছি না, ইমরান হোসেন শুভ অনুষ্ঠানটি পছন্দ করছেন দেখে ভালো লাগছে, শামীম হোসাইন অনেক দূর থেকে শুনছেন আমাদের জয়েন করেছেন, মানিক মাহিম খান জয়েন করেছেন ওয়ারি থেকে জয়েন করেছেন আমাদের সাথে, ঋতু দাস সহ অসংখ্য বন্ধুরা আছেন, তাসমি আছেন আমাদের সাথে, ইরফান মাহমুদ অনেকক্ষণ ধরেই আছেন আমাদের সাথে, আরমান হোসাইন মিলন জয়েন করে আছেন আমাদের সাথে, জয়েন করে আছেন আহমেদ তৌফিক আছেন, মাহমুদুল হাসান অ্যান্ড আরো অনেকেই আছেন। আমি একটু এস এম এস প্যানেল থেকে ঘুরে আসতে চাই, সেখানে জয়েন করেছেন সুমি বসুন্ধরা থেকে, প্রতিদিনই আপনাদের প্রোগ্রামটা, প্রতিদিন হয়তো হয় না, আমাদের প্রোগ্রামটা সাপ্তাহিক হয়ে প্রতি রোববার 10:30 হয় শুনি, বাট আজকের প্রোগ্রামটা কেমন আচ্ছা ওকে, লিখেছে নিলয়ের কিছু কথা শুনে মনে হচ্ছে নিজের দোষে তার দোষে আড়াল করছে, আমি দোষ ক্ষতি এটা ওই যে বললাম আপনাদের মূল্যবোধের জায়গা থেকে আপনাদের কথাগুলোই শুনবো। জুয়েল রানা জয়েন করেছেন পাবনা থেকে, আমি মা বাবাকে ছেড়ে এখন মাগুরায় আছি, জয়েন করেছেন জ্যোতি জিরানি থেকে, তিনি বলেছেন ভাইয়া নিলয়ের জন্য কষ্ট হচ্ছে, নিলয় তো মায়া আছে এরকম কিছু, ও অসহায় এরকমটা বলেছেন। চাঁদপুর থেকে জয়েন করেছেন নাহিদ, বলছি নিলয়কে নিজের ইচ্ছায় আচ্ছা অনুষ্ঠান কি অনুষ্ঠানটিতে আসার এসে তার কষ্টের কথা বলছে, এই জন্য তাকে তার সে থ্যাংকস দিয়েছে। মিতুল খান জয়েন করেছেন ঢাকা দোহার থেকে, আজকের অন্ধকারের গল্পটা খুব মর্মান্তিক, আসলে আমার খুব খারাপ লাগছে। রাব্বি মাদারীপুর থেকে জয়েন করেছেন, শিমু আছেন গাজীপুর থেকে, এদিকে জয়েন করেছেন রাহিম, বড়ই খুব দুঃখ লাগছে গল্পটি শুনে। হাই ভাইয়া আমি ইমু জয়েন করেছেন, কেমন আছো তুমি, আমার মেসেজটা পুরো প্লিজ পড়েছি। প্রণয় জয়েন করেছেন আমাদের সাথে, নাম পড়লে অনেক নাম আমাদের সাথে জয়েন করেছেন, হানিফ সহ আরো অনেকে। আমি একটু নিলয়ের কাছে জানতে যেতে চাই, এবং নিলয়ের কাছ থেকে আমরা আবার একটি নতুন করে ঘটনা শুনছিলাম, যারা অনেক পরে এসে ঢাকা এফএম 90.4 টিউন ইন করলেন তাদের জন্য ছোট করে বলি, মাদারীপুরে জন্ম নেয় একটি ছেলে, তার পরিবারটা দারিদ্রতায় একেবারে জরাকীর্ণ এবং দারিদ্রতা কৃষ্ট একটি পরিবার, বাবা ভ্যান চালক, সন্ধ্যার পর তিনি নেশা করে বাসায় ফেরেন, মা মানুষের বাড়িতে কাজ করেন, বড় একটি বোন আছে, বড় 2 বছরের বড়, কিন্তু তারা একই ক্লাসে পড়ে। নিলয় তার স্কুলে গেল পড়াশোনায়, মন ঠিক না, উড়ু উড়ু মন, বন্ধুদের সাথে মারামারি, এর ওর বাগানের ফল গাছের রস এগুলোর ক্ষতি করা, এইসব কিছু নিয়ে বেরোচ্ছিল তার জীবন। একসময় স্কুল থেকে ছিটকে পড়া, প্রচন্ড মারধরের মাধ্যমে বড় হওয়া, অভাব দেখা, মায়ের শুধুমাত্র আক্রান্ত ভালোবাসা, একেবারে সেই সতেজ ভালোবাসাটা পাওয়া, এরপর একটা সময় মাদ্রাসায় পড়া, সেখানেও মন না টেকা, সেখান থেকে বারবার বাড়িতে ছুটে আসা, এক সময় চাচাতো ভাইয়ের হাত ধরে ঢাকায় চলে আসা, সেখানে আর এক কোনো ভাইয়ের সাথে পরিচয় হওয়া, তার মাধ্যমে বন্ধুদের সাথে পরিচয় হওয়া, এক সময় তার সাথে থাকা, দৈনিক 400-500 টাকা, কি কাজ করবে, কিভাবে করবে, এত টাকা কেন দেবে সেটা না বুঝি সেই কাজে জড়িয়ে পড়া, মাকে নিয়ে আসা ঢাকায়, বাবাকে অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন, মানে থাকতেও নেই টাইপের ব্যাপারটা হয়ে যাওয়া, বোনকে নিয়ে আসা, ধীরে ধীরে অপহরণের সাথে জড়িয়ে পড়া, তাকে বলা হয় কাউকে তার কাছে নিয়ে আসতে, ছোট কোনো বাচ্চা দেখে কোনো এক বড় ভাই নির্দেশ করেন, এবং সেই বড় ভাই বারবার তাকে আসলে সে অন্ধক অপরাধজগতে জড়িয়ে পড়ে, প্রথম অপহরণের ঘটনা দেখে সে বিচলিত হয়, ফিরে আসতে চায়, তারপর বারবারই তাকে ভয় দেখানো হয়, এক পর্যায়ে সে গণধোলাইয়ের শিকার হয়, পা ভেঙে যায়, সেখান থেকে পুলিশ থেকে আবার ছাড়িয়ে আনা, এবার সে নিজেই ধীরে ধীরে বুকের ভিতরে ইচ্ছার বিরুদ্ধে, সমাজ বাস্তবতার কারণে, পরিবারের ভালোবাসার কারণে, ধীরে ধীরে সে তার বিরুদ্ধে একজন অপরাধী হয়ে বড় হতে থাকে, এই পিচি নিলয়। এবং শেষের দিকে এসে আমরা যে ঘটনাগুলো শুনছিলাম, আমরা আরো অনেকটা সময় জুড়ে আছি, 1:10, শেষের দিকে এসে কি হলো, কেন নিলয় আজকে অন্ধকারের গল্পে সরাসরি সেই কথাগুলো বলতে এসেছেন, কি বা বলবেন, শেষটা কোথায়, শেষটায় কি অপেক্ষা করছে আমাদের জন্য, সেই সব কিছু একটা আমার শুনবো, মাইক্রোফোন দিতে চাই নিলয়কে। নিলয় তারপর কি হলো, তুমি একটা বিশেষ ঘটনা বলছিলে,
তারপর ওই ছেলের গার্জিয়ান ও বলার লাগে সবসময় থাকতো, আমরা আনতে পারতাম না, সন্ধ্যা খালি কইতো তো পোলারে না আনতে পারলে তবে সমস্যা হইব, তো পোলারে যেমন পারস নিয়ে আয় ঠেকাও আইব বকেটে, তারপর কি আমরা যা পোলারে নিয়ে যেতে পারি না, একদিন আরেকদিন গেছি বিকালে যা খাড়া দিছি পিছি নিশে নামলো, নেমে পোলাটা ব্যাট লে এলো বল লে এলো, লে খেলতেছে ক্রিকেট, পোলায় বল করতেছে আর একটা ব্যাট পিটেছে, পিটে বল ছয় মারছে আঙ্গুর দিকে
আপসার, ওর সাথে কোনো গার্ডিয়ান নেই
আছে আর কি, গার্ডিয়ান বাড়ির নিচে আর বলটা পড়ছে আর কি বাইরে বাগানে, বল মারছে আর পড়ছে এদিকে পিছিয়ে আমার দৌড়ে আইসে আয়া বলটা নিতে নিছে আমরা পিছিয়ে মুখ চেপা দিরা গায়ের টুকরা গাড়িতে উড়াবো এমন টাইমে
গাড়িতে কিভাবে উঠাবো
আর কি মুখ চাইপা দিচ্ছে
দুজনের আশপাশের মানুষ খেয়াল করে না এগুলো
কি করুন
মানে সাহস পাও কিভাবে এটা মানে সাহসটা আসে এবার ভয় লাগে না এটাকে তো গণ ধুলাই খেয়ে পা গেল তোমার
আর কি সাহসটা পাইছি কোন দিক থেকে আরে যদি না নিয়ে যাই তাহলে আঙ্গ আঙ্গরে মাইরা ভালো হতে পারে ঠিক নেই
ওর যদি ধরা পড়ে যাও তাহলে তো পাবলিক আবার গরম থালাই দিয়ে একদম মানে লিপটে ফেলবে
হ্যাঁ ওই চিন্তা তো আর করিনি তারপর পিছিয়ে নিয়ে
কি গাড়িতে উঠাবা কোন গাড়িতে উঠাবা
সিএনজি
সিএনজি সিএনজি কি ঠিক করা আগেই
হ্যাঁ
মানে সিএনজির সাথে কন্ট্যাক্ট আছে
জি জি
ওই সিএনজি লাও জানে
হ্যাঁ
মানে সেও তোমাদের গ্রুপের
হ্যাঁ হ্যাঁ
এরকম কত সিএনজি লাও আছে
এরকম একটাই সিএনজি লাও
মানে ওইটা ঠিক করা
হ্যাঁ
সিএনজি কার
সিএনজি আর কি যে এ কাম করায় হ্যাঁ কি লাগে সিএনজি লাও
আচ্ছা তারপর
তারপর সিঙ্গিতে উড়াইলাম কে যেন দেখলো এক এক লোকে দেখছে আমরা আবার খেয়াল করিনি মানে পিছিয়ে নিয়ে আবার কাছি এমন টাইমে ফোন দিছি বাইরে পিছিয়ে নিয়ে আইতাছে কয়েকটা চালু নিয়ে রুমে আয় পিছিয়ে গাড়িতে উঠাইলাম উপায় বন্ধ দিয়া উন্দা গাড়ি দিয়া ওর লিয়ে গেছি
মারধর করতো পিছিয়ে তখন
না তখন মারি নেই তখন আর কি মুখটা ধরছি খালি তারপর পিছিয়ে নিয়ে গেলাম যাওয়ার পর হ্যাঁ পিছিয়ে আগে দু তিনটা বাড়ি দিল বাড়িটা বাইরে দিয়ে বান্ধি বান্ধি হালা দিছে আর বাপের ফোন দিছে ফোন দেবে 13 লাখ 25 লাখ পারলে পোলা পাইবা নালে পোলা মেরলাম
এই ফোন গুলো দেয় কোন নাম্বার থেকে একই নাম্বার থেকে প্রত্যেকটা ফোন দেয় নাকি
না বিভিন্ন মোবাইল তো আর একটা না ওই নাম্বার দা এক নাম্বার দা ফোন দেয় আবার আরেক নাম্বার দা ফোন দেয় সিমের অভাব নেই তারপর ওই ওর বাপের নাম্বার ফোন দেয় ফোন দা টাকা চায় 25 লাখ আর বাপে করছি কে তোর আমি 25 লাখ টাকা দিন আমার পোলাগো ভালোভাবে দেওয়া যা আর নাহলে তো আবার ফাঁসি ফাঁসির দড়িতে আমি ছিলাম তারপর কথা করে কিন্তু একজন দেখছে আমার পোলারে নিয়ে গেছে কিন্তু পোলাগো কে দেখছে তো যে দেখছে দেখছে আর কি আঙ্গুর পিছে পিছে অর্ধেক পদায়া আর আই জানে নি রাস্তা ঘুরে গেছে তারপর আমরা বলছি পিছিয়ে পিছির বাপে পরে ওই বেড়ে কইছে আমি পিছির বাপে গিয়ে কয় এই পোলাতে আমরা দিতে পারি 100 টাকা আমরা দিতে পারি 100 যদি আগে আমার পোলা দেয় কয় আগে আপনি টাকা দিবেন পরে আপনার পোলা পাইবেন তারপর কয় না তুই আগে পোলা দিবি তারপর টাকা নিবি
তোমার দায়িত্ব কি মানে ছেলে পৌঁছে দেওয়ার পরে শেষ
হ্যাঁ
টাকার ব্যাপারটা হচ্ছে ওই ওই টাকা পেলে তুমি পাবা না হয় পাবা না
না
আচ্ছা তারপর
তারপর আমি কি ভাই টাকা পয়সা দরকার নেই ভাই আর বাপে মনে ভাই বড় কিছু ভাই আর ছেড়ে দি ভাই আমরা কিন্তু পলাই এই গ্রাম ছেড়ে দিয়ে দুর্গুণ দেবে এই গ্রাম তুই এত পক্ক করস তুই চোর থাক যেমনি কথা কইছি এমনি ভেতরে সত্যি এত বক কর সত্যি চুপ থাক। তবে আমি চুপ করে রয়েছি, আমি আর কোনো কথাবার্তি কই নেই। তারপর ছেলের বাপে ফোন দিছে, ফোন দেওয়ার পর পিছি রে একটা টান দিছে ওই যে মেন, হ্যাঁ আর কে পিছি একটা টান দিছে।
টান দিছে কি?
চাকু দিয়া একটা টান দিছে হাতে। এতটুকু কেটে গেছে অল্প একটু। পরে পিছি ঠিক আছে আর বাপের কথা লাগবো আমার আজকে টেলে সাববো। পরে পিছি বাপে কয় আমার পরে আত কাড়িস না, আমি আমি টেকা দিম, আমি টেকা দিম কাড়িসটা। তারপর আচ্ছা টেকা লি আয় কোন জায়গায় হোম বন দেবি বেড়ায় না বেড়ায় সিভিলে আর কি পুলিশ খাড়া করে রাখছে, বাদাম ব্যস্ত আছে কেউ কেউ ফল ব্যস্ত আছে, কেউ এটা ব্যস্ত আছে ওটা ব্যস্ত আছে আর কি বুঝা যায় না। পারেছে আমি সবাই রে আমরা গেছি যে ভাই বাদামালা দাদা কয়ে বাদামালার সমস্যা হয়ে তাহলে যা আমি আপনার কয়ে আই যাচ্ছে ভাই গেছে। যাওয়ার পর আমরা মাত্র পিছিয়ে আমরা নামছি বন্ধে যাওয়ার পরে তো হুন্ডা থাকে যে লোক খারাপ না, আমরা তো মনে করছি বালামালা কেউ মরিয়ালা পুলিশের লোক। তারপরে আমাঙ্গ সবাই আর কি আটকে দিছে পিস্তলিয়া দৌড় দিবি গুলি করুন
পুলিশ,
হ্যাঁ সবার একলাগে ধরছে। তারপর কি দৌড়া সবটির মনে করেন ইচ্ছা মতো মারছে, মারার পর হ্যাঁ রিমেন দিছে সবাই আঙ্গ।
তোমার কেমন লাগছিল মানে কি মনে হচ্ছিল?
কারণ আমি মনে করছি আমার মাল লাগে আর জীবনে আমার দেওয়া হইব না, আর আমি আর জীবনে মনে হয় বাইরের মুখও দেখতে পারব না, কে লাগে আর কথা বলতে পারব না। তো আমি মনে করছি এটা তখন আমি কান্দুম না কি করুম আমি নিজেও কইতে পারতেছি না, তখন এতটা খারাপ লাগছে আর কি। আমি কাল কি করতে এলাম কি করলাম ধরা খেলে আমার মারে দেখবো কি আর কি, এই চিন্তার আশঙ্কা মাথায় বেশি দিচ্ছে। তারপর ধরা খাওয়ার পর থানা নিয়ে গেছে আঙ্গরে, থানা নিয়ে যাওয়ার পর মানুষজন দেখছে না হনকার কম বেশি সবাই তো আঙ্গুর চিনে আর সবাই তো জানে না আমরা এই কাম করি। তারপর আমার মারে যে খবর দিছে, পরে মায় করে গেছে সাড়ে তারা নেই টেকা নেই। তারপর কি দেখতে সাজা দিয়ে দিল, আমার মার ক্যাশ টেকা ছিল কত কইতারি না চল্লিশ হাজার না কত কেজি না আসিল আর কি যে একশো দুশো পাঁচশো আমি দিছি না।
তোমার তোমার কদিনে রিমান্ড হয়েছিল?
আমার রিমান্ড দিছিল পাঁচ দিনের।
আমি
তারপর আমি কই কই কয় আহ করে গেলাম হাতে রশি লাগাইলো হ্যান্ডকাপ লাগাইলো ফার্স্টে পিছে হাত দিয়া, হ্যান্ডকাপ লাগানোর পর চেয়ার বহাইলো।
রুমটা কেমন ছিল?
রুমটা একটা খালি লাল বাতি আছে আর সামনে দেখালি একটা গেট আর চারদিকটা লাগাইল না, চেয়ারের পিছন দা আতলে আমি রাখছে হ্যান্ডকার্ডটা, পরে পাও চেয়ারের লগে বাঁধছে। তার এমপি তার আমি কি করছি, আমার রাত তো বন্ধ আছে কি আমার কি করবেন তো জানাস না। তার রিমেন্ট লেগেছে কি লেগে আমি কি লেগে, তারপর যে বাইরে দিয়েছে অসংখ্য মনে করেন মা রে বাবার চিলে
কি বিয়ে করে দিয়েছে
আর কি। এই মোটা মোটা গজেরই আর কি, অনেক
কজন ছিল
এক লগে দুই তিনজন আমরা কিছু জানি না, তখন তো আঙ্গুল লগে এর লিগে আমি কয়ে দিছি। তারপরে আমার এই কথা কমানোর পর আমাদের রিমেন্ট লিয়ে গেছে। আমি সঠিক
তোমার বড় ভাই সহ
হ্যাঁ সব। তারপর সাজা দেওয়ার পর আমার মায়ের গেছে জেল গেছে, মায়ের কেউ যদি কেউ না দেখতে যায় তাহলে ওই সময় আর কি অনেক খারাপ লাগে, কান্দ না হয়। পরে আমি মা কইলাম, মা আমার এনতে যেমন পারো মা ভাই করো মা, নাহলে আমি মরে যাম গা মা।
এলে তোমার মনে পড়ে তুমি সেই ছোটবেলায় যখন মাদ্রাসায় তোমার বাবা তোমাকে কষ্ট করে দিয়ে এসেছিল, দুই দিনের মাথায় মাকে দেখতে বের হয়ে এসেছিলে, মানে থাকতে পারছিলে না তখন, কিন্তু তোমার এক বছরের সাজা, মানে তুমি এক বছর জেলের মধ্যে থাকবে, তুমি চাইলেও সেই পালায় আসা মানে মাদ্রাসা থেকে যখন হুজুরকে না বলে প্রস্রাব করার কথা বলে তুমি বাড়িতে পালিয়ে এসেছিলে, কিন্তু এখন চাইলেও তুমি সেই মানে কোন অজুহাতে তুমি মায়ের কাছে যেতে পারবে না, সেটা বুঝতে পারছিলে। তোমার এটা মনে পড়ে যে ছোটবেলায় তুমি পুলিশ হতে চাইতে, তোমার কষ্ট করা বাবা সে নেশা করুক যাই করুক তোমাকে আসলে মারতো ধরতো যা কিছুই করতো, তুমি স্কুলে যাও পড়াশোনা করো, পড়াশোনা করে কিছু একটা করো, সেই কারণে শুধুমাত্র সেই সবকিছু মারধর বলো অভিমান বলো কষ্ট বলো সেগুলো তারা করতেন। তুমি পুলিশ হতে চাইতে, পুলিশ তুমি হতে পেরেছো কিনা জানি না, তুমি একজন অপহরণকারী হিসেবে পুলিশের রিমান্ডে মার খেয়েছো লাল বাতির নিচে একটা রুমের মধ্যে, কেমন লাগছিল তখন তোমার? তুমি তো এই পুলিশটাই হতে চেয়েছিলে।
তখন খুব খারাপ লাগছে,
তুমি একটা অপহরণকারী, সমাজ তোমাকে ধরে আঙুল দিয়ে বলবে নিলয় তুই খারাপ, তুই অপহরণকারী, তোর জীবনটা নষ্ট, সেটা তুমি বুঝতে পারো?
এখন তো বুঝতে পারি,
নষ্ট জীবন দিয়ে কি আর আমি করব, জীবন যদি বদল করা তো ভালো জীবন হতো, আমার ভালো জীবন হতো, নষ্ট জীবন দিয়ে জীবন যদি বদল করা যেত ভালো জীবন হতো, আমার ভালো জীবন হতো।
তারপর মায়ের সাথে জেল কেটে দেখা,
তারপর মানে মা আমার হেনটা ছাড়া এলে জমা আমি হেনে মরে যাম গাবো। মায়ের কয়ে কি করছি আমাদের সত্যিকার কত আজকে
ভুলতে পারি জানা, খনিক করে দুঃখ বাড়ে ভাঙে রঙের মেলা, মাতাল হয়ে থাকি যদি ভুলতে পারি জালা খানিক পরে দুঃখ বারে ভাঙে রঙের মেলা দুঃখ পিলাচ্ছে যদি সুখ পাওয়া যেত সুখের জীবন মতো আমার সুখের জীবন মতো
আমার কসম লাগে তুই সত্যিকার কর মা আমার মা ওরা ঝোল করে আমার পোলা ধরনের কাম করেছে ওই কাম করে আমি পাওয়াই নিয়ে গেছিলাম আমি তোমার দেওয়া করছি আমি কালিতে ডিউটি করি মায় কেন দিয়ে কয় তুই বাবা আমার এ কথার আগে করি যাবো এ কথার আগে করলে তোর আজকে অবস্থা হতো না তারপর দেশে যে জমিন আছিল ওইটা ব্যস্ত হলো
মা
হ্যাঁ
সেই জমি বেচে দিল
হ্যাঁ
আচ্ছা তোমার জন্য তোমাকে মুক্ত করানোর জন্য
জি
আচ্ছা তারপর
বেচার পর উকিল ধরে উকিলে করে আজকে না কালকে আন কালকে না পরশু আন আর কি আমি কয় খালি আর জেলকে দিয়ে আমার মায় খালি কয়ে তুই চিন্তা করিস না উকিল ধরছি তো আর বাইক করে এলাম অল্প কাজে
মা বলছে
জি
আচ্ছা
তারপরে মা আমি এনে আর ভালো লাগতেছে না মা আমার এনে অনেক খারাপ লাগে মা রাত্রে ঘুমান যায় না খাওয়ান
দিয়ে যেখানে কিভাবে থাকতে
ওই জায়গায় আর কি অনেক খারাপ এক এক ওয়ার্ডে আর কি যে কোনো একটা ওয়ার্ড থাকে রুম ওই রুমে এক লগে 200-250 মানুষ থাকে
সকালবেলা হাজিরা দিতে হয়
সকালবেলা ভোরবেলা আজানের সময় ওইটা
পায়ের নিচে ধরে বসতে হয় তারপর জেলার এসে নাম ডাকে
হ্যাঁ
নিলয় ডাকলে দাঁড়ায় সালাম দিতে হয়
হ্যাঁ
তারপর চলে যেতে হয়
সালাম দিতে হয় সালাম যদি জেলা সাহেবের পছন্দ হয় তাহলে ওয়ালাইকুম সালাম দেয় তারপরে আমরা যাই
পছন্দ না হলে
পছন্দ না হলে জেলা সাহেবের সালাম লয় না তারপর আমরা বয়ে থাকি
আবার বসে থাকতে হয়
হ্যাঁ তারপর অনেকক্ষণ কই তারপর ওয়ালাইকুম সালাম কয় তারপর আমরা যাই
তারপর আবার গোসলের সময় হচ্ছে
12 ঘন্টা দেয় 12টার সময়
মানে লাইন দিয়ে গোসল করতে পারলে ওই সময় মধ্যে করো নাইলে দরকার নেই
হাউজ আছে হাউজের ভিতরে গোসল করতে হয় যদি আর কি হলে যদি আপনি জুতোটা যদি হাউজের নিতে যাবেন যদি গোসল করতে নেবেন ওটা অন্য কেউ পয়লা লেব যদি আপনি কোন এটা আমার জুতো দেয়
আমার
জুতা নতুন আছি দেখা ভাই এমন কথা তোর লাগে এমন কথা লাগে যদি খাওয়ান ঘুম পারে তো তাহলে খাওয়ান ওরা রেখা দিত
আমি
মা এলে কইতাম মা টেকা পাঠা দাও
টেকা
পাঠাবে জেলার গোদায় টেকা পালান দেয় জেলার গো 100-200 খাওয়াইলে ওরা টেকা দেয়
আচ্ছা তারপর আমরা তোমার মায়ের কাছে আসি তারপর কি হলো কিভাবে তুমি ধীরে ধীরে মুক্ত হলে
তারপর আমার মা এরকম করতে করতে 2 মাস গেল
মা কি বাড়ি চলে গেছে এর মধ্যে নাকি
না
ঢাকা দিয়ে আছে
বোন অসংখ্য বাসায় মাঝে মাঝে মাল লাগে আহে
তারপর
মায় কয় জমিন বেঁচে আছি দেশের, তুই চিন্তা করিস না। তবে তিন চার বছর ভিতরে ছাড়ালাম, তারপর মা আমি তিন চার মাস এনে কেমনে থাকো মা, আমার তো এনে এক মুহূর্ত থাকতে মন চায় না। বাবা আমি কি করবি, ওরকম ক্ষমতা নেই যে তোর সারা নিয়ম। তুই
মায়ের সাথে কিভাবে দেখা করতো জেলের ভিতর থেকে?
আগে মা গেত যে স্লিপ কাটতো আমার নামে আমার বাপের নামে আর কি, আমার নাম ফার্স্টে কইতো, তারপর আসামির বাপের নাম জিগেতো, আসামির বাপের নাম কইতো, আর কোন থানা তো ধরছে থানার নাম কইতো, আর ওয়ার্ডের যে ওয়ার্ডে আমি থাকি ওই ওয়ার্ডের নাম কইতো।
মাকে চাইলে ধরতে পারতো না, পারতো
না?
মাকে চাইলে মায়ের কোলে যেতে পারতো না?
না,
একটু জড়া ধরতে পারতো না,
একটা আঙ্গুলের ছোঁয়াও লাগান যায় না। অনেক দুই দুই হাতের মতো আর কি গ্রিল দেওয়া, এই মোড়ে গ্রিল দেওয়া, এই মোড়ে গ্রিল দেওয়া, মাঝখানে গ্রিল দেওয়া, ওই পাশে গ্লাস দেওয়া আর কি। কথা কইতে হয় অনেক দূরের থেকে, কথাও ঠিক মতো বুঝে যায় না জেলখানাতে। মনে করেন ওইখানে গেলে কথাও ঠিক মতো বুঝে যায় না, আর ধরা তো দূরের কথা। তারপরে মনে করেন এমনি করে এমনি কইতে কইতে মায় ওই জমি বেচে আবার মনে করেন টাকা পয়সা ধার দিছে মানুষের কাছে, তো এই জমি বেচার টাকা হয় নাই।
তারপর বাবার কি খবর এর মধ্যে?
তারপর বাবার মনে হয় কইছে, আমি সঠিক কই দাঁড়ালাম না, কিন্তু আমি তো শুনি নাই। তারপর বাপে আর দেখতে যায়নি, মনে শুনে নাই, শুনলে তো এবার না যেয়ে পারতো। তারপর তারপর মায় মাঝে টাকা হাওয়াত নিছে নেয়া,
মানে হাওয়াত করেছে মা?
হ্যাঁ, হাওয়াত কেরা মায় কে আমাদের ছাড়াইলো, কইলো তুই আর জীবনে এইসব কামে যাবি, কোনো খারাপ কামে যাবি? আমি কই না মা, কয় তাহলে আমার আমার মাতা ছিয়া ক মাল। পরে আমি কইলাম মা আমি আর জীবনে কোনো খারাপ কামে যাব না। তারপরে আমি চার মাস
কি আসলে বিশ্বাস করে বলছে এটা?
হ্যাঁ,
তখন তোমার আচ্ছা মানে তোমাকে যদি তখন বলা হতো যে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে নিলে তোমাকে মনে হয় না এই পানিশমেন্ট গুলো তোমার আসলে দরকার ছিল? তোমার দরকার এই জেল খাটা, এই এই ভাবে তোমার এই কষ্ট পাওয়া, এটা তুমি তো অপরাধ করেছো। তখন যদি তোমাকে একটা সুযোগ দেওয়া হতো ভালো হবার বা ছেড়ে দেওয়া, তোমার মনটার ভিতরে আসলে কি বলছিল আমাকে বল। আমরা বিপদে পড়লে বলি না এই বিপদটা থেকে উদ্ধার হলে সত্যি আল্লাহ আর কখনো এই কাজগুলো করবো না, আল্লাহ বাঁচায় দাও একবার, আল্লাহ কখনো কোনো দিন এই কাজগুলো করবো না, তোমার কি মনে হতো? তুমি সত্য কথাটা বলো সত্য।
তখন আমার মন চেয়েছিল আমার যেতে আম ছাইরা দেয়, তাহলে আমি জীবনে কোনো খারাপ কামে যাব না, আমি আম যে কোনো ভালো কামে নেই লাগা কাম করুম কাম। সে
কি বলেছিল তখন এগুলো বলেছিলি আমাকে?
মারে কেছে মা আমি বাইরে কাম করুম, ভাত খামু তুমি নিয়ে তোমার মাসে যে কটাকা বেতন পাম তোমার তাই না দিন, তুমি ওই টাকা দা যা খরচ করার করবা। মায় কয় আচ্ছা। তারপর মায় ভাই করছে আমারে, চার মাস হয়েছে, চার মাস হওয়ার পর মায় ভাই ভাই করছে আমারে।
বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত।
তারপর মায় হাইকোর্টে উঠেছে, উকিল করে আমার হাইকোর্টে উঠেছে, হাইকোর্টে উঠানোর পর জজ জামিন দিল আমার। যেদিন জামিন দিছে তার সবাই জেল গেড়াইছি হুনছে যাবি নিচ্ছে আমার ওই যারা আসিল আমার লগে জড়িত আমার যারা খারাপ বানাইছে ওরা আমার তো মাপ চাইল বাইরের সময় আমি
সেই বড় ভাই
সেই বড় ভাই ও বুঝতে পারছে লাস্টে কয় ভাই আমার মাপ করে দিস তোরে আমি খারাপ বানাইছি তোর লাইফটা এমন বানাইছি আমি
চিকিৎসাটা আসলেই বুঝে বলছে নাকি এমনি বলছে
তো ওর মনের খবর তো আর আমি জানি না আর কি যা আমার যা বলছে আমি তাই বলতেছি আমার এক বলল ভাই আমি তোরে খারাপ পথে আনছি ভাই আমার মাফ করে দে ভাই এরকম ভুল আর জীবনে করুন না এবার বাইরে নিলে যে কোনো একটা ভালো কামে লেগে যাব পর্দা আমি বললাম আচ্ছা ভালো থাকেন ভাই যা করছেন
করবেন মুক্তির খবর পেয়ে তোমার কেমন লাগছিল
তখন আমার অনেক ভালো লাগছিল ওর মনে হয়েছে কি আমি মরার থেকে বাঁচাইলাম
মুক্তি পাওয়ার পর মায়ের সাথে প্রথম
প্রথম মুক্তি পাওয়ার যেদিনটা যাবি নিয়েছে তারপরের দিনকে একটু বাইরেছি মায়ের সকালে খারাপ দিয়েছে আমার লিগা বাইরে আগে ধরে যা জেল গেট বাইরে মারে যাবে দিচ্ছে
মনের ভেতর ঘরে কিছু পাথর জমানো ভাঙতে চাইছি যখন পাহাড় বরফ ঠেলে মুহূর্ত গলানো হয়তো যাবে তখন এখন কৃষ্ণ চূড়ার আলো আমাদের রাস্তা সাজানো তোমার পাশেই আমার পাবে তোমার রক্তে বানানো বাড়িয়ে দাও তোমার হাত আমি আমার তোমার আঙুল ধরতে চাই বাড়িয়ে দাও তোমার হাত
তারপরে বাইরে ফার্স্টে মাল লাগে দা আমি যে যাবে গেলাম মাই কয় তুই আর জীবনে বাবা কোনো খারাপ কামে যাইস না তোর কাছে একটু অনুরোধ
মা অনুরোধ করছে
মা আমি বললাম মা মার মা তো ঠিক গেলাম মা তোমার মা তো ঠিক কই আর জীবনে কোনো খারাপ কামে যাবে না আমার তারপরে বাইরে ওর সাথে দেখা হৃদয়ের সাথে আমার বন্ধু হৃদয় ওর সাথে দেখা ওরে বললাম আমার একটা কাজে লাগালে তারপরও আমার নিয়া কাপ্তান বাজার মুরগির দোকানে কাজে লাগা দিচ্ছে
এখন তুমি সেটাই করছো
জি
আর কি করতে চাও
এখন
পড়াশোনা বা এই কাজগুলো একদম সত্যি কথা বলো নিলাম মানে এরকম এই টাকার জন্য বা এই সব কিছুর জন্য কাজগুলো কি আবার করবে তুমি
না
তোমাকে অনেক টাকা দেওয়া হবে কেউ তোমাকে ধরো তোমার হাতে একটা অস্ত্র এনে দিল তুমি একেবারে একটা ছোট্ট কাজ করলেই কিংবা একটা আবার কাউকে চকলেট দিয়ে ডেকে আনলেই কিংবা একটা কোনো জায়গা থেকে কিছু চুরি করে আনলেই তুমি লক্ষ লক্ষ টাকা পাবে
তাহলে ওরা আমি একলা কামে যাই কামে তাই
তোমার আমার কেউ ভয় দেখাবে তুমি যদি কাজ না করো তাহলে তোমার মায়েরই হবে বা বড়েরই হবে তখন
ভয় দেখানোর আগে
তোমার পাশে পুরো বাংলাদেশ আছে নিলা তুমি জানো তুমি এখন আর একা না তোমাকে কেউ ভয় দেখানো কেউ এই সব কোনো কিছু করা তুমি সাহস নিয়ে তুমি আজকে আমাদেরকে কথা দিয়ে যাও তুমি সাহস নিয়ে পুলিশ হোক সেখানকার প্রশাসন হোক বা আরো যে মানুষগুলো আছে আমরা যারা আছি সবাইকে তুমি সাথে সাথে জানাবে জানাম। তুমি কথা দাও যে তুমি যদি মন থেকে সেটা বিশ্বাস করো, শুধু মায়ের মুখটা কল্পনা করে তুমি কথা দাও, তুমি আর কোনোদিন, মানুষ জীবন মৃত্যু সবাই সবকিছুই হয়, তোমার বয়স এখন 16, এখন থেকেও যদি তুমি আবার সেই কষ্ট চেষ্টা করো, তুমি তোমার যে বন্ধুর কথা বলছিলে বা তোমার এই রকম ভালো বন্ধুরা মিলে তোমরা যদি একটু ভালো হয়েছো, হয়তো একটু কম খেতে পাবে, হয়তো একটু একটু কষ্ট হবে, কিন্তু তারপরও এই এই সততার শান্তি তো আলাদা। তুমি যত কষ্টই হোক তুমি যদি ফিল করো যে না আমি ভালো হয়ে বাঁচবো, তুমি তাহলে সেই লক্ষ লক্ষ মানুষের সামনে সেই কথাটা দাও যে তুমি জীবনে আর কোনোদিন এত বড় কোনো অপরাধে জড়িয়ে যাবে না।
কথা দিলাম জীবনে আর কোনোদিন কোনো খারাপ কাজে যাব না।
তুমি যে ভুলগুলো করেছো তুমি সেটার জন্য ক্ষমা চাইবে?
জি।
তুমি কি বোঝো তুমি আসলে কত অন্যায় করেছো, কত ভুল করেছো?
আমি বহুত ভুল করছি জীবনে, এরকম ভুল আর করুম না।
তোমার তোমার জন্য কতগুলো পরিবার কষ্ট পেয়েছে, তুমি কি বোঝো? তুমি ছোটবেলায় সেই স্কুলে পড়া বা পড়াটা না কর মানে পড়াশোনা করা না করার কারণে তুমি অনেক কিছু হারিয়ে ফেলেছো, তুমি এটা বোঝো?
জি।
কিন্তু নীলা তুমি সবচেয়ে বেশি ভাগ্যবান একটা ছেলে, কেন জানো? প্রথম কথা হচ্ছে তোমার এই বয়সের একটা ছেলে এরকম একটা ন্যাশনাল মিডিয়াতে এসে সব কথাগুলো সত্যি ভাবে এভাবে বলার সাহস অনেক 16 কেন, উল্টে যদি বলি 61 বছর বয়সের অনেকে কিংবা অনেক বড় বড় মানুষ তাদের সেই সাহসটা থাকে না। ইনফ্যাক্ট আমাদেরও হয়তো নাই, জীবনে ছোট ছোট ভুলগুলো আমরা এভাবে অনায়াসে বলতে পারবো না, সেই সাহসটা আমাদের নেই পাবলিকলি এরকম বলা। দ্বিতীয়ত তোমার বয়সটা 16, তুমি জীবনটাকে যেভাবে দেখেছো মাত্র 16 বছর বয়স তোমার, এখন এখন থেকে চেষ্টা করলো তুমি সামনের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মনের ভিতরে জেদটাকে নিয়ে তুমি সামনে তোমার একেবারে পুরো সময়টা পড়ে আছে, সেই সময়টা জুড়ে তুমি সুন্দর একটা ভবিষ্যৎ গড়তে পারো। এবং তৃতীয়ত যেটা বিশ্বাস করো, আমি সবসময় একটা কথা বুক ভরে বলি, আমি বলি আমার একজন মা আছে যে মানুষটা 24 ঘন্টা আমার জন্য দোয়া করে, সেটাই আল্লাহ তাআলার এই পৃথিবীতে, সৃষ্টিকর্তার এই পৃথিবীতে আমার সবচেয়ে বড় সম্পদ, বড় রহমত, আর কিছু দরকার নেই, কিছু লাগবে না। তুমি এমন একজন মা পেয়েছো, প্রত্যেকটা মা ভালো, প্রত্যেকটা মা ভালো। তারপর তুমি একটা আবার চিন্তা করে দেখো, জায়গা জমি সহায় সম্পত্তি সবকিছু দিয়ে বুকের মাঝে আগলে রেখেছেন এই মা, আর কাউকে ফাঁসে পেয়েছো
না?
এই দুনিয়ার অন্য কেউ?
জি না।
তুমি কি সেই, তুমি কত ভাগ্যবান তুমি জানো, তুমি সেই মায়ের কথা মনে করে আমাদের সবাইকে কথা দিতে পারো?
জি।
কি করছেন মা এখন, কোথায় আছেন, কেমন আছেন?
মা এখন বাসায় আছেন, ঘুমাইতেছে মনে হয়।
মার জন্য কষ্ট, মা এত কষ্ট করলো মার সামনে যে কয়টা। তোমার শরীর ভালো আছেন?
ওই আর কি, শরীর হাতে বাতের ব্যথায়, হাত পায়ের ব্যথায়, হাঁটতে পারেন না বিশেষটা।
আর তোমার বোন কি করছেন?
আমার বোন বিয়ে,
কোথায় বিয়ে দিয়েছো?
বিক্রমপুর।
ভালো আছে?
জি।
তোমার দুলা ভাই ভালো?
জি।
তোমাদের সাথে ভালো বিহেভ বা সবকিছু করে?
জি।
তোমার মা মাকে সম্মান করে?
হ্যাঁ।
আলহামদুলিল্লাহ, একটা জায়গায় তো আমরা একটু নিশ্চিত হলাম। বাবার সাথে যোগাযোগ বা কোনো কিছু হয় আর?
হ্যাঁ, এখন যোগাযোগ হয়।
এখন কি 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 বলে?
বলে হ্যাঁ, ও ঢাকায় আবারও।
তোমার বাবা ঢাকায় আসবে?
জি।
বাবা তোমাদের একসাথে থাকবে?
হ্যাঁ।
তুমি কি এর ফাঁকে একটু হলেও পড়াশোনা বা কোনো কিছু চেষ্টা করছো?
এর আগে আমি চিন্তা করতেছি, এখন কাম কাজ করুম। কাম কাজ ছিলাম মনে করেন, কিন্তু বড় ভাই বিয়া করছে, বড় ভাই আর কয়দিন খাওয়াবো?
আচ্ছা, তুমি খরচ টরচ বা সবকিছু মিলে যে কাজ এখন করছো তাতে গিয়ে এখন তোমার হয় মানে, যদি বলি আমি একদম যে তোমার সবকিছু মিলিয়ে মানে পোষাচ্ছে তোমার?
এই রোজ 200 করে দেয়, দৈনিক কাপ্তার বাজার যাই রাত্রে, সকালবেলা আইসা পড়ি, রাতে 3-4টার দিকে আইসা পড়ি, 200 টাকা করে দেয়।
এখানে কাজ করতে খারাপ লাগছে না তো?
না
না, এখন কাজে মন বসছে তো?
জি।
টাকার লোভ নেই তো ভিতরে?
না।
নিলে আমি তোমার হয়ে কারো কাছে আসলে কোনো কিছু চাইতে চাই না। যে মানুষগুলো শুনছেন আমাদেরকে সবসময় শেষের দিকে বলি যে আপনার যদি মনে হয় এই ছেলেটা কে যারা আসেন আমাদের এখানে কথা বলতে তার পাশে কোনোভাবে আপনি দাঁড়াবেন, একটা যে প্রতিষ্ঠিত মানুষ শোনেন আমাদেরকে, কোন একটা কাজের, ভালো একটা কাজের ব্যবস্থা, একটু উন্নত পরিবেশ, কিংবা মায়ের একটা চিকিৎসার ব্যবস্থা, এরকম যে কোনো ইচ্ছে হতে পারে আপনার, আপনি সেভাবে পাশে থাকতে পারেন, লিখতে পারেন আমাদেরকে। একটু মেসেজ করতে হবে কষ্ট করে আপনাকে। মেসেজ করার নিয়মটা হচ্ছে এরকম, মেসেজিং অপশনই কি আপনি টাইপ করবেন ওজি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনি যে নিলয়কে হেল্প করতে চান বা তার পাশে থাকতে চান সেটা লিখে, আরেকটি স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আবার বলছি, মেসেজিং অপশনে যাবেন, ওজি মানে অন্ধকারের গল্প লিখে পাঠাবেন, ওজি লিখবেন, স্পেস দিবেন, আপনার নাম লিখবেন, স্পেস দিবেন, লোকেশন লিখবেন, স্পেস দিবেন, নিলয়ের পাশে থাকতে চান সেটা লিখবেন, স্পেস দিবেন, আপনার মোবাইল নাম্বারটি লিখবেন, পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। আমরা যোগাযোগ করবো আপনার সাথে। আর যারা আমাদের সাথে আছেন, যারা আমাদের সাথে জয়েন করেছিলেন অনুষ্ঠানটা, আসলে আমরা অনেকখানি আসলে বাড়িয়ে, আমরা আজকে অনেকটা সময় অতিক্রম করে এলাম, বোধ হয় প্রয়োজনই এলাম। যারা আছেন আমার সাথে, আমি কিছু নাম পড়তে চাই। লিখেছেন, আমিও একজন দুঃখী অভাবী, এরকম কিছু কথা বলেছেন। আছেন আমাদের সাথে ভাইয়া জামান ময়মনসিংহ থেকে। রেডিওর কোনো প্রোগ্রাম শুনি না, কিন্তু আপনাদের এই প্রোগ্রামটা খুব ভালো লাগছে, আমি আপনাদের সাথে থাকতে চাই। যারা অন্ধকারের গল্পে কাজ করেন, ইউ মোস্ট ওয়েলকাম। আমি দেলোয়ার, নিলয়ের ফ্রেন্ড, এর ফ্রেন্ডের নামে একজন আমার 16 বছর আগে, ষোলো বছর ওকে, গাজীপুর থেকে তিনি এসএসসি এক্সাম দিচ্ছেন। আপনার তো এখন পড়াশোনা করা উচিত, রাত জেগে রেডিও শোনাটা আপনার জন্য এখন ইম্পর্টেন্ট না ভাই দেলোয়ার। অনুষ্ঠানকে ভালোবাসেন, সেই ভালোবাসাটা সুক্রিয়া। আপনি এসএসসিতে খুব ভালো করেন, আমাদের অনুষ্ঠান সামনের দিকে আরও আগাক আলোকিত হন, সেটাই ওদের জন্য বেশি পাওয়া হবে। মিরপুর 2 থেকে মধ্য, আচ্ছা মণিপুরি পাড়া বা এরকম কিছু একটা শুনে বলছেন আমাদের সাথে। ঋতু আছেন মালিবাগ থেকে, এদিকে জয়েন করেছেন আরও অনেকেই। সবাই নিলয়ের কষ্টে নিজেকে, আসলে সেই কষ্টটা নিজেও পাচ্ছেন, অনেকেই অনেক কথা বলছেন। সব নামগুলো পড়লে, যেমনটা বলছিলাম যে প্রচুর সময় আমাদের লাগবে। সামি ইসলাম ফেসবুকে আছেন, ইমরান হোসাইন শুভ আছেন, নিলয় ভাই প্রেজেন্টের যেমন নিজেকে ভালো করে করতে সক্ষম হচ্ছ, এমনি থাকবে দোয়া করি, ইনশাল্লাহ আমরাও দোয়া করি। ফাহাদ মাহমুদ তিনি জয়েন করেছেন, পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছেন আমাদের সাথে। ইমরান হোসাইন আছেন আমাদের সাথে, জয়েন করেছেন। ইমরান হোসেন মাসুদ ঢাকা থেকে, ইমাম বলছি, নিলয় তুমি অনেক ইচ্ছা নিয়ে আজ অন্ধকারের গল্প বলতে এসেছো, আজ থেকে ভালো হয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে নতুন জীবন শুরু করো ইনশাল্লাহ। আমরা সবাই দোয়া করি এই ছেলেটার জন্য, দোয়া একটা বড় ব্যাপার। আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, নিলয় যেন ওর মাকে নিয়ে একটা সুন্দর, নিশ্চিত, একটা শান্তির জীবন সামনে, একটা সহজ শান্তির জীবন করতে পারে। রিয়াদ হোসাইন জয়েন করে আছেন, আমার নাম রিয়াদ হোসাইন, দিয়ে দেশের বাইরে থেকে শুনছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দীপন আছেন আমাদের সাথে, মোহাম্মদ জাহাঙ্গীর আছেন, শাহরিয়ার আহমেদ রাজন জয়েন করেছেন আমাদের সাথে, সোহেল মীর জয়েন করেছেন, মইনুদ্দিন জয়েন করেছেন, ইরফান মাহমুদ, দারুণ 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 কিছু কমেন্ট আপনি করেছেন, আমি কমেন্ট করে পড়েছি। হয়তো সবকিছু অনায়ারে পড়তে পড়াটা সম্ভব সময় হয় না, কিন্তু আপনার এই সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। জনি, এইস কে জনি, অনেকক্ষণ ধরেই ছিলেন আমাদের সাথে, ছিলেন আমাদের সাথে, আরো অনেক ফ্রেন্ড যারা রেগুলার আমাদেরকে জয়েন করেন। রনি তালুকদার নিশো জয়েন করেছেন, মোহাম্মদ ইব্রাহিম, নিলয়ের জন্য অনেক কষ্ট লাগছে, সেই কষ্টটাকে এখন দোয়ায় পরিণত করুন। মনিরুজ্জামান ব্যাপারী জয়েন করে ফেলেছেন, জয়েন করে ফেলেছেন আমাদের সাথে আরো অনেকেই। নিলয়, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, তুমি কি, তোমার কাছ থেকে আমি শেষ কথাগুলো শুনবো। এবং আরেকটি বার বলি, যারা অন্ধকারের গল্প শুনছিলেন আমাদের সাথে, যারা ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে অতিথি ছিল পিচি নিলয়, যে সাজাপ্রাপ্ত হয়ে জেল খেটে বেরিয়ে এসে এখন আর তাকে অপহরণকারী আমরা বলতে চাই না, এটা তার অতীত জীবন, সমাজ, বাস্তবতা, পরিবেশ, পরিস্থিতি সবকিছু তাকে বাধ্য করেছে, এবং সেই এক্সপিরিয়েন্সের বাইরে এসে এখন নিলয় কি মুরগির দোকানে কাজ করছে। মানে তোমার পেশাটাকে কি বলা হয় বলো, একদম প্রাউডলি বলো, যে যেটাই বলা হয়
মুরগির ব্যবসা।
তুমি এখন মুরগির ব্যবসায় জড়িত, তুমি এর পাশাপাশি নিলয় তুমি তো কি পড়তে পারো, এমনিতে পড়তে লিখতে পারো?
নিজের নাম নুম লিখতে পারি,
একটু একটু পড়াশোনার চেষ্টা করো। আমি বুঝতে পারছি মানে হয়তো তোমার পড়ার ইচ্ছেটা বা বাস্তবতার কারণে সেই সুযোগটা কম, কিন্তু এখন পড়ার সুযোগ অনেক বেশি। তোমার আশপাশ থেকে যারা আছেন, কেউ যদি তোমার পাশে আসে, তোমাকে কিছুটা হলেও পড়াশোনা সেই জায়গাটা তৈরি করতে চায়, আমি তোমার কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো, তোমার একটা ভাই হিসেবে, যে তুমি কিছুটা হলেও পড়াটা শুরু করো। তোমার বন্ধুরা যারা, তারাও তোমাদের এখন যেভাবে সাপোর্ট করছে, তুমি একটু পড়াশোনার দিকে যাও নিলয়, নাকি?
আচ্ছা,
এবং পাশাপাশি তুমি যে কাজগুলোর কথা বলছিলে, ইনশাল্লাহ তুমি তোমার নিজের দিকেও খেয়াল রাখবে, মায়ের দিকে বেশি খেয়াল রাখবে, সেই সবকিছু মিলিয়ে তুমি আস্তে আস্তে কাজ করে করে নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজেকে সেরকম একটা সুন্দর জায়গায় নাও, সেই প্রত্যাশা আমরা করছি। এবং পাশাপাশি এটা বলতে চাই যে যারা আমাদের সাথে ছিলেন, এই নিলয় এখন আসলে একজন আমরা বলতে চাই সে একটা একটা কাজের মধ্যে আছে, সে মুরগির ব্যবসায় জড়িত, সেই মুরগির দোকানে সে কাজ করে এবং সেটা দিয়ে ডেইলি 200 টাকা সে পায়। এটা দিয়ে মা এবং বোনকে নিয়ে, বোন অবশ্য বিয়ে হয়ে গেছে, মাকে নিয়ে তার সংসার সেই পরিবারটা চলছে। এর পাশাপাশি তার সেই জেল খেটে কতদিন আগে বের হয়েছে তুমি?
আজকে 6 মাসের মতো হয়ে গেছে
আলহামদুলিল্লাহ। 6 মাস ধরে তোমার অন্য কোনো চিন্তা ভাবনা বা কোনো কিছু আসে না? সেই এই ব্যাপারটা যেন ধরে রাখতে পারে। আর যারা নিলয়ের পাশে থাকতে চান, আরেকটি বার বলছি, লিখুন আমাদেরকে, SMS করুন OG স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে নিলয়ের পাশে থাকতে চান, সেই কথাগুলো লিখে পাঠিয়ে দিন। স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারটিতে। আবারও বলছি, মেসেজিং অপশনে গিয়ে লিখতে পারেন OG স্পেস আপনার নাম, স্পেস লোকেশন, স্পেস নিলয়ের পাশে থাকতে চান, স্পেস মোবাইল নাম্বার লিখে পাঠাবেন 16260 এই নাম্বারটিতে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে অনেক রাত 1:52। যারা আমাদের সাথে জয়েন করেছিলেন, ঢাকা FM 90.4 এর সাথে ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাবার বেলায় যে কথাগুলো সবসময় বলি, যে পুরো অনুষ্ঠানে আসলে আমরা সরাসরি কথা বলতে বলতে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা কারোর সাথে কোনো কিছু যদি কন্ট্রাডিক্টরি হয়ে থাকে, কারো কোনো কিছুতে বিন্দুমাত্র কষ্ট লেগে থাকে, আমরা বিনয়ের সাথে হাত একেবারে করজোড় ক্ষমা চেয়ে নিয়েছি, সেটা অনিচ্ছাকৃত। এই সবকিছুই আমাদের আয়োজন আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা আমরা সামনে এগিয়ে চলি। ইনশাল্লাহ বেঁচে থাকলে অবশ্যই অবশ্যই সামনের অন্ধকারের গল্পে, মানে আগামী রোববার ঠিক রাত 10:30 ইমান হাজির হয়ে যাব অন্ধকারের গল্প নিয়ে। যাওয়ার বেলায় অবশ্যই আরেকটি বার ধন্যবাদ জানাতে চাই অন্ধকারের গল্পের প্রডিউসার সাদিক সামি, ধন্যবাদ জানাতে চাই আমাদের টিম মেম্বার মুইন, জান্নাতুল ফেরদৌস, শিপন সহ সবাইকে। আপনাদের জন্য ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা চিরকাল। আর একটি বিষয়, ইম্পর্টেন্ট বিষয় যেটা শেয়ার করতে চাই শেষের দিকে এসে, আজকেও ভূমিকম্প, আজকে বলতে আমি যদি ডেটের খাতিরে বলি তাহলে গতকালকে ভূমিকম্প অনুভূত হয়েছে, তার আগের দিন তো একটা মারাত্মক অবস্থায় গেল। নেপালে যারা একেবারে দুর্গত হয়ে গেছে, নেপালে একটা ধ্বংসযজ্ঞ হয়েছে, আমাদের ঢাকা FM 90.4 পরিবার এবং অন্ধকারের গল্পের টিমের তরফ থেকে আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। সৃষ্টিকর্তা তাদেরকে হেফাজত করুন এবং যেভাবে তাদের পাশে থাকা সম্ভব আমাদের জায়গা থেকে বা সবার জায়গা থেকে আমরা সেভাবে থাকতে চাই, আমরা প্রার্থনা করি মন পর তারা সেই শক্তিকে কাটিয়ে উঠুক। পাশাপাশি এটাও বলতে চাই যে একটু সাবধানতা অবলম্বন করবেন সবাই, ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত না হয়ে যে নিয়মাবলী এখন বিভিন্ন মিডিয়াতে আপনারা পেয়ে যাচ্ছেন, ফেসবুক থেকে শুরু করে নানা সোশ্যাল সাইটের মাধ্যমে পেয়ে যাচ্ছেন, সবাই ঘাবড়ে না গিয়ে সেই ব্যাপারটাকে দীক্ষিত করুন। প্রত্যেকে পরিবারের একদম আপনি, আপনার পরিবারের মানুষজন, এমনকি আপনার বাসায় যে ছেলেটা মেয়েটা কাজ করছে পর্যন্ত, তাদেরকেও আপনারা সেই সম্পর্কে সচেতন করুন। আপনার পাশার পাশে গরিব যারা একদম দারিদ্র অবস্থায় যারা আছে তাদেরকেও সেই আপনারা সেই শিক্ষাগুলো দিন যে ভূমিকম্প করার সময় আতঙ্কগ্রস্ত নয় কি করণীয়। জীবন মৃত্যুর মালিক তো নিশ্চয়ই সর্বশক্তিমান আল্লাহ তাআলা, তিনি যা চাইবেন তাই হবে, তাহলে আমরা খানিকটা সচেতন থাকতে পারি। অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে নিলয়, তুমি কাউকে কোনো কিছু বলতে চাও? এই এত লক্ষ লক্ষ মানুষ আসলে তোমাকে শুনলো, সারা সবাই তোমাকে ভালোবেসে তোমার জন্য দোয়া করছেন, তুমি যেন ভালো পথে থাকো, ভালো হয়ে থাকো, জীবনটাকে অনেক বেশি কষ্ট হলো সৎভাবে বাঁচো, তাদের জন্য তুমি কিছু বলতে চাও?
তাদের সবাইকে ধন্যবাদ।
এরা চোখটা বন্ধ করে মায়ের জন্য কিছু বলবে, একেবারে শেষবারের মতো কিছু?
মায়ের জন্য অনেক কিছু করতে মন চায়, কিন্তু ওরকম ক্ষমতা নাই, এলে করতে পারি না। তো আমার মার মতো এরকম জানি না করতে পারে সবার মায়, কিন্তু আমার মায় আমার লেগে অনেক কিছু করছে।
কতটা ভালোবাসে মাকে?
অনেক ভালোবাসে।
এই ভালোবাসা, এই দোয়াই তোমাকে বড় করবে ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী রোববার ঠিক 10:30 আবারও ঢাকা FM 90.4 ইভান হাজির হয়ে যাব অন্ধকারের গল্প নিয়ে। খুব ভালো থাকুন, খুব।